exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগতম, আমি ইন্তজার। আসলে আজকেও জানেন যে আমাদের স্টুডেন্টদের একটা আন্দোলনের জন্য অ্যানি এখন পর্যন্ত পৌঁছাতে পারে নাই, অ্যানির একটা বিচার হবে, অ্যানি আসুক আগে, ততক্ষণ পর্যন্ত আমি আছি। আর একটা কথা একটু বলে দিই, আজকে যে গেস্ট আছে অনিক নাম, খুবই সুন্দর একজন, সুন্দর একটা তার জীবনের গল্প আছে, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতেও পারবেন, সুন্দর একটা প্রেমের গল্প আছে এবং তার ফ্যামিলি কিছু ক্রাইসিস আছে, সে ব্যাপারগুলো আপনারা জানতে পারবেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের গল্পটাতে আপনারা থাকবেন এবং ফেসবুক লাইভে আমাদের ক্যাপিটাল রেডিওর যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে আপনারা ওখানে থাকবেন, ওখানে থাকবেন। আবার লাভবুড়ি হিতেশামের যে পেজ আছে ওখানেও কিন্তু লাইভ আপনারা দেখতে পারবেন। তো অ্যানি না আসা পর্যন্ত খুব ভদ্র একটা ছেলে, ভালো ছেলে অরণ্য নাম, উনি আমাদেরকে একটু হেল্প করবেন। তো আসেন অরণ্য ভাই, প্রোগ্রামটা আপনি মানে সুন্দর করে শুরু করুন। আর আপনারা, আমি রিকোয়েস্ট করব, অরণ্য ভাই নতুন কিছু শো শুরু করেছেন, শোগুলোর কথা অরণ্য ভাই নিজেই বলবে, কোন কোন দিন হচ্ছে শোগুলোর কথা বলবো, আপনারা সেই শোগুলো শুনবেন। আশা করি এই শোগুলো আমার নিজেও ভালো লাগছে, আমি একদিন শুনছি, সবসময় হয়তো শোনা হয় না কিন্তু আমি শুনছি, এবং মাঝে মাঝে ফেসবুক লাইভটা বেসিক্যালি দেখা হয়। তো অরণ্য ভাই শুরু করুক, আপনারা সবাই একটু আপনারা আমাদের ফেসবুক লাইভটা শেয়ার করবেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই গুরু চলে আসবেন। তো অরণ্য ভাই শুরু করে দেন, ধন্যবাদ সবাইকে।
ওকে, আজকে কাকতালীয় ভাবি অনেকটা, মানে বলা যায় যে যেখানে যার থাকার কথা না সেখানে কিভাবে জানি হয়ে গেল। ঠিক আছে, শো তো শুরু হবে কিছুক্ষণ আগে। ইন্তেজার ভাই যেটা বললেন যে আজকে রাস্তায় আসলে খানিকটা জ্যাম আছে, ইনফ্যাক্ট আসলে আজকে আসলে গণপরিবহন পেতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য একটু দেরি হয়তো হয়ে যাবে। যারা আমাদের সঙ্গে আছেন তারা মোটামুটি জানেন যে অনেকগুলো শো আসলে আমাদের এখন শুরু হচ্ছে, ইনফ্যাক্ট রাতের অনেকগুলো আয়োজন। আগে আসলে রাতে বেশ খানিকটা সময় ধরেই আমাদের আয়োজনটা একটু ফাঁকা যেত, তবে ধীরে ধীরে আমরা এক এক রকম শো আয়োজন করার চেষ্টা করছি, যে শোগুলো আসলে আপনাদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। আর পাশাপাশি আরো কিছু শো আমাদের এখন কিউয়ে আমরা রেখেছি, যা আপনাদের সামনে আসলে কিছুদিনের মধ্যেই আসবে, ধীরে ধীরে আপনারা সেগুলো সম্পর্কে জানতে পারবেন। তো একটা বিষয় আমরা যেটা বিশ্বাস করি যে আপনাদের ভালো লাগার জন্যই আসলে আমাদের এই আয়োজনগুলো করা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যে পরিশ্রমটুকু করি কিংবা আমরা যে প্ল্যানিংটুকু করি সেটার অনেকটুকু জুড়ে আসলে আপনারাই থাকেন, মানে আপনাদের জীবন বা আমাদের সমসাময়িক ঘটনা কিংবা আমাদের কিছু ন্যাচারাল কিছু সুপার ন্যাচারাল এইসব বিষয় নিয়ে আসলে এই প্রোগ্রামগুলো আমরা করার চেষ্টা করে থাকি। অনেকটা ব্যাকআপ বলতে পারেন আজকে আমাকে এখানে হুট করে একটা ব্যাকআপের বিষয়ে আসলে কথা বলতে হচ্ছে। তো যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তাদের জন্য বলতে চাই যে শো আসলে বেশ কটাই আছে এখন, এর মধ্যে আমরা শুক্রবারের একটা আয়োজন আছে যেটা আপনারা শুনে থাকেন, রিকোয়েস্ট একটা আয়োজন আছে যেটাকে আমরা ক্যাপিটাল ককটেল বলি, বিভিন্ন রকম গানের আয়োজন, সেটা আপনারা শুনবেন আশা করি। তারপরে হচ্ছে সোমবারের একটা আয়োজন আছে, সোমবারে হচ্ছে হ্যালো হ্যাপিনেস, খুশির গল্প, যুক্ত হতে পারেন আপনারাও চাইলে যে কোনোভাবে। পাশাপাশি মঙ্গলবারে খুব চমৎকার একটা আয়োজন, যেটা আসলে খুব ভালো একটা সাড়া ফেলেছে, অনেকের কাছে এরকম একটা ভালো কমেন্ট পেয়েছি, আমাদের খুব শ্রদ্ধেয়, আমাদের খুব প্রিয় কিছু গুণীজন আসলে এখানে আসবেন, আসেন আমাদের সেই আয়োজনে যার নাম হচ্ছে গেস্ট অফ অনার। খুব সম্মানিত কিছু ব্যক্তিত্ব আসলে এখানে আসবেন, আসেন এবং সেই শোটার পোস্টিং করবার একটা সুযোগ আমার হয়েছে। পাশাপাশি হচ্ছে আরেকটা শোর আয়োজন আছে, সেটা হচ্ছে মাইক রাইডার, বুধবারে রাত 11টায়, যেখানে অনেকেরই খুব ক্ষুদ্র ক্ষুদ্র কিছু স্বপ্ন থাকে, আর যে হওয়ার একটু ইচ্ছে থাকে, কথাবার্তা বলবার কিংবা একটা দিন হলেও আসলে মাইক্রোফোনের সামনে আসবার, তো সেই সুযোগটা আসলে ক্যাপিটাল FM এর মতো আসলে আপনাদেরকে করে দিচ্ছে। সুতরাং এখানেও চাইলে আপনারা যুক্ত হতে পারেন, facebook.com/MikeRider MikeRider948 MikeRider948 এই পেজটিতে লাইক দিয়ে থাকবেন। পাশাপাশি হচ্ছে আপনি চাইলে আপনি সেই পেজে আসলে আরো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। ওকে, এই মতো কথা আসলে খুব বেশি একটা বাড়াবো না, আমার মনে হয় যে ইন্তেজা ভাই যেটা বললেন কিছুক্ষণের মধ্যেই আসলে সেটা শুরু হয়ে যাবে প্রপারলি। গেস্টের সঙ্গে আপনাদের পরিচয় হবে এবং সবাই আশা করি যুক্ত হবে। এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো। সুন্দর কয়েকটা গান আর আপনার ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, সেটা আমরা একটু শুনব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, শুনতে থাকুন, ফিরব।
कभी मुस्कुराती है, कभी गुनगुनाती, कभी सोच कर कुछ भी शर्मा वो जाती। कभी मुस्कुराती है, कभी गुनगुनाती, कभी सोच कर कुछ भी शर्मा वो जाती। अपनी ही मस्ती में कुछ बड़बड़ाती, कुछ याद कर भी भूल जाती। आंखों में है जिसके मेरी ख्वाहिशों का घर, कहता हूँ मैं उसको दिल भर, कहता हूँ मैं उसको दिल भर। ओ मेरे दिल भर, ओ मेरे हम इतने लफ्ज ही नहीं, मेरी आंखों ने तुमसा कोई देखा नहीं। करूँ तारीफ क्या मैं इतने लफ्ज ही नहीं, मेरी आंखों ने तुमसा कोई देखा नहीं। खुदा का जो मैं देखता ही रह जाऊं, कुछ जुबां से न कह पाऊं। आंखों में है जिसके मेरी ख्वाहिशों का घर, कहता हूं मैं उसको दिल बन, कहता हूं मैं उसको दिल बन। ओ मेरे दिल बन, ओ मेरे हम दम,
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরা মানের গম থেকে তৈরি বসুন্ধরা ময়দা, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা ময়দা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
আরে ডাক্তার ভাই, যে
কি পদ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো।
ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক।
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেশিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার। কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
This is Capital FM.
ভালোবাসা with Guru Edesham.
ডিয়ার লিসনার্স, আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসা উইথ গুরু এতেশাম এই অনুষ্ঠানটি আমাদের ক্যাপিটাল এফএম এ অনুষ্ঠিত হয় এবং আজকে আসলে সেটি কোনো বিক্রম হচ্ছে না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন গুরু এতেশাম এবং একজন অতিথি আছেন। আশা করি এই আয়োজনটিও আজকে আপনাদের খুব ভালো লাগবে। যারা এই মুহূর্তে ফেসবুকে আছেন তারা লাইভ দেখতে পাচ্ছেন, যারা এই মুহূর্তে এসএমএস এর মাধ্যমে যুক্ত হবেন তারা হতে পারেন, এবং আশা করি আমাদের অ্যানি চলে আসবে। অ্যানি চলে আসছে, সো দ্য মাইক্রোফোন ইজ ইয়ার্স অ্যানি, অ্যান্ড এনজয়।
আমি তো চলে এসেছি, অ্যানি হাজির হয়ে গেছে। এন্ড থ্যাংক ইউ অর্ণ ভাই, এত সুন্দর করে আমার অন্তত রাস্তাঘাটের যে অবস্থা নিশ্চয়ই আমার বন্ধুরা জানে। এনিওয়ে আর কথা বাড়াবো না, চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম এবং খুব চমৎকার সময়ে আছেন আপনারা আমাদের সাথে। আর কথা না বাড়িয়ে যে মানুষটির জন্য আমরা সবসময় অপেক্ষা করি তিনি কিন্তু চলে এসেছেন, চলে যাচ্ছি তার কাছে।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলো এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগা সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের সাথে এখন এই মুহূর্তে সংযুক্ত আছো, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা। সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের এই অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। তোমরা খুব ভালো করেই জানো তোমরা আমাদের অনেক বড় একটা ইন্সপিরেশন, তোমরা খুব ভালোভাবেই জানো কিভাবে সবকিছু বদলে দিতে পারো তোমরা। ডিয়ার, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে চাই, অনেক সময় বুঝে হোক না বুঝে হোক তোমাদের গুরুত্ব বুঝিনি, অনেক সময় হয়তো সঠিক কথা বলিনি, অনেক সময় হয়তো এই ধরনের তথ্য দেবার চেষ্টা করেছে অনেক স্টুডিও থেকে যে আদৌ তোমাদের মধ্যে কি সত্যিকারের মন বসবাস করে, তোমাদের এই ডুড অ্যাটিটিউডের আড়ালে তোমরা কি সত্যি কোনো মানুষকে ভালোবাসতে পারো মন থেকে, তোমরা যে ধরনের গ্যাজেট ফ্রিক, তোমরা যেভাবে সোশ্যাল মিডিয়াম ফ্রিক লাইক গেম ফ্রিক, তোমাদের মধ্যে কি সত্যি ভালোবাসা নাড়া দেয়, কোন মানুষের কষ্ট কি তোমাদেরকে ছুঁয়ে যায়, সত্যি কি তোমরা মন থেকে কাউকে কখনো বলো যোগে শুনছ ভালোবাসি তোমাকে, তোমাদের জন্য সত্যি কি পারিবারিক বন্ধন ম্যাটার করে, জানো তুমি কেমন আছো, বাবা অনেক কেয়ার করি তোমাকে, দোস্ত কেমন আছিস তুই, ভালোবাসি তোকে, জান শুনছ তুমি আমাকে ভাবো আমাকে বুঝো বিধায়, তোমাকে ঘিরে বহু জনম পার করবার স্বপ্ন আমি দেখি, আমি বুঝিনি এই কারণে অনেক সময় হয়তো এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন প্রপারলি দেওয়ার সম্ভবপর হয়ে ওঠেনি, সমস্ত রকমের এ ধরনের অজ্ঞাত স্বরে করা সমস্ত ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি, তোমরা অন্যরকম, তোমরা অন্যরকম অনন্য সাধারণ, যে মানুষগুলো হঠাৎ করে পৃথিবী থেকে তা ফেরার দেশে চলে গেছে কোন একটা অপমৃত্যুর কারণে অপঘটনার জন্য, তারা হয়তো না ফেরার দেশ থেকে শান্তি পাচ্ছে তোমাদেরকে দেখে, পুরো বাংলাদেশকে দেখে, বাঙালিয়ানার এই চমৎকার ডেমনস্ট্রেশনকে দেখে, যে ওই দেখো লালনের কথা সত্যিই সফল হয়েছে, যে মানুষ দেখতে এসেছিলাম ভবি, এমন জন্ম আর কি হবে। শুধু তাই না, বাঙালিয়ানা হিসেবে জন্ম নেয়ার কারণে সবচেয়ে ভালো জিনিস এক্সপিরিয়েন্স করার সুযোগ আমার হয়েছে। ওই দেখো, পৃথিবী থেকে চলে এসেছি, ওই ওয়ালের সাথে লেপটে গেছে আমার শরীর, রক্তক্ষরণ হচ্ছে চরমভাবে, থরে থরে সাজানো আমার রক্ত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি এই তো মারা যাচ্ছি, আমি অল্প অল্প করে ফাইনালি আমার জীবন লীলা সাঙ্গ হল, চলে গেলাম আমি সেই পৃথিবীতে যেখান থেকে আর ফিরে আসা যায় না। কিন্তু আমার একটা ছোট্ট মৃত্যু কত বড় করে আমাকে জীবন দান করেছে। ওই দেখো, বাঙালিরা এখনো একসাথে ভালোবাসতে জানে, বাঙালিরা একসাথে চিৎকার করতে জানে, বাঙালিরা একসাথে আওয়াজ তুলতে জানে, বাঙালিরা এইভাবে বুকের মধ্যে এইভাবে হাত দিয়ে বাড়ি মারতে জানে, বাঙালিরা এইভাবে মুষ্টিবদ্ধ করে সামনের দিকে হাত এগিয়ে রাখতে জানে, বাঙালিরা তার পরিবারের বড়দেরকে সম্মান করতে জানে, বাঙালিরা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে জানে, বাঙালিরা তাদের সমস্ত দোষ যার অন্যায় বিভিন্ন রকমের অভ্যায় অনুযোগে জর্জরিত হচ্ছে তাদেরকে দেখিয়ে দিতে জানে, যেটা কোনোভাবেই দিনের পর দিন ঘুণে ধরা সমাজ এই পৃথিবী এভাবে চলতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত। সবাই শুধরে যাও, সঠিকভাবে নতুন পৃথিবীর দিকে গিয়ে যাও। গর্ব হয় এত চমৎকার পৃথিবী, এত চমৎকার সংস্কৃতি এবং দারুণ এক জাতি, চমৎকার এই বাংলাদেশের সাক্ষী আমি হতে পেরেছি দেখে। তোমাদের জন্য সত্যি অনেক গর্ব হয় এবং বিশ্বাস করি গর্বের এই যাত্রা সামনের দিকে আরো গভীরভাবে এগিয়ে যাবে। তোমাদের সাথে আমি আছি, অনেক বড় করে সাথে আছি, এবং আমি যে তোমাদের কাছে কত বেশি ঠুনকো আর কত বেশি ছোট আজ খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আমাকে যখন এরপরে তোমরা কেউ গুরু বলে সম্বোধন করবে, বিশ্বাস করো কসম খোদার লজ্জা লাগবে আমার, কোনোভাবে তোমাদের গুরু হওয়ার মিনিমাম ইখতিয়ার আমার নাই, কারণ আমি তোমাদের চোখে মুখে যে কাঠিন্য দেখেছি, যে আত্মবিশ্বাসের ঝলকানি দেখেছি, তোমাদের চোখে মুখে যে শ্রদ্ধাবোধ আমি দেখেছি, তোমাদের চোখে মুখে দেশকে বদলে দেওয়ার যে মানসিকতা দেখেছি, তোমাদের চোখে মুখে যে চরম সুন্দর এক দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতার রিফ্লেকশন আমি দেখেছি, আমার মধ্যে কখনোই এটা নাই। আমি অনেক দুর্বল চিত্তের মানুষ, তোমাদের মধ্যে তো সাহসী না, স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো এরকম কলিজা আমার নাই, তাই আমাকে গুরু বলে হয়তো সম্বোধন করলে আমার অনেক কষ্ট এবং ভীষণ রকম লজ্জা লাগবে। তারপর আমি গর্বিত যে তোমাদের একজন অংশীদার আমিও, আমি এতেশাম তোমাদেরই একজন, তোমাদের ভালোবাসার একজন। অনেক ভালো থেকো, অনেক শুভকামনা তোমাদের জন্য। আমরা আজকের রেগুলার প্রোগ্রামে যাব, ওভার টু অ্যানি, যদি কিছু কভার করতে চাও অ্যানি।
আজকে আসলে দিনটাই এমন ছিল, আমরা কিন্তু সবাই শাহবাগের দিকে এগিয়ে গিয়েছিলাম এবং ছিলাম সেখানে। আসলে সন্তানেরা, আমরা তো একটা জেনারেশন পার করে এসেছি, সন্তানেরা যে আসলে রুখে দাঁড়ালে কত কিছু করা সম্ভব এটা আজকে একদম ভীষণভাবে টের পেয়েছি, এবং ছোট ছোট বাচ্চারাও যে কি সুন্দর করে জাগ্রত হয় সেটা দেখেও ভীষণ ভালো লেগেছে। এনিওয়ে এখন
আমি সুযোগ পেয়েছি তার সাথে আজকে ফ্রেম শেয়ার করার ক্যাপিটাল এফএম 94.8 এ,
এবং আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি অর্ণব ভাইকে, তার কারণ হচ্ছে আমি বরাবরই তার ফ্যান, সবসময় শুনে এসেছি তার শো, আর আজকে ফার্স্ট টাইম সে আমার এই যে অপারগতা সেটাকে এত সুন্দর করে ঢেকে দিয়েছে।
ইজ গুড, স্পেশালি তার ডেলিভারি, তার প্রোনাউন্সিয়েশন এবং তার অ্যাটিটিউড ইজ রিয়েলি প্রেজওয়ার্দি।
সেটাই, সো থ্যাংক ইউ আমাদের পুরো ভালোবাসা বিদগুরু এতেশামের টিম থেকে, ভাইয়াকে ভীষণ রকম ধন্যবাদ। কিছু বন্ধুর কাছে চলে যেতে চাই। হোসেন বিন ওয়ালিদ রয়েছেন, জানিয়েছেন আই লাভ ইউ গুরু। নয়ন সরকার রয়েছেন আমাদের সাথে, মির্জা সানওয়ার আছেন আমাদের সাথে, তিশা আহমেদ লিখেছে এত এত নেতা নেত্রী পুলিশ থেকেও যা করতে পারে নাই, আজ ছাত্রছাত্রী কয়েকদিনে বেশ বদলে দিচ্ছে সমাজটাকে। সজীব সরকার রয়েছেন আমাদের সাথে, বাংলাদেশের মানুষ ভালো নেই, মনটাও ভালো নেই। রাসেল মাহমুদ আছেন, সে কথাই জানিয়েছেন। নীল বেদনা রয়েছেন শরীয়তপুর থেকে, তার নাম হচ্ছে সবুজ। আচ্ছা, মোহাম্মদ লিয়াকত আলী রয়েছেন, আর হচ্ছে সজীব সরকার তো আছেনই বলেছি, আর হচ্ছে এহসান রনি রয়েছেন, শাহনওয়াজ সর্দার রয়েছেন আমাদের সাথে, তাহিদ হাসান রয়েছেন, আর আজকে ভীষণ গেস্টের জন্য ওয়েট করছে সবাই, তার কারণ হচ্ছে সবাই ভাবছে যে আজকের স্টোরিটা আমাদের ভীষণ রকম ইন্টারেস্টিং হবে, এরকম আশাবাদ জানিয়ে অনেক বন্ধুরা অনেক টেক্সট করেছে।
ওকে, ওয়ান মোর টাইম, রেডিও ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু, এতে সময় আজকের আয়োজনে সবাইকে দেশ এবং দেশের বাইরে যারা এখানে উপস্থিত আছো আমাদের সাথে, আমাদের এই প্রোগ্রামের সাথে আজ তাদেরকে স্বাগত জানাচ্ছি। এন্ড অফকোর্স আমাদের সেই অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে যার জন্য মুখিয়ে থাকে আমাদের আয়োজন, যাকে না উপস্থিত হলে সত্যিকার অর্থে অসম্পূর্ণ থেকে যায় পুরো সবকিছুই। সেই গেস্ট অলরেডি উপস্থিত, আমাদের গেস্ট অফ অনার অলরেডি হট সিট অলঙ্কৃত করেছে, লগুরেতে স্বামীর হট সিট, তাকে দারুণ ভালো লাগে এবং অসম্ভব ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। স্বাগত আমাদের আজকের আয়োজনে তোমাকে।
স্বাগতম, স্বাগতম সবাইকে, স্বাগতম লাভগুরু আপনাকে এবং সবাইকেই।
তো ফাইনালি কিন্তু তুমি জানো কিনা জানি না, অনেকেই কিন্তু চায় যে এই প্রোগ্রামের পার্ট হতে, এই প্রোগ্রামের অংশ হতে, অনেকেই চায় যে ভালোবাসা উইথ গুরুহিত সামনে এই আয়োজনের মধ্যে সম্পৃক্ত হতে। তো ফাইনালি তুমি সেটির একটি পার্ট, তোমার কেমন অনুভূতি হচ্ছে?
ফার্স্ট অফ অল আমি নিজেও ভাবতে পারিনি যে আমি এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার সবকিছু শেয়ার করতে পারবো বা এরকম আসতে পারবো। আমি আমার অনেক অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছিলাম, অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটাবার যদি সুযোগ পেতাম, কেননা একটাবার সুযোগ পেলে হয়তোবা ও মানে হয়তোবা আমি আমার ভালোবাসার মানুষটার সাথে হয়তোবা অনেক কিছু শেয়ার করতে পারবো, অনেক না বলা কথা অনেক কিছু আছে। মানে আমি আমি নিজেই পুরো সারপ্রাইজ, যখন আমি আজকে যেমন যখন আমার ফোনটা আসে তখন আমি নিজের গাড়ি ড্রাইভ করতেছিলাম, আমি ইভেন আজকে অনেক কিছুর মধ্যে সারপ্রাইজ। আমি যেমন আজকে আমার লাইসেন্স আমি ফার্স্ট টাইম করলাম, তো এর মধ্যে একটা ফার্স্ট টাইম লাইসেন্সের মধ্যে একটা চকলেট গিফট পাইলাম, তো সেরকম আরেকটা সারপ্রাইজ আমাকে আজকে ফোন দেওয়া। ইভেন ফোন দিয়ে হুটকে আমি ফার্স্টে ফোনটা পিক করতে পারিনি, তারপরে যখন দেখলাম যে টেক্সটটা, ও মাই গড, আমি পুরা মানে গাড়ি সাইড করে তারপরে আমি কথা বলতে লাগলাম যে হ্যাঁ ভাইয়া আমি রিয়েলি মানে কি বলবো, আমি পুরো ভাষা
শুনতে চাই তোমার জীবনের কথা। আমি আর সময় নষ্ট করতে চাই না, একদম স্ট্রেট ওয়ে আমরা চলে যাচ্ছি তোমার জীবনের কথা শুনবার জন্য। তার আগে ছোট করে একটু পরিচয় জানতে চাই, তার আগে একটু আমি কাছ থেকে
আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমার বন্ধুরা তো মুখে আছে দেখার জন্য এবং জানার জন্য শোনার জন্য। সো যারা দেখার জন্য অন্তত মুখে আছেন তাদেরকে বলতে চাই আমরা কিন্তু ফেসবুক লাইভে রয়েছি, ক্যাপিটাল FM 94.8, সেই পেজটাতে আসলে কিন্তু আপনি আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। আর এই যে আপনাদের সাথে যে আপনার সাথে যে আমার যে একটা কথাবার্তা আছে সেটা মনে আছে তো? সেটা হচ্ছে বেশি বেশি করে যদি ভিডিওটা আপনি আমাদের লাইভ ভিডিওটাকে শেয়ার করে থাকেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সেই সুযোগটা যে আমি আপনাকে খুঁজে বের করব, আপনাকে খুঁজে বের করে আপনাকেই কল করব এবং গুরুর সাথে আপনার কথা বলিয়ে দিব। এটা এই প্রমিসটা কিন্তু আমি ব্রেক করতে চাই না। আমাকে হেল্প করুন, বেশি করে শেয়ার করুন, আপনাকে যেন আমার খুঁজে পেতে একেবারেই প্রবলেম না হয়।
বাই দ্য ওয়ে লাস্ট প্রোগ্রামের যে সর্বোচ্চ শেয়ার করেছে তাকে তো আমরা ফোনে পাচ্ছি আজকে,
আমি কন্ট্যাক্ট করছি, ওনাকে পেয়ে গেলেই হবে। আর আরো একটা কথা বলতে চাই বন্ধুরা, আপনারা যারা শেয়ার করেন আপনারা নিশ্চয়ই আশা করেন যে আপনাকে আমি ফোন দিব, আমিও কিন্তু ভীষণ আশায় থাকি আপনি যে ফোনটা রিসিভ করে হ্যালো বলবেন। সো আমাকে অন্তত বসিয়ে রাখবেন না, কল দিলে কলটা অন্তত ফোনটা ফ্রি রাখবেন, কল দিলে রিসিভ করবেন প্লিজ।
ওকে, যাচ্ছে আজকের গেস্ট যিনি অলরেডি উপস্থিত এবং হট সিট অলঙ্কৃত করেছেন এবং উপস্থিত আছেন ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু হিতেশ সামির আজকের আয়োজনে। তোমার পরিচয় জানতে চাইবো, একদম বিগিনিং থেকে শুনতে চাইবো তোমার জীবনের কথা।
জি অবশ্যই, সবাইকে একবার তো ওয়েলকাম জানিয়েছি, আবার বলছি তো ভুল হলে আগেই বলতেছি যে সরি। আর হচ্ছে আমি হচ্ছে অনিক, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি 10th সেমিস্টারে আছি বিবিএ তে। আর হচ্ছে আমি সাথে সাথে আমি বিজনেস করছি।
তোমরা যারা নর্থ সাউথ আমি খুব ভয় পাই তাদের,
কেন জঙ্গি? না 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 না, সব কিছু আছে।
দ্য বিগিনিং সিক্সার মোস্ট, ইট ওয়াজ রিয়েলি সিক্সার এবং ওভার দ্য টপ স্টেডিয়ামের একদম বাইরে। তুমি যে কথাটা বলছো যে জঙ্গি এসবের জন্য না, আমার কেন জানি মনে হয় যে তোমরা অনেক বেশি স্মার্ট। বিলিভ মি আমি ওই সেন্সে একেবারেই বলিনি। আমার কেন যেন মনে হচ্ছে নর্থ সাউথ এআইইউবি এ ধরনের ইনস্টিটিউশন মানে তারা অনেক বেশি স্মার্ট। আমি যেমন এখনো কাঁটা চামচে খাইতে পারি না, হোয়ারাজ আমার পুরো ইনস্টিটিউশনাল জার্নি কিন্তু শুরু এবং শেষ হয়েছে এমন একটা পস ইনস্টিটিউশনে যেখানে আমাকে কাঁটা চামচ দিয়ে খেতে বাধ্য হতে হতো, তাও খাইতাম না আমি, এজন্য শিখতে পারিনি। বাট তোমাদেরকে মনে হয় যে দেয়ার সামথিং লাইক ওই যে হয় না যেমন অনেক অনেক কি বলবো আরবান কসমোপলিটন কিছু গাইজ থাকে এরকম কিছু, এবং তাদের কাছে আমার নিজেকে অনেক বেশি খ্যাপ এবং ব্যাকওয়ার্ড মনে হয়, এরকম একটা ভীতি কাজ করে
না গুরু? এটা একটা আছে,
আমার সত্যি কথা বললাম কিন্তু।
জি জি না এরকম আমাদের আমারও ফার্স্টে মনে হতো নর্থ সাউথে ভর্তি হওয়ার আগে। তারপরে আমরা
তোমার মতো কি দুবিধা বা এই সংকোচ কাজ করেছে কখনো? আমার কিন্তু করে।
জি জি এটা হচ্ছে একদম ফার্স্ট যখন
তোমরা কি আসলে কি অনেক বেশি আধুনিক অনেক বেশি আরবান কসমোপলিটন?
না এগুলো মানুষের একটা ধারণা, জাস্ট
তোমার কি আমার মতো সাধারণ দেখতে পারি সাধারণ মানে কি লাইক এরকম? বিলিভ মি আই জাস্ট মিন ইট ডিয়ার, আমার এরকমই মনে হয়।
ও মাই গড, অনেক মজা হচ্ছে, অনেক
মজা পাচ্ছিস? মজা দেওয়ার জন্য একবারও করিনি, এগুলো সত্য কথা বলতেছি।
আমার বন্ধুদেরকে আরেকটা বার আহ্বান জানাই, প্লিজ আপনারা ফেসবুক লাইভে চলে আসুন, facebook.com/capitalfm94.8। অন্তত এই সিচুয়েশনটা আমার মতো করে আপনিও উপভোগ করুন।
বাট এনে আমি কিন্তু হয় না কিছু সিচুয়েশন আমার এত খারাপ হয়ে গেছে ধর, যে দুঃখে একটা ঘটনা হয় মানুষ ভাবে যে ঘটনাটা তো অন্য ডিরেকশনে যাচ্ছে। ফার্স্ট বিগিনিংটা অনেক যেভাবে দিল যে অস্বস্তি হয় বলতেই ও চিন্তা করলো যে তাহলে কি স্পেশালি ব্যাক ইন জুন, রাইট, জুন আর জুলাই যে ডিজাস্টারটা ছিল ওই বেকারিতে, জুন আর সামথিং ওই সময়, ওই ঘটনার পর থেকে বিষয়টা এরকম ছিল নর্থ সাউথ ইন এ সেন্স যে জঙ্গি অর সামথিং এলস। আমি কিন্তু ওইটা জীবন আমার ঘুণা করে মাথাতে ছিল না, ওর বলাতে স্ট্রাইক করলো, তাই তো একটা সময় তো এরকম ছিল। আচ্ছা ওইটা শেষ হলো,
এগুলো আসলে এগুলো কোনো ইয়ে না,
অফকোর্স ওইটা না, বাট আমি বলছি কিন্তু এক্স্যাক্টলি যা আমার ভিতরে কাজ করে আমার মাথায়টা। আমি কিন্তু অনেক আমার আমার পারিবারিক বল বা বংশের পরম্পরা বল ওদের নানি পোতা আছে একদম প্রত্যন্ত জায়গাতে। আমার বাবা দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, হি ওয়াজ কম্পিট ফর দ্য এমপি ইলেকশন, বাট আমরা কিন্তু আধুনিক সুকর আধুনিক এরকম না। বাট আমাদের আমার যেমন কপালের সুযোগ হয়েছিল বাংলাদেশের স্পেশালি ঢাকা সবচেয়ে পস ইনস্টিটিউশনে পড়ার, তাদের লাইফ স্টাইল রপ্ত করা, কিন্তু যেহেতু আমি এরকম না তাই ওইখানেও বিদ্রোহ করে আমি আমার মতো থেকেছি। আমি লুঙ্গির মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছি, তাও স্লিপিং শুটে যায়নি, বিষয়টা এরকম। তো তোমাদেরকে দেখলে আমার এরকম মনে হয় যে দে আর সামথিং ডিফারেন্ট, তারা হচ্ছে কসমোপলিটন আরবান অনেক পস টাইপ কিছু, এদের সাথে আমি সিঙ্ক করতে পারবো কিনা। আমি দু একবার প্রোগ্রামে গেছি তোমাদের ইনস্টিটিউশনে, বাট এই দুবিধা তখনও কাজ করেছে, ওদের সাথে আমি মিলাতে পারবো কিনা। তো তুমি কি সাধারণ আমাদের মতো? তোমরা
গুরু সাধারণ মানে কি আমাদের নর্থ সাউথে
বিশ্বাস করে তুমি যে নর্থ সাউথ জানতাম তাহলে আমার একটা ছেঁড়া প্যান্ট আছে ওটা পরে আসতাম। আমি যে কথাটা বলছি ফান করে বলিনি, আমার ভেতরে কথা বলেছি।
এটা অনেকের মানে এটা সবারই ধারণা, মানে আমারও যখন যখন ফার্স্টে ভর্তি হবার আগে তো এরকম আমারও মনে হতো, কিন্তু আসলে নর্থ সাউথের হয় কি আপনার মানে অনেক গ্রাম থেকে গ্রাম থেকে এসেও কিন্তু অনেকে পড়াশোনা করছে,
মানে এগুলো বলো তো একটু বেশি বেশি করে বলো, আমি নিজেকে আশ্বস্ত করি। ইভেন এট দ্য সেম টাইম যারা দেশের মধ্যে এবং দেশের বাইরে আছো তারাও জানুক অ্যাকচুয়াল প্রেক্ষাপট বা পিকচারটা কি। ওকে,
আর তাছাড়া মেইন কথা হচ্ছে নর্থ সাউথে আপনার মানে আমাদের অধিকাংশ আর কি বসুন্ধরার মধ্যে যেমন দেখবেন যে মানে প্রায় 60% আর 40%ই হচ্ছে ঢাকার বাইরের, বেশিরভাগই ঢাকার বাইরে। ইভেন তারা একটা একসাথে তারা একটা ফ্ল্যাট নিয়ে তারা এখানে বেশিরভাগই বসুন্ধরার মধ্যে তারা থাকছে
বেশিরভাগ।
ইভেন এমন এমনও স্টুডেন্ট দেখেছি যারা নিজে ইনকাম করে, নিজেই তাদের পড়াশোনার এক্সপিরিয়েন্স সবকিছু চালায়, এত টাকা ইভেন আমি নিজেও তো
তার মানে অনেক যারা প্রাইভেট ইউনিভার্সিটি বা নর্মাল ইউনিভার্সিটিগুলোতে আছে, যারা ফাইট করতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে, তাদের মতো তোমরাও ফাইট করেই সার্ভাইভ করতেছো।
আমার মনে হয় অনেকের সাথে আমিও গলা মিলাবো, তার কারণ হচ্ছে যেহেতু একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকেই আমি পড়াশোনা করেছি, তো আমিও দেখেছি ওখানে বাইরের যে সরকারি ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের ধারণাই হয়ে যায় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কিংবা আইইউবি এরা হচ্ছে ভিন্ন গ্রহের মানুষ।
আমাদের মধ্যে এই ভাবনাগুলো কাজ করে, আমি ভাবি যে আমার মধ্যে কাজ
করতে গুরু সত্যি কথা
ফার্মের মুরগি,
আমাদেরকে তাই বলা হয় ফার্ম চিকেন, টু বি ভেরি অনেস্ট। মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হবে আর হচ্ছে যারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট হবে এরা হচ্ছে ফার্ম চিকেন, সারাক্ষণ আমরা এটা শুনে এসেছি। কিন্তু আমাদের মাঝে দেখেছি যে আমার সাথেই পড়েছে যে দেখা গেছে খুব উচ্চবিত্ত একেবারে বাংলাদেশের টপ ক্লাস মানে যে কজন বড়লোক আছে তাদের ফ্যামিলি থেকে বিলং করে এরকম ছেলেমেয়েরা, আবার দেখেছি যে যার বাবা জমি বিক্রি করে পয়সা দিচ্ছে সেমিস্টারের সেই ছেলেটাও কিন্তু আমাদের সাথে পড়েছে। তো আমরা আসলে
ডিটেইলে জানতাম না, বিলিভ মি আমি আসলে জানতাম।
আমার সাথে একটা ছেলে ছিল, আমার ক্লাসমেট ছিল, ওর সাথে আমি চার পাঁচটা সেমিস্টার করা মানে কোর্স ওয়াইজ আর কি সেমিস্টার আমি পেয়েছি তাকে, এবং সত্যি তার বাবা একদম খেতে খাওয়া একজন কৃষক, সে এসে তার বাবার গল্প খুব করত, পরিবারের গল্প করত, সে টিউশনই করত, প্লাস হচ্ছে আমাদের সাথে পড়াশোনা করত। যে এমন হয়েছে যে আমরা কিন্তু আমাদের সময়ে আমরা বন্ধুরা চেষ্টা করেছি তার জন্য সেমিস্টার ফিস, দুই তিনটা সেমিস্টারের ফিস আমরা বন্ধুরা মিলে সবাই কন্ট্রিবিউট করেছি। তো ওর বাবা জমি বিক্রি করেও তাকে সেমিস্টার ফিস দিয়েছে।
এই তথ্যগুলো অনেকে জানা প্রয়োজন, শুন আমি কিন্তু এত ডিটেলে জানতাম না, এবং ইনফ্যাক্ট আমারও ধারণা যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছে এনএসইউ বলতেই কিন্তু এরকম ভাবে নর্থ সাউথ ইউনিভার্সিটি রাইট, এরকম ভাবে যে এরা মনে হয় অন্য গ্রহে
এনএসইউ, তারপর আইইউবি ব্র্যাক। আচ্ছা সারা মেইন কথা হচ্ছে সেই আমাদের এক ফ্যাকাল্টি বলল যে আপনার
বাট অনেক কিন্তু এটা ভাবে মানুষ, এরা মানেই হচ্ছে এদের প্রচুর পয়সা, এদের এরা তো
বাবার টাকা,
টাকার অভাব নাই, পরবর্তীতে বাবার কোম্পানি সামাল দিবে, এই টাইপ ব্যাপার স্যাপার। আমি ভাবি যে মেয়েটা গরিব আদমি, আমি শুধু এরকম ভাবি, তো এই পারসেপশন আছে তোমাদের কাছে, বাট তোমরা আমাদের মতো সাধারণ রাইট, তোমরা এই ধরনের স্যাটারডে নাইট টাইপ গানের মধ্যে তোমরা নাচো আমাদের মতো করে,
অবশ্যই
গানটা গিয়ে নাচে কিনা, দ্য পার্ট ইজ বিগিন রাইট।
অলরাইট, আমরা বন্ধুদেরকে বলতে চাই আমরা কি পার্টি সং দিব,
যে কোনো একটা পার্টি সং, আমি যেভাবে নাচি একদম বিন্দাস হাত পা ছুড়ে যাতা রকমের, সো দ্য গাইজ ফ্রম এনএসইউ তারাও এভাবে নাচে কিনা, নাকি তারাও ওখানে পশ অ্যাটিটিউড ধারণ করে,
একটু
দেখি। ওকে যাচ্ছি তাহলে, হাতে নাতে পরীক্ষা হোক।
অলরাইট, আর বন্ধুদের কাছে অন্তত দেখা যাচ্ছে যে আমি যে কোনো একটা পার্টি সং দেওয়ার চেষ্টা করছি, আপনারাও আমাকে সাজেস্ট করতে পারেন। আর এর মাঝে আমি বলতে চাই বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আমাদের ফেসবুক লাইভে চলে আসতে পারেন ক্যাপিটাল এফএম 94.8, এবং পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে পেজটি রয়েছে, অনেক বন্ধুরাই জানতে চাচ্ছেন, আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, অনেক বন্ধুরা জানতে চাচ্ছেন যে আমাদের কি বলে কেমন করে আমাদের হটসিটে আসবেন। তো হটসিটে আসার জন্য সবচেয়ে সহজ যে উপায়টা সেটা হচ্ছে আমাদের যে পেজটি রয়েছে লাভ গুরু এতেশাম, আবারও বলছি লাভ গুরু এতেশাম, আপনার ফেসবুক সার্চ বারে গিয়ে যদি আপনি টাইপ করেন লাভ গুরু এতেশাম সেটা লিখলেই কিন্তু আমাদের পেজটি পেয়ে যাবেন। সেখানে ইনবক্সে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার স্টোরিটা খুব ছোট করে সামারি লিখে দিবেন, আর সেখান থেকেই কিন্তু আপনার সঙ্গে আমরাই যোগাযোগ করব, একেবারেই আপনাকে পিছনে ফেলব না, আপনাকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই, তাই আপনিও ভুল করবেন না, খুব তাড়াতাড়ি চলে আসুন আমাদের মাঝে। আচ্ছা গানটা খুঁজে পেতে আমার একটু টাইম লাগছে, একই সাথে কথা বলছি।
ওকে গান খুঁজতে খুঁজতে একটা তথ্য দিয়ে রাখি, মাথা থেকে কিন্তু কখনো কোনোভাবেই একটা মুহূর্তের জন্য বের হয়ে যাচ্ছে না যে যারা এখন অদ্ভুত চমৎকার কিছু ডেমনস্ট্রেশনের মধ্য দিয়ে দেশটাকে নিয়ে যাচ্ছ, তারা কত বেশি ইম্পর্টেন্ট আমাদের সকলের জন্য। ইউ গাইজ আর রিয়েলি 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 অসম, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এবং কোনোভাবে কোনোদিন গত 10-12 বছর প্রোগ্রাম করতে গিয়ে যদি তোমাদেরকে আন্ডারমাইন করে কোনো কথা বলে থাকি, অনেক যেমন বলছিল যে এরা হাইব্রিড প্রোডাক্ট লাইক ব্রয়লার চিকেন অর সামথিং এলস, এরকম কিছু যদি আমি কখনো বলে থাকি এখনকার জেনারেশনকে ঘিরে অনেকেই বলে এরকম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্যাটাগরিক্যালি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছ শুধুই নিরাপদ সড়ক না, নিরাপদ বাংলাদেশের জন্য তোমরা কতখানি যেতে পারো। ইউ জাস্ট চেঞ্জড ইওর এক্সট্রিম লিমিট, আমাদের গর্বের কোনো সীমা নেই। আমি সত্যি এখন নিশ্চিন্ত এবং অনেক নিরাপদ বোধ করছি আমার প্রিয় সন্তান আয়মানকে ঘিরে, কারণ ভবিষ্যতের পৃথিবী স্পেশালি ভবিষ্যতের বাংলাদেশ যাদের হাতে ন্যস্ত হতে যাচ্ছে, তারা সত্যি অনেক বেশি ম্যাচিউরড এবং অনেক বেশি দেশের প্রতি ভালোবাসা এবং অনেক বেশি মানবিক। আমি সত্যি তোমাদের পক্ষে অনেক বেশি অনেক 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 গর্বিত। বাট ভালো লাগা এবং আমাদের মজা এবং মস্তি, আমাদের সেলিব্রেশন তো আর থেমে থাকবে না, এটা চলতেই থাকবে। বাট সবসময় মাথার মধ্যে আছে ইউ আর দ্য বেস্ট, দ্য জেনারেশন রাইট নাও। সাউন্ডকে একটু জোরে দেওয়া যায়, আমি সব রকম পরীক্ষা নিব আজকে, এনএসইউ এক্সাম নিব আজকে। আমি জানতে চাই যে আমি যেভাবে নাচি বিন্দাস একদম প্রাণ খুলে, ঠিক একই ঘটনা অনেকের সাথে হয় কিনা, এনএসইউদের সাথে হয় কিনা। তুই তাহলে হিন্দি গান দিচ্ছিস রাইট? ওরা হয়তো হিন্দি গান, ইংরেজি গান ছাড়া নাচতে পারে না, এমন তো না?
আমরা বাংলা গান শুনি,
বাংলা গান শুনে ওকে দেখি হিন্দি গান নাচতে পারে কিনা। প্রেমে থাকে জানো, অনেক তুমি আমার সাথে পার্টিসিপেট করতে পারো, তুমি এত ফ্র্যাঙ্ক কিনা, ফ্রি কিনা, নাকি তোমরা একটু পজ চাই, সেটা আমি পরীক্ষা করে দেখাতে চাই। আমরা কি ফ্রেমে আসছি এক টুগেদারলি? আমি যেমন হাত তুলে একদম প্রাণ খুলে নাচছি, অনেক কিন্তু আছে না, অনেক কিন্তু অ্যাটিটিউড ঠিকই কিন্তু পশ্চাৎ ধরে গেছে। অ্যানি আমাদের কি পুরো ফ্রেম আসছে? গাইস দ্য কম্পিটিশন ইজ বিগেন, একটু গান একটু ফ্রিজ কর, পজ কর, কম্পিটিশন ইজ বিগেন। একজন মফস্বল থেকে আসা গরিব দুর্বল অভাবে মুহ্যমান একজন মানুষ, আর একজন টু ট্রাইভ, দেয়ার ইজ লাইক কি বলবো, কসমোপলিটন আরবান ট্রেন্ড সেটার একজন পার্সোনালিটি ফ্রম এনএসইউ। দেখা যাক ওরা আমাদের মতো এরকম প্রাণ খুলে নাচতে পারে কিনা। হিয়ার ইট ইজ দ্য কম্পিটিশন রাইট? আচ্ছা ওরা কি আমাদের মতো কোমর নাচতে পারে? লুক এট দ্য কোমর, কাম,
আপনার মতো পারবো না,
কাম। আচ্ছা এরা কি প্রিয়াঙ্কা চোপড়ার মতো তিনবার ঝুঁকি দিতে পারে বামের মধ্যে?
খুব চমৎকার একটা ভাইবের মধ্যে আমরা আছি, আর তাই বলছি বন্ধুদেরকে যে এই চমৎকার কিছুটা তো অবশ্যই
আমরা তো ভুলে যাই। এনিওয়ে এরা তো আমাদের মতোই, এনসিও মানে হচ্ছে লাইক আমাদের মতোই
গুরু। আমরা কিন্তু সবকিছুতেই, বাংলাদেশের সবকিছুতে কিন্তু পার্টিসিপেট করি। এখন দেখেন কোটা আন্দোলন বলেন, তারপরে
আমি ফান করছি, মজা করছি, বাট আমি বললাম যে আমি নিজের মধ্যে এরকম ভাবি, আন্ডারমাইন ভুল করি, আমার একটা কমপ্লেক্সের কাজ
আপনার না, এটা সব
তুমি বলছিলে যে তোমার মধ্যেও থাকতো,
আমার ছিল, আমার মধ্যে আগে,
এই কথাটা কিন্তু সত্যি, আমি বানিয়ে বলি
গুরু। আমি একটা কথা বলি, যেমন অনেকের কিন্তু টার্গেট থাকে যে
আমি কিন্তু অল্পতে ক্লান্ত হয়ে গেছি, কারণ মেঠার গাড়ি বা তুমি বাইরে থেকে আসা, ডাল আর ভাত খেয়ে মানুষ, ও ঠেকে যাক বড়লোক আদমি, ডিম আর পরোটা খাওয়া মানুষ, ও কিন্তু দুর্বল হয়নি। খেয়াল করে দেখ নিঃশ্বাস কত জোরে নিচ্ছি,
আমি মোটা মানুষ এমনি না গুরু। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অনেকে কিন্তু টার্গেট থাকে যে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি
হবে, তোমরা আছো তাই নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং এই ভালো লাগাটা উদযাপন করার সাহস রাখি। প্লিজ তোমরা জেগে থাকো, তোমাদের জেগে থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বলছিল অনেক?
জি অনেকে কিন্তু মানে অনেকেরই ইচ্ছা থাকে ঢাকা ইউনিভার্সিটি, তারপর আপনার বুয়েট,
এগুলোর। আবার অনেকের ইচ্ছাও থাকে কিন্তু নর্থ সাউথ এগুলোর মধ্যে ইয়ে করা। ইভেন বাংলা মিডিয়াম থেকে যারা আছে আসে তাদেরও অনেকে ইচ্ছা থাকে, যেমন আমি, আমি কিন্তু পুরো ইংলিশ মিডিয়ামের জগতে একদম পুরো নতুন ছিলাম। জাস্ট লাইক আমি বাংলা মিডিয়ামে মণিপুর স্কুল থেকে পাশ করেছি, কমার্স ঢাকা কমার্স কলেজ থেকে পাশ করেছি, তো আমি ওখান থেকে পুরো একদম নতুন একটা ওয়ার্ল্ডে। তারপরও কিন্তু আমি অলমোস্ট পুরো একদম পুরো বাংলাদেশের মতো, সেটা আপনি একটা পুরো মানে হ্যাঁ একটু ইংলিশ মিডিয়ামের ভাব আছে তাই বলে কিন্তু সবার না, ওখানেও কিন্তু বাংলা মিডিয়ামের সবাই আছে।
আমরা শুনতে চাই তোমার জীবনের কথা, তার আগে কিছু টেক্সট নিয়ে নিতে চাই। নুরামিন বলেছ যে আমি পার্বতীপুর দিনাজপুর থেকে তোমাদের সাথে আছি। ওকে নুরামিন, রাসেল মাহমুদ বলেছ ওয়াও আমিও আপনার সাথে নাচতেছি। আরেকটা এই ক্যাবিনেট অনেক টেক্সট আসে বুঝছি, সেটা কোনো থিওরি আছে কিনা, দাম করে চলে যায়। ও আমিও আপনার সাথে নাচতেছি, আর একটু ডান্স হোক না, ভেরি ফাইন গুরু না, আমাদেরকে আবার অনেক কিছু ভাবতে হয় যেন বন্ধ করতে হয়েছে। বাট থ্যাংক ইউ যে তুমি এনজয় করেছো। ইনফ্যাক্ট আমি এই জিনিসগুলো এই কারণেই করি যে যাতে করে তোমাদের মধ্যেই ভালো লাগা রিফ্লেকশন পৌঁছে যায়। মিনা মিনা লিখেছো যে কিন্তু আমি বাইরে থেকে কি ভাবে জয়েন্ট হব, কেন অ্যানি এদের এক্সাম্পল কিভাবে দিবি বল?
বাইরে থেকে জয়েন করা সম্ভব, আমরা কিন্তু চাইলে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চাইলে আপনাকে ফেসবুক লাইভেও নিতে পারি। সো আমাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে, সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে লাভ গুরু এতেশাম যে আমাদের পেজটি রয়েছে সেখানে ইনবক্সে লিখুন, নিজের কথা লিখুন, কি বলতে চাচ্ছেন সেটা লিখুন, কারণ আপনাদের পাঠানোর প্রত্যেকটা ইনবক্স মেসেজ কিন্তু আমরা
খারাপ না। যেমন জাহাঙ্গীর আলম লিখেছে গুরু ইউ আর এ নাইস ডান্সার, নাইস বস, এন্ড আক্তারুজ্জামান লিখেছে সেই ডান্স হইল গুরু, সুযোগ থাকলে আরো নাচতে চেষ্টা করতাম। জামাল লিখেছে গুরু আমি প্রতিদিনের মতোই কুড়িগ্রাম থেকে যুক্ত আছি, এক্সেলেন্ট, দেন হাহা হাসি দিয়েছ মবিন খান, অ্যান্ড অফকোর্স আজহারুল ইসলাম লিখেছে আই এম ফ্রম গাজীপুর, এবং গাজীপুর থেকে অনেকেই কিন্তু জয়েন করেছো, অনেকেই লিখছ গাজীপুর থেকে। পি এস হোসেন লিখেছ গুরু অনেক ভালো লাগলো, সৈকত রহমান লিখেছ ওয়াও, এবং মোহাম্মদ আক্তার হোসেইন পরশ লিখেছ কি লাভ আছে শুনে কমেন্টস পড়ো না, যে এই যে কমেন্টস পড়লাম আক্তার, প্লিজ এরকম কষ্ট পেও না বা আমাদের প্রতি অভিমানী হয়েও না, তোমরা না থাকলে আমাদের তো আসলেই কোন এক্সিস্টেন্স নাই। দেন মারুফুল ইসলাম লিখেছ আচ্ছা তাই, ওকে।
সো যেহেতু আমাদের কমেন্টসগুলো আমিও একটু গুছিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে একই সাথে আমার বন্ধুরা এত বেশি বেশি লিখছেন যে আমার পড়তেও ভালো লাগছে এবং সেটা পড়েও শোনাতে চাই। সেই ফাঁকে আমার মনে হয় ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে এক্ষুনি চলে আসছি। আবারও
স্পেশাল টিস্যু বক্সের সাথে চলছে থামাকা স্ক্র্যাচ কার্ড অফার, কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন,
শুদ্ধতাই দেয় সুস্থতার আশ্বাস, আর তাই তো বাছাইকৃত সেরামানের গম থেকে তৈরি বসুন্ধরা আটা, যাতে স্বাদের সাথে স্বাস্থ্য থাকে অটুট, পরিপূর্ণ তৃপ্তি থাকুক স্বাদে আর খুশিতে ভরে উঠুক প্রতিটি দিন। বসুন্ধরা আটা, প্রতিদিনের শুদ্ধতায় প্রতিদিনের সুস্থতায়।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে থামাকা স্ক্র্যাচ কার্ড অফার, কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপ, গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার। আজই কিনুন।
ওয়েল আমরা কিন্তু এখনো আছি আপনাদের সাথেই, আছি পুরোটা সময় থাকবো, আর দুটো পর্যন্ত আপনাদের কথাবার্তাগুলো কমেন্ট করবেন ফেসবুকে, আমাদের ফেসবুক লাইভ ভিডিওটার যে চলছে সেটা শেয়ার করবেন, তাহলে আপনার সাথে আমি কথা বলার সুযোগ পাবো।
এখন পর্যন্ত লাইকের পরিমাণ প্রায় 1000 কাছাকাছি, 1100 উপরে কমেন্টস, এন্ড 1000 কাছাকাছি শেয়ার। আমি তো চাই যে শেয়ারের একটা বিশাল কম্পিটিশন শুরু হয়ে যাক, তবেই না বুঝবো যে মানুষের সাথে ভালোবাসার এবং তাদের সাথে কথা বলার জন্য একটা কম্পিটিশন হচ্ছে, এবং এই এই হেলদি কম্পিটিশনটা থাকুক, তবেই আমাদের মনে হবে যে আমরা সঠিক পথে আছি। এবং যারা সর্বোচ্চ শেয়ার করেছিল তাদেরকে অ্যানি অলরেডি বলেছে যে আমরা তাদেরকে তাদের একজনকে ফোনে নিতে যাচ্ছি যে সর্বোচ্চ শেয়ার করেছে খুব শীঘ্রই, এবং কার সাথে আমি আগামী সপ্তাহে কথা বলবো সেটি ডিসাইডেড হবে যে সর্বোচ্চ শেয়ার আজকে করছে তার উপরে। আমি যাচ্ছি অনেকের কাছে শুনতে চাইতে জীবনের কথা, অলরেডি অনেক সময় NSEO এর বায়োগ্রাফি বা পোস্টমর্টম করতে গিয়ে নষ্ট করে ফেলেছি, নষ্ট ইনফ্যাক্ট বলবো না, কারণ অনেকেই এনজয় করেছে তোমার এই কেমিস্ট্রি।
অনেকের ভুল ধারণা
ক্লিয়ার হয়েছে, ইনফ্যাক্ট আমার তো ক্লিয়ার হয়েছে, আমার মতো অনেকেরই ছিল, এটা কিন্তু ক্লিয়ার হয়েছে যারা সাধারণ এদেরকে ছুঁয়ে দেখা যায়, এরা নাচতেও পারে এবং এরা মাস্তি করতে জানে। যাচ্ছি আমরা মূল অনুষ্ঠানে, তোমার যে জীবনের কথা আমাদেরকে বলতে এসেছো, একদম স্পেসিফিক টু দি পয়েন্ট, একদম বিগিনিং থেকে শুরু করো। অনেক
ফার্স্ট অফ অল আমি মহান আল্লাহর কাছে অনেক থ্যাঙ্ক জানাই, আল্লাহ আমাকে অনেক ভালো একটা অনেক যেমন শিক্ষিত তেমন প্রত্যেকটা ফ্যামিলির মতন মানে এডুকেশনাল মানে সবকিছু দিক যে আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠাইছে, তার জন্য আমি ফার্স্ট অফ অল আল্লাহকে থ্যাঙ্ক জানাই। তারপর আর তাছাড়া আপনার ফার্স্ট অফ অল থ্যাঙ্ক জানাই, তারপর হচ্ছে আমার আমি ছোটবেলা থেকেই আমি অনেক আদর যত্নে বড় হয়েছি, যেমন আমার দাদু ছিল, আমার দাদু ছিল আমার পুরো ওয়াইফের মতন, জাস্ট লাইক সে খুব আমাকে জাস্ট লাইক আমি সে আমাকে নিয়ে সব জায়গায় ঘুরত।
কি খাওয়াইতে পছন্দ করত?
সে খাওয়ানো মানে কি, আমার দাদু ছিল খুব মডার্ন মানে মানে সে মানে খুব ইয়ে ছিল আর কি, সে নিজের গাড়ি ড্রাইভ করত ওই আমলে, জাস্ট লাইক 95-96 ওই আমলে সে আমাকে নিয়ে এখানে যেত ওখানে যেত, যাই হোক তো এরকম। তো সে হচ্ছে হাজবেন্ড না, আমি হচ্ছে হাজবেন্ড আর উনি হচ্ছে ওয়াইফ, এরকম
আর কি। তোমার সাথে তার কেমিস্ট্রিটা এরকম?
জি এরকম। মানে তারপরে সে মারা গেল মানে 98-এ, তারপরে বাবা মা
তোমার ওই ওই স্মৃতিটা একদম ঝকঝকে, রাইট? দাদু চলে যাওয়া, তখন বয়স কত তোমার?
তখন আমার 8-10।
মনে আছে ওই দিনের কথা?
হ্যাঁ হ্যাঁ, আমি ইভেন এখনো মনে করি যে দাদু মারা যাওয়ার আগে
জীবনে কি সবচেয়ে দারুণ স্মৃতি বা দাদুর সাথে কাটানো স্মৃতিগুলো?
জি সবকিছুই, মানে আমার লাইফে আপনার অনেকগুলো মানুষের দেখেছি তো, মানে হারানো দেখছি তো, মানে তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। তো সেক্ষেত্রে আমি সবারই মানে কি বলবো, মানে একটা ট্র্যাজেডি বলেন বা ইয়ে বলেন, সব দিক দিয়ে আমি একটা মানে সবকিছু আমার কম বেশি মনে আছে, যেমন দাদু, তারপর দাদা, দাদাও আমাকে খুব ইয়ে করতো, দাদা মানে ছোটবেলা থেকে আমি এদের ইয়ে থেকে বড় হয়েছি, যেমন আমাদের মিরপুরে দাদা দাদু খুব অ্যাক্টিভ ছিল, মানে দাদু যেমন দাদু ওই আমলে ট্রান্সপোর্টের বিজনেস দিয়ে আব্বুকে নিয়ে যেত, তারপরে দাদাও থাকতো, মানে আর তাছাড়া মেন কথা হচ্ছে আমার আব্বুও ছিল ডিস্ট্রিক্ট জজের নাতি, আমি হচ্ছে ডিস্ট্রিক্ট জজের নাতি, এরকম। তো মানে সব দিক দিয়ে আমি মানে ছোটবেলা থেকে অনেক আদর্শ আগেই বড় হয়েছি সত্যি কথা, যেমন আমার আব্বু আমাকে অনেক ইয়ে করতো, মানে অনেক সাপোর্ট দিত, অনেক কিছু করত, মানে জাস্ট লাইক একটা অ্যাজ এ ফ্রেন্ড, একটা বন্ধু যেরকম সেরকম।
ওকে,
তো এরকম করে মানে তার পরবর্তীতে আপনার আল্লাহ আমাকে অনেক ভালো ভালো জায়গা পড়াইছে, মানে আল্লাহ তারপর ইভেন মানে আল্লাহর ইয়াতে, তারপর হচ্ছে আম্মুর প্রচেষ্টা মণিপুর স্কুলে ভর্তি হলাম। তো মণিপুর স্কুল অবশ্যই বাংলাদেশের মধ্যে একটা ভালো একটা পজিশন আছে, তো সেখান থেকে আমার ইয়েটা শুরু হয়, মানে আপনার পারসেপশন বলেন মানে এসব মণিপুরে মানে এইসব মানে স্কুলে অনেক কিছু ইয়ে আসা পড়ে আর কি, জাস্ট লাইক ধরেন আপনার আপনি কোথায় যাবেন, কোথায় একটা ইয়ে থাকেন, একটা ভালো যে কথা আর কি, ভালো পরিবেশে মানে একটা পরিবেশ অনেক কিছু আপনাকে প্রেফার করে,
খুব স্বাভাবিক।
তো সেরকম ভাবে আমি প্রথম থেকেই মানে আল্লাহর রহমতে মানে আমার মানে যেমন আমার এলাকার ওইরকম ফ্রেন্ড ছিল না, যা ছিল স্কুলকে ঘিরেই, তারপর কমার্স কলেজকে ঘিরেও আমার ওই কয়েকটা ফ্রেন্ডই মানে এইভাবে করেই, তারপর আমার নর্থ মানে আমরা মণিপুরের মানে একটা ট্রেন্ড আছে, মানে আমরা স্কুলের ট্রেন্ড, যেমন যারা মণিপুর তারা হচ্ছে কমার্সের, ওরা যায় হচ্ছে কমার্স কলেজ, আর হচ্ছে বেশিরভাগই অ্যারাউন্ড 50-60%, আর তার পরবর্তীতে আবার অনেকে যায় আপনার আর সায়েন্সে যায় হচ্ছে বিসিএসি, এরকম।
মানে কলেজ
মানে এই ট্রেডিশন একটা আছে মনে কর দেন কমার্স দেন এসি অর বিসিএসি
হ্যাঁ নর্থ সাউথ অর ঢাকা ইউনিভার্সিটি এরকম কিছু একটা তো এরকম একটা ট্রেন্ডের মধ্যে আমিও মানে আল্লাহর রহমতে আছিলাম মানে ইভেন আছি এখনো তো তো সবকিছুই ভালো চলতেছে আর ইভেন আমার আব্বু আম্মু আমরা একটা খুব ভালো একটা হ্যাপি ফ্যামিলি আমার একটা বোন আছে মানে আমি আব্বু না আব্বু আম্মু আর হচ্ছে আমি আর আমার বড় বোন তো বড় বোন মানে আগে আমরা ছিলাম সাপার বেজি ছিলাম মানে আম্মু বলতো আর কি মানে আমরা এত ঝগড়া টগড়া করতাম এই সেই বাট
কি নিয়ে ঝগড়া হতো বোনের সাথে
এমনি
যে কোনো বিষয়
মানে জাস্ট ধরেন আমি ওকে চেতালাম
কিভাবে চেতাইতে
মানে কি বলবো যেমন ওর আপনার ওই খাতার মধ্যে আমার নাম বড় বড় করে লিখে দিতাম তারপরে মানে ওর ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলতাম মানে এরকম অনেক ইয়া ছিল মানে এরকম ঝগড়া টগড়া করতাম বা ওকে একটা থাপড় দিয়ে মানে সরি মানে থাপড় মানে এমনি একটা বাড়িতে জাস্ট এমনি মানে ছোটরা যা করে আর কি এরকম মজা তো সেক্ষেত্রে এইভাবেই সবকিছু করতাম তো খুব হ্যাপি ফ্যামিলি ছিলাম ইভেন এমনও ছিল যে আমার আব্বু বিজনেস করতো তো তো সেক্ষেত্রে আমরা এমন ছিলাম যে
আমি বলছিলাম তোমার দাদা ডিস্ট্রিক্ট চার্জ ছিলেন
নানা ছিলেন আর দাদা ছিলেন বিজনেসম্যান মানে বিজনেস আপনার আব্বু ছিল বিজনেসম্যান তো আমরা এমন ছিলাম আব্বু খুব মানে জাস্ট লাইক আমরা রাতের বেলা ঘুরতাম আব্বু রাতের বেলা ঘুরত মানে আব্বু আম্মু আমরা কাবাব খেতে যেতাম রাত আব্বু নর্মালি রাত দশটার দিকে ফ্রি থাকতো রাত দশটা এগারোটার দিকে ফ্রি হতো তো আমরা সবাই মিলে গাড়িতে করে আমরা খেতে যেতাম বা আবার ওষুধ কিনতে তখন একটা ট্রেন ছিল যে লাস্ট ফার্মের ওষুধ কেনা জাস্ট একটা ধরেন আম্মুর ওষুধ কেনার জন্য লাস্ট ফার্মে যেতাম
উপলক্ষ
তারপর আসার সময় সবাই মিলে
উপলক্ষ হতে পারে
না এটা অনেকের হয় লাস্ট ফার্মাতে আপনি যে রাতে হয়তো বা দেখবেন
চব্বিশ ঘন্টা যে ওদের অ্যাড কিন্তু বাইদ অনেক হয়ে যাচ্ছে যদি কোনো এক পয়সা দেয়
না শুধু লাস্ট ফার্মা না অনেকগুলো
অনেক
ফার্মেসি উপলক্ষ তো আমরা ইভেন এমন হয়েছে যে 31st নাইটে আমরা ঘুরতাম মানে আব্বু আম্মু মানে এরকম হ্যাপি ফ্যামিলি সবকিছু এরকম আমরা সবকিছুই খুব ভালোভাবে যাচ্ছিল তো সবকিছু ভালোভাবে যাচ্ছিল আমিও কলেজে উঠলাম 2010 আমিও কলেজে উঠলাম তারপরে হচ্ছে বোনটাও অলমোস্ট পাস কর মানে এআইবি থেকে পাস টাস করতেছিল মানে এআইবি থেকে পড়াশোনা করে পাস করলো আর কি সবকিছু ভালো হতো সবকিছু যাচ্ছিল তারপর এর মধ্যে আমার যে দাদাও ছিল আমাদের মানে খুব ইন্সপিরেশনাল মানুষ ছিল মানে সে অনেক লাইফে অনেক বড় হয়েছে সে অনেক কিছু মানে আর কি যাই হোক তো সে আমাকে অনেক ইন্সপায়ার করতো আমাকে আমার বোনকে সবাইকে সবকিছুই ঠিক ছিল তারপরে আপনার এভাবে করে আমাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে যাচ্ছিল তো হুট করে আপনার 2011 সালে মানে আমার দাদু তাকেই মারা গেল আপনার 2011 সালে দাদা মারা গেল না দাদা আইসি মানে হসপিটালে ভর্তি দাদার কিডনির প্রবলেম ছিল হসপিটালে ভর্তি তো সবাই দাদাকে নিয়ে দৌড়াদৌড়ি কারণ একটা ফ্যামিলির মধ্যে সে অনেক বড় একজন মানুষ তো সবাই ওনাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম আর তাছাড়া আমাদের ফ্যামিলির মধ্যে মেম্বার খুব কম তো আমরা সবাই দৌড়াদৌড়ি আর আব্বু তো ট্রান্সপোর্টের বিজনেস তো ওই টাইমে ধরেন সেও থাকতো খুব ব্যস্ততার মধ্যে থাকতো তো এই মুহূর্তে সবাই ওনাকে নিয়ে ইভেন এমন হয়েছে যে আমি দাদার বর্ণ সই করতে আইসিউর ওখানে যেতাম বর্ণ সই দিতাম এদিকে আবার আম্মুরও কিডনির প্রবলেম ছিল এই সময় হুট করে আম্মু অসুস্থ হয়ে গেল দাদা আইসিউতে এই সময় আম্মু এমন অবস্থা বাট আমরা মনে করি না যে আম্মুর তখন এতটা সিরিয়াস অবস্থা মনে করছে যে হ্যাঁ আম্মু আজকে শরীর খারাপ ঠিক আছে চোখে মন টন খারাপ হ্যাঁ আজকে মন টন মানে শরীর খারাপ এটা হয়তো ঠিক হয়ে যাবে বাট যেই মানুষটা
আইসিউতে তার তাকে তো আগে ইয়ে করতে হবে, তো সেক্ষেত্রে সবাই ওনার পিছনে দৌড়ে,
মায়ের দিকে ফোকাসটা নাই,
মায়ের দিকে ফোকাসটা কম ছিল আর কি, মানে কম মানে অ্যাজ ইউজুয়াল লাগে নর্মাল মানুষ আপনি আজকে অসুস্থ হতেই পারেন, বাট হুট করে আম্মুর প্রবলেম ছিল, পরে হুট করে আম্মু একদিন অসুস্থ হলো, হসপিটালে নিয়ে গেলাম, তারপরে ডক্টর ডায়ালিসিস করার কথা ছিল, তো ডায়ালিসিস মানে সে খুব ভয় পাইতো, মানে আমার খালাও মনেও করতো, তো তো সেক্ষেত্রে সে খুব ভয় পাইতো, তো ডাক্তারের কাছে টাইম নিত টাইম নিত টাইম নিত, তারপরে সে আল্লাহর কি ইয়ে মানে সে মানে যেদিন করবে করার কথা তার সকালে আপনার বিছানা থেকে পড়ে ব্রেইন হ্যামারেজ হয়ে গেল, পরে মারা গেল, তারপরে আমরা আরেক না ব্রেইন হ্যামারেজ হওয়ার পরে আমরা গেলাম ইয়েতে মানে আইসিউ সাপোর্ট লাগবে ডাক্তার বললো, তো দাদার হসপিটালে নিয়ে গেলাম।
তোমার মা?
হ্যাঁ আমার মাকে, তো নিয়ে গেলাম, তো ওই সময় দাদা পরে আম্মু আর কি রাস্তায় ইয়ে করলো আর কি ইন্তেকাল করলো,
তোমার মায়ের তো?
হ্যাঁ ওই টাইম আমার দাদা হচ্ছে হসপিটালে, সেম হসপিটালে,
একমাত্র ছেলে তুমি?
জি। তো মানে
সাথে শেষ মুহূর্তে কোন স্মৃতি?
হ্যাঁ আম্মুর অনেক স্মৃতি, যেমন আম্মু
একদম শেষ মুহূর্তে যখন তিনি চলে যান সেই মুহূর্তের কোন স্মৃতি?
না সেই মুহূর্তের স্মৃতি মানে কি অ্যাম্বুলেন্সে ছিল,
হঠাৎ করে চলে যাওয়া নাকি শেষ মুহূর্তে অনেকের সাথে তার কোনো কথা হচ্ছিল?
না 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 না, এটা আমার আম্মু আব্বুর বয়স খুব কম ছিল, মানে আম্মুর বয়স আপনার কত 43 বা 44 এরকম, তো তারা কখনো ইয়ে, বাট হ্যাঁ আম্মু মারা যাওয়ার আগ দিয়ে সে অনেকটা ইয়া করতো আর কি, সে হয়তো বুঝতে পারছিল নাকি যাই না, সে অনেক ধরনের ইয়া করতো আর কি, যেমন বলতো আমার বোনকে বলতো যে না, ইভেন আমাকে বলতো অনেক তোমার মানে একদিকে আমার দাদা অসুস্থ, দাদা হসপিটালে আইসিউতে সেখানে আমি দৌড়াচ্ছি, ওই টাইমে আমার বাবা গাড়ির বিজনেস করতো, তো ওই টাইমে আমাদের একটা গাড়িও অ্যাক্সিডেন্ট হয়, জাস্ট লাইক ধরেন তাও অ্যাক্সিডেন্ট ওটা কোনো অ্যাক্সিডেন্ট বলে না, জাস্ট আপনার একটা গাড়ি একটা সাইড করা জাস্ট অন্য একটা গাড়ি এসে ওকে ফালাই দিছে, জাস্ট লাইক দ্যাট, মানে তো এরকম আর কি, তো মানে আর কি বিপদ আসলে চারদিক দিয়ে আসে যে সেরকম একটা একটা জিনিসটা আর কি, তার পরবর্তীতে মানে এরকম আম্মু বলতো যে অনেক তোমার যে কোনো সময় যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে হইতে পারে, তো ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার্ড, এরকম করে বলতো, আমার বোনকেও অনেক কথা এরকমই বলতো, সে সাহস দিত, কেননা আমাদের আম্মু মানে আব্বুর চেয়ে আম্মু অনেকটা ইয়া করতো, কারণ আব্বু তো নিজের বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো, আম্মু যেমন আমাদের মণিপুর স্কুলে ভর্তি করেছে অনেক যুদ্ধ করে, তারপরে কমার্স কলেজেও মানে যে অনেকটা হেল্প অনেকটা মানে পড়াশোনার দিক দিয়ে একটা মা যতটুকু যা করা দরকার সে করতো আর কি, তো যাই হোক ওটা
ঠিক এই মুহূর্তে আসলে সিচুয়েশনটা এত বেশি ভারাক্রান্ত হয়ে গেছে, আমার উনিতে কষ্ট হচ্ছে এবং বন্ধুরাও সেরকম কথাই বলছে, আমি আসলে অনেক ভাইকে একটু রিকোয়েস্ট করব আর একটু যদি আপনি গুরুর দিকে চেপে বসেন তাহলে হয়তো আপনার হ্যাঁ ফেসটা সবাই খুব মিস করছে, আর এই ফাঁকে নিচ্ছে আরো একটি কমার্শিয়াল ব্রেক, সবাইকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি একটি ব্র্যান্ড নিউ আওয়ারে।
মুহূর্তে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার, কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি মোটরসাইকেল ল্যাপটপ গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার আজই কিনুন।
আরে ডাক্তার ভাই যে
কি পথ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না, আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি।
সিমেন্ট কোনটা নিচ্ছ?
একটা নিলেই হলো, সবই তো এক,
হলেও তফাত কিন্তু অনেক।
মানে?
শোনো ডাক্তার, রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর, তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট,
জার্মান VRM প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট।
এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার।
বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।
বসুন্ধরা টিস্যুর 18 বছর পূর্তিতে ফেসিয়াল টিস্যু বক্সের সাথে চলছে ধামাকা স্ক্র্যাচ কার্ড অফার, কার্ডটি স্ক্র্যাচ করে পিন নম্বরটি SMS করুন 6969 নম্বরে আর জিতে নিন গাড়ি মোটরসাইকেল ল্যাপটপ গোল্ড কয়েন সহ লক্ষ লক্ষ উপহার আজই কিনুন।
জমুনা ফিউচার পার্ক, টাইম চেক,
ইটস 12 AM।
আমি এত কিছু বুঝি না। শপিং সেখানেই হবে যেখানে দারুণ একটা ফুড কোর্ট আছে।
গেম জোন না থাকলে শপিং কমপ্লেক্সে যাবই না।
বিয়ের শপিং আমার আর বায়না শপ তোমাদের।
শপিং সেখানেই করব যেখানে বিয়ে ঈদের সব একসাথে পাবো।
এরকম জায়গা তো একটাই এসে হবে
বসুন্ধরা। তো
এমন একটি জায়গা আর কোথায় বা আছে। চলে আসুন জীবনের ছোট বড় যে কোনো প্রয়োজনে বসুন্ধরা সিটি, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
আমাদের কর্মব্যস্ত জীবনের বাস্তবতায় শিশুরা হয়ে পড়ছে একা, ওদেরও চাই একটু সময়। টমিওর দম বন্ধ এই শহরে শিশুদের জন্য একটু স্বস্তির নিঃশ্বাস। বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল 8 ও 9 দেশের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ও প্রশস্ত ইনডোর থিম পার্ক টমিওর, প্রাণবন্ত জীবনের সব প্রয়োজনে।
এই মুহূর্তে আপনি টিউন করে আছেন ক্যাপিটাল এফএম 94.8, অ্যানি রয়েছে আপনারই সাথে এবং চলছে ভালোবাসা উইথ গুরু এতেশাম। অবশ্যই গুরু আমাদের সাথে আছেন এবং আছেন আজকে আমাদের গেস্ট অনিক। অনিক ভাইয়ের গল্প শুনবো আমরা, পাশাপাশি বন্ধুদেরকে বলছি লাইভ যদি আপনি এনজয় করতে চান এই যে টোটাল সিচুয়েশনটা, তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক লাইভে চলে আসবেন। ফেসবুক লাইভে আসার জন্য কি করতে হবে, ক্যাপিটাল এফএম 94.8 সেখানে চলে আসবেন। সেখানে আসলে কিন্তু লাইভ ভিডিও দেখতে পাচ্ছেন, পাশাপাশি কিন্তু ট্যাগ করা আছে আমাদের সেই পেজটি, আমাদের নিজস্ব যে পেজটি রয়েছে লাভ গুরু এতেশাম, সেই পেজটিও কিন্তু ট্যাগ করা আছে। আর আপনি যদি চান এই হটসিটে অনিক ভাইয়ের মতো এসে আপনার ভালোবাসার গল্প বলবেন, তাহলে অবশ্যই লাভ গুরু এতেশাম পেজে ইনবক্সে আপনার কথাবার্তাগুলো আপনি জানিয়ে দিবেন উইথ ইউর কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটা অবশ্যই দেবেন, নাহলে কন্ট্যাক্ট করতে পারছি না। আর ভিডিওটা যদি বেশি করে শেয়ার করছেন তাহলে তো আপনার সাথে আমার কথা বলার সুযোগটা হয়েই যাচ্ছে, আর সেই সাথে আমি আপনাকে সুযোগ করে দেব গুরুর সাথে কথা বলার জন্য। আজকে আমাদের গত সপ্তাহে যে সবচাইতে বেশি শেয়ার করেছে তার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি পেয়ে গেছি এবং তাকে ফোনেও ট্রাই করার চেষ্টা করছি। সো আমি গুরুর কাছে চলে যাব। অনিক ভাই, গুরু একটু কথা বলবেন, সেই ফাঁকে কিন্তু আমি এখন নিয়ে নিতে চাই যে সবচেয়ে বেশি শেয়ার করেছে সেই বন্ধুকে।
এক্স্যাক্টলি, আমরা ওয়েটও করতে চাই কারণ এই ব্যাপারটা কিন্তু সত্যি অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ একজন মানুষের সাথে শুধু আমার কথা বলা না, একজন মানুষের সাথে শুধু কথা বলার সুযোগ তৈরি হওয়া না, কারণ সেই মানুষটি কিন্তু সেটা আর্ন করেছেন। তিনি আমাদের এই প্রোগ্রামটিকে ভালোবাসেন, তিনি আমাদের এই পুরো আয়োজনটিকে, পুরো আবহটুকে, পুরো এসেন্সটাকে ফিল করেন, যে কারণে কিন্তু আমাদের ফেসবুকের এই শেয়ারটা বহু মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সো এটা একটা অ্যাচিভমেন্ট অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা রেকগনাইজ করতে চাই, সেটাকে আমরা কথা বলতে চাই তার সাথে, এবং তার জন্য অবশ্যই আমি খুব গভীরভাবে অপেক্ষা করছি। অনেক আমার মনে হয় তুমি অপেক্ষা করছো
অবশ্যই।
সো আমরা আমাদের গত অনুষ্ঠানের সবচেয়ে ভালোবাসার মানুষটাকে আমরা এখন পেতে যাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি তোমাকে। ইউ আর সো ইম্পর্টেন্ট ফর মি। আমি ভালো আছি, তুমি কেমন আছো? বিশ্বাস করো তুমি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ তুমি আমার ভালোবাসার বারোটা বহু মানুষের কাছে পৌঁছে দাও। এর জন্য কি আমি তোমাকে দু পয়সা দিয়েছি বলো? আনফর্চুনেটলি দিতে পারিনি, কারণ আমার ভালোবাসার মানুষ অনেক হলেও, হয়তো অনেক, বাট পয়সা করির জোর কিন্তু এত বেশি না। সো কোন রকমের প্রণোদনা ছাড়াই, কোন রকমের বেনিফিশিয়ারি ছাড়া একটা মানুষ তার ভালোবাসার বারোটা বহু মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা সত্যি আমার বহু জন্মের পুণ্যের ফসল। তো আমার সাথে কে আছে এখন?
আমি একা আছি এখন।
তোমার নিকনেম কি?
জি,
তোমার নিকনেম কি, ডাক নাম কি?
সজীব।
সজীব, আমি সত্যি অনেক কৃতজ্ঞ, থ্যাঙ্কস, এভাবে তুমি আমাকে ভালোবাসো এবং এভাবে তুমি আমার ভালোবাসার কথা বহু মানুষের কাছে পৌঁছে দাও, যে কারণে কিন্তু অনেক বেশি শেয়ার করার জন্য আমরা আজ তোমার সাথে কথা বলার সুযোগ পেয়েছি।
আমি আসলে স্পেশালি লাকি যে অনেকদিন পরে আপনার সাথে কথা বলতে পেরে 1 ইয়ারে, এবং আমি সবসময় আপনাদের সাথে আছি ভালো কাজে এবং থাকবো ইনশাল্লাহ সামনের দিনগুলিতে। এবং আমি চাই যে এখন এই মুহূর্তে যেসব লিসেনার শুনতেছেন বা রিয়েল লাইফটা দেখতেছেন, সবাইকে বলতে চাই যে আমরা সবাই একসাথে যদি ভালো কাজটা করি তাহলে আমাদের দেশটা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা যেন সবসময় আপনার সাথে থাকতে পারি, আপনার সাথে থাকি, আপনাকে আপনার ভালো কাজগুলোকে সাপোর্ট করি।
সবার কাছে তোমার কথা রেস ধরেই বলি, যেহেতু এতখানি ভরসা তুমি এবং তোমরা অনেকেই করো আমাকে, অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকতে পারে যে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকতে গুরু কেন নাই, আমি কিন্তু আমার মতো করে আড়ালে আবডালে থেকে সে কাজগুলোকে করবার চেষ্টা করি। সামনে আসতে ভয় পাই কেন? ভয় পাই কিন্তু কারোর জন্য না, ভয় পাই কেউ আবার এরকম না চিন্তা করে যে সে তার ফেমটাকে ফ্লারিশ করার জন্য বা দুইটা ভিউ বাড়ানোর জন্য এটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করছে কিনা। বাট যেটা সঠিক যেটা সত্য, কি টেলিভিশনে কি রেডিওতে বিভিন্নভাবে সেই কথাগুলো বলবার চেষ্টা করি। আমি টেলিভিশনে একটা রেগুলার প্রোগ্রাম করি, সেখানেও কিন্তু গতকাল এই কথাগুলো বলেছি, আজকেও বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি যে আমরা নিশ্চিন্ত আছি, আমার সন্তান নিশ্চিন্ত আছে, আমার বউ আমার মা নিশ্চিন্ত আছে, তোমরা আর জেগে আছো, তাই তোমাদের আমার সাহস নাই, আমার কলিজার এরকম জোর নাই, বাট তোমাদের আছে, তোমরা সেই কারণে অনেক ভালো কিছু এক্সাম্পল তৈরি করছো সামনে থেকে, তোমাদের সমস্ত ভালো কিছুর সাথে আমিও আছি। কিন্তু এই যে বললাম যে আমাদেরকে একটু সতর্কভাবে ওই অর্থে পা ফেলতে হয়, আমি আমার প্রোগ্রাম তোমরা অনেকে যারা ফলো করো তারা হয়তো বুঝো যে আমি কাউকে আসলেই ভয় পাই না, কারণ আমি বিশ্বাস করি, কারণ আমি তো আসলেই তো দ্বিতীয় জিন্দেগি পেয়েছি তোমাদের দোয়ার কারণে। হঠাৎ করে আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করে, এক মাসের উপর বেশি সময় আমি স্কোয়ারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। তাদের একটা ভুল ট্রিটমেন্ট, যদিও নামটা বলে তাদের দাম বাড়িয়ে দিলাম, বাট তাদের একটা ভুল ট্রিটমেন্ট। তারা আমাকে প্রথম দিন বলেছিল যে প্রয়োজন নাই কোন রকমের অপারেশনের, বাট সেকেন্ড ডেতে এই অ্যাপেন্ডিক্সটা ব্লাস্ট করে। পরবর্তীতে তোমাদের দোয়ায় কোন রকমে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। 8 ইঞ্চির উপরে পেট কাটা আমার, একদম বুকের এখান থেকে শুরু করে একদম নাভি পর্যন্ত আমার পেটটাকে ওপেন করে, কসাইরা যেমন যেমন নাভিটাকে ওই নাড়িভুড়িকে বাইরে রেখে ভেতরটাকে পানি দিয়ে পরিষ্কার করে, এভাবে আমাকে পরিষ্কার করা হয়েছিল। কোন রকমে বেঁচে গেছি তোমাদের দোয়ার বদৌলতে। এই কারণে আমি ভয় পাই না, ভয়ের কিছু নাই, জীবন এবং মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি আমি। আমাকে যখন পোস্ট অপারেটিভ কেয়ারে রাখা হচ্ছিল তখন প্রায়শই দেখছিলাম যে আশপাশের রোগীগুলো মারা যাচ্ছেন, এবং আমিও প্রিপারেশন নিচ্ছিলাম যে আমারও মনে হয় আমি মারা যাচ্ছি, এবং আমি ফিল করতেছিলাম আচ্ছা এটা কি কি মৃত্যু বলে, এই যে কেমন যেন একটা গন্ধ আসতেছে নাকে, এই যে আশপাশ থেকে কেমন একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এটা কি মৃত্যুর আগের মুহূর্তের অনুভূতিগুলো কি এমনই হয়, এরকম ফিল আমি করতেছিলাম। সো আমার এই জন্য আর ভয়ের কিছু নাই, পিছকালে কিছু নাই, বিলিভ মি আমার এসব ভয় লাগে না। বাট এটা চিন্তা হয় লোকে আমাকে এরকম না ভাবে যে আমি সস্তা কোনো জনপ্রিয়তার জন্য তোমাদের কোনো জিনিসটাগুলোকে ক্যাপিটালাইজ করার জন্য মনে হয় রাস্তায় নেমেছি, এই চিন্তাটা আমার মধ্যে ঘটে। বাট বিশ্বাস করো যদি তোমাদের কখনো মনে হয় যে আমাকে কোথাও নিলে তোমাদের কোনো একটা ভালো উদ্যোগ দারুণ একটা পূর্ণতা পাবে, আমি ডেফিনেটলি আমি সেখানে চলে যাব। ওকে সঞ্জীব, তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।
আমি আসলে আপনার প্রোগ্রামটা আমার সাথে যারা আপনাকে সাপোর্ট করে আমার পরিচিত, আমি কিছু নাম বলতে চাই।
প্লিজ বলো।
শান্তামণি, আপনার মুজাহিদ, আর সজীব, তারপর আপনার শ্রাবণ সন্ধ্যা, এমন আর অনেকে আছে যারা আমার সাথে আপনাকে অনেক সাপোর্ট করে, আপনার ভালো কাজগুলোকে সমর্থন করে এবং যারা কন্টিনিউ এই প্রোগ্রামটা শুনে।
ওকে, থ্যাংক ইউ সজীব। আর কিছু কি বলতে চাও?
আমি আসলে আমরা সবাই যাদের নাম বলবেন এবং যারা এই মুহূর্তে শুনতে চায় সবাই মিলে আপনার সাথে আছি, আপনার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, আপনার অনেক বছর হাত বাড়িয়ে দেন, আপনার জন্য সুস্থ থেকে সামনের দিনগুলো সাধারণ মানুষের গরিব অসহায় মানুষের পাশে থেকে ভালো কাজগুলো করতে পারেন, সেজন্য আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, অনেক অনেক শুভকামনা থাকবে। আর এনএফকে সালাম জানিয়ে দেবেন আমার পক্ষ থেকে, আর ইন্তিজার ভাইকে তো স্পেশাল ভাবে থ্যাংকস যে আসলে উনিও এই কাজগুলোর জন্য অনেক কষ্ট করে থাকেন অনেক সময়, যেটা হয়তো আমরা ওনাকে দেখি না, যেটা উনি পিছনে কাজ করে থাকেন,
এটা হয়ে থাকে যারা প্রডিউসার যারা ডিরেক্টর, এটা একটা থ্যাংকসলেস জব, কাজ তারাই করে, সফলতা তারাই নাই, বিফলতা হলেও তারাই নাই, কিন্তু তাদেরকে থ্যাংকস দেওয়ার লোক থাকে না, এটাই হচ্ছে একটা থ্যাংকসলেস জব যারা ক্যামেরার পেছনে বা ব্যাক এন্ড থেকে কাজ করে, এই কাজের ধরনটা বা প্রকৃতিটা এমন।
সজীব, আমি আন্তরিকতার সাথে, সজীব আপনি শুনতে পাচ্ছেন, আমি বলছি আন্তরিকতার সাথে আপনার সালাম গ্রহণ করেছি। আমি ভীষণ ভালো আছি, ধন্যবাদ ভাই। ঠিক এমন করে আমাদের সাথে থাকতে হবে, কারণ হচ্ছে বেশি বেশি করে আপনি শেয়ার করবেন, বন্ধুদেরকে বলবেন, আমি আবারও চাই আপনার সাথে ঠিক এইভাবেই আমাদের কথা হোক।
অনেক অনেক থ্যাংকস, আপনি যেভাবে গুরুর সাথে হেল্প করেন, যেভাবে কথা বলেন, যেভাবে একটু ভালো কমার্স স্কলারকে তুলে দেবেন গুরুর সামনে, যেন আপনি অনেক কষ্ট করে থাকেন, অনেক সময় অনেক সাপোর্ট করেন, তা আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এবং অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা, যেন আপনি সুস্থ থাকেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখে, আর আপনি যেন সবসময় এভাবে আমাদের সাথে গুরুর সাথে ভালো কাজগুলোকে সাপোর্ট করতে পারেন।
থ্যাঙ্কস টু ইউ সাজিদ, শুভকামনা, থ্যাঙ্কস টু ইউ, এভাবেই ভালো থাকো, অনেক অনেক শুভকামনা তোমার জন্য, বিদায় নিচ্ছে এখন। আমাদের সাথে ছিল সজীব, যিনি ছিলেন গত অনুষ্ঠানের সর্বোচ্চ সংখ্যক শেয়ার যিনি করেছেন, ইনফ্যাক্ট আমাদেরকে সবচাইতে বেশি যিনি ভালোবেসেছেন, ইন আদার সেন্স এ কথাটা বলাই যায়, গত অনুষ্ঠানে সবচাইতে যিনি বেশি ভালোবেসেছেন তার নাম সজীব, তাকে আমরা ফোনে নিলাম এবং সেটাকে রিকগনাইজ করার চেষ্টা করলাম ক্যাপিটাল FM 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশমের আজকের আয়োজন থেকে। আজকে আমাদেরকে কে সবচাইতে বেশি ভালোবাসছেন, কিরে 963 তুমি সে তখনও দেখেছিলাম, শেয়ারের পরিমাণ কি একটাও বাড়েনি?
অবশ্যই বেড়ে যাবে কিছুক্ষণের মাঝেই, সম্ভবত একটু রিফ্রেশ করতে হবে।
আচ্ছা আমার ভুল, তাই বল, আমি তো 960 লাস্ট যখন ঘোষণা দিয়েছিলাম তখন 960 দেখেছিলাম, দেখি রিফ্রেশ দেওয়ার বুদ্ধি দিলি, রিফ্রেশ দেওয়ার পর ফিগারটা কত তে দাঁড়ায়।
সোহেল আরমান আছেন ময়মনসিং থেকে, তাই জানিয়েছেন, আজ এদিকে লিটোকে
দেখতে পাচ্ছি, রিয়েলি রিয়েলি গুড, 1.6K অলরেডি,
রাইট,
ডাবল হয়ে গেছে।
হ্যাঁ, মামুন রাজ রয়েছেন, আর হচ্ছে তিশা আহমেদকে দেখতে পাচ্ছি, সে ভীষণ ভাবে উদ্গ্রীব হয়ে আছে গল্পটা শোনার জন্য।
আমরা সময় না নিই তিশা, আই এম সরি, যে একটু সময় নিয়ে নিয়েছি, বাট যে বেশি ভালোবাসছে আজকের তারিখে তাকে আমরা নিচ্ছি আগামী
আম্মু যখন মারা যায় তার আগ দিয়ে তার আগ মুহূর্তে মানে তার কয়েক মাস আগে থেকে আমার একটা মেয়ের সাথে ফেসবুকে আমি ওকে পাই, ফেসবুকের মাধ্যমে পরিচয়, তো ওর সাথে কথাবার্তা হইতো হতো তখন, মানে ওরকম তো না জাস্ট হাই হ্যালো, মানে আস্তে আস্তে তার ওর সাথে আমার সম্পর্কটা আরো অনেকটা কাছাকাছি, মানে ফেসবুকেই নট ইয়াতে, আর তখন তো আপনার
বলে দিই ছেলেটা তো অনেক পাকনা, যেমনি কাছাকাছি বলছো কোন কাছাকাছি,
না 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 মানে ফেসবুক,
ফেসবুকে না, ওরা ভাববে যে কাছাকাছি মানে এই পাশাপাশি, মানে একদম কাছাকাছি
না, আমি আমি শুরু থেকেই বলি বলছি আমার কিন্তু
না, এদেরকে ব্যাখ্যা করে বুঝাইতে হয় এর একটা প্রবলেম,
জি
ফেসবুকে কাছাকাছি,
হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু মানে আমি ছোটবেলা থেকে মানে খুব কনজেস্টেড এর মধ্যে বড় হয়েছি, জাস্ট লাইক আমার মানে আমার যেমন এলাকায় কোনো ফ্রেন্ড ছিল না, আমার কিন্তু স্কুল কলেজ মানে এরকম,
তোমার ভাবনা এবং চিন্তাতে দাদা দাদু মা এগুলো বাইরে তো যাওয়ার সুযোগই নাই,
না না না, ইভেন আমার এলাকায়
কোনো কাছাকাছি বলতে অনেকে ঘাবড়ে গেছে, যেমন সজল বলেছে কোন কাছাকাছি,
না না না
কাছাকাছি না একদম পাশাপাশি,
না না
ফেসবুকের,
ফেসবুকে ফেসবুকে জাস্ট কথাবার্তা এই আর কি, আর কিছু না, তাও মানে ফেসবুকে তাও সে পড়তো অন্য একটা স্কুলে, অনেক দূরের স্কুল, যেমন আমি মিরপুরে, সে হচ্ছে ধানমন্ডি একটা স্কুলে, তো তার সাথে কোনো যোগাযোগের কোনো ওইরকম কোনো ইয়া ছিল না, তো তো আমরা জাস্ট আপনার ওই ফেসবুকে যা চ্যাটিং এ হইতো, তো হতে হতে একটা পর্যায়ে মানে আমি অনেক কিছু শেয়ার করতাম কথাবার্তা, মানে আমার যত ইয়া আছে যত ধরনের কথাবার্তা আছে, যেমন আব্বু আম্মুর মানে আমাদের এই হ্যাপি থাকা, মানে এরকম ঘুরতে যাওয়া সবকিছু, তারপরে যেমন আপু সাথে ঝগড়া করা, তারপর হচ্ছে মানে দাদা অসুস্থ, মানে সব ধরনের,
তুমি কি এসব গল্প করতে,
জি
মানে এই যে দাদা অসুস্থ বোনের,
মানে এগুলো জাস্ট আপনার
একটু দিলে বোনের মাথায় এগুলো গল্প করতে,
না 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 না, এগুলো জাস্ট আপনার মানে জাস্ট একটা গল্প, মানে আপনার চ্যাটিং যেটাকে বলে আর কি,
অন্য কোন গল্পে যেতে না,
অন্য গল্প মানে
অন্য গল্প মানে কি তাও জান,
না 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 অন্য গল্প,
আমি বলতেছি যে এই যে বোনের মাথায় গিট্টু দিলে,
না না জাস্ট আমরা ফ্রেন্ডের মতন ছিলাম,
এই ফেসবুকে এই ধরনের কনভারসেশন হতো, এর বাইরে কোনো কনভারসেশন হতো না,
না আচ্ছা স্যার এরপরে, হ্যাঁ
যে আমি যখনই বলছি এই কথা তুমি যে ফেসবুকে তুমি এই ধরনের কনভারসেশন করতে সাথে সাথে এই যে ভিউ কমে গেছে,
না না
500 কমে গেছে,
দেখো না আমি আসতেছি,
আরো আছে, তোমরা বাড়তে থাকো,
না, তারপরে পরবর্তীতে তারপরে আস্তে আস্তে ওর সাথে আমার কমিউনিকেটরটা মানে বাড়তে থাকে। তারপরে হচ্ছে ওকে বলতাম যে মানে ভালোবাসার তোমার কেউ আছে কিনা বা এই সেই মানে অনেক ধরনের
কথা,
মানে তোমার ভালোবাসার কেউ আছে কিনা, ও বলতো না নাই। তারপরে আরো অনেক কিছু বলতাম, যেমন তুমি তুমি কি পছন্দ করো বা
ডেস্কটপের মধ্যে থাকি ফেসবুকের পিকচারে দেখছ?
হ্যাঁ, ফেসবুকের পিকচারে, ফেসবুকের পিকচারে না, তখন তো লাইভ ছিল না, তখন সেটা আপনার 2011
ছবিতে দেখছো?
জি, ছবিতে দেখছি।
তারপর
মানে আটা ছাড়া ও ওর ছবিটা কি মানে জাস্ট লাইক ফার্স্টে আপনার মানে ও এরকম ফেসবুকে পোস্ট দিত না, দিলেও মানে খুব কম, আর ওর প্রোফাইল পিকটা ছিল জাস্ট আপনার ধরুন পুতুলের ছবি, মানে ওর নিজের ছবি দিত না এরকম আর কি। তো ওইরকম করে মানে আতা ছাড়া ওর মানে এমন মানে একটা ছবি, ওটা দেখে আমার খুব মানে ওকে খুব ইনোসেন্ট আর এরকম মনে হই, মানে তারপরে আস্তে আস্তে ভালো লাগা, আস্তে আস্তে ওর সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, যেমন মানে ভালোবাসার আস্তে আস্তে ইয়া করা। বাট ওকে আমি কখনো বুঝতে দিতাম না যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ফার্স্টে, তার পরবর্তীতে আমি তাকে বলতাম যে তুমি মানে তোমার লাইফে যদি কেউ আসে, মানে আস্তে আস্তে আমি ওর লাইফে মানে আসার জন্য আমি অনেক ইয়া করতাম। তারপর তাকে আমি হুট করে একদিন প্রপোজ করলাম, তাকে আমি প্রপোজ করলাম যে ঋতু মিতু আমি কি তোমার তোমার ইয়েটা লাইফে আসতে পারি কিনা,
একদম ডিরেক্ট।
হ্যাঁ, তারপরে সে বলেন মানে তারপরে তারপরে সে বলল যে না এই সে আমার ফ্যামিলি
প্রবলেম, মানে জিজ্ঞেস করেছে যে কি হিসাবে উকিল বাপ হিসাবে না বয়ফ্রেন্ড হিসাবে,
তোমার জীবন শুনে
এটা কি করে চাইছে? আমি শালা কথা বলতে গিয়ে অনেক ফালতু কথা বলে ফেছি, জীবনে কি কেউ কখনো চাইছে যে আমি তোমার জীবন উকিল বাপ হিসাবে আসতে চাই
না?
ওকে, তারপর
তো এইভাবে করে ও তখন না না করতো না করতো। তারপরে ওকে আমি অনেক বুঝাইতাম, অনেকবার মেসেজ করতাম, টেক্সট করতাম, তারপরে সে মানে বলতো যে আমার ফ্যামিলি আব্বা আম্মু জানলে আব্বা আম্মু হয়তোবা মেনে নিবে না আমাদের এগুলো। তো তার পরবর্তীতে আপনার সবকিছুই মানে এরকম মাঝে মাঝে ও যখন কোচিং এ যেত তখন ও ফোন দিত অন্য নাম্বার থেকে, তাও আবার ওর এক ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আর ও একসাথে দুইজন কানে জাস্ট ও কথা বলতো।
অনেক বলার সময় এত লজ্জা পাচ্ছে আর এত ফিল করতেছো, ঘটনা যখন ঘটতো তখন কেমন ফিল করতে? এবং সত্যি কথা কও, কেউ নাই আমি আর তুমি।
আচ্ছা, না
এই যে বলার সময় ওকে ক্যামেরাটা কি ক্লোজলি বোঝা যাচ্ছে ওরে?
হ্যাঁ, এখন পারফেক্টলি দেখতে পাচ্ছি আমরা অনেককে,
এত চমৎকার ভাবে ফিল করতেছো বলার সময়। না,
ফিল করো মানে আমি
ঘটনাগুলো যখন ঘটতো তখন কেমন লাগতো কয়তো কতো, যখন এক্স্যাক্টলি তোমার সাথে ঘটতেছে ঘটনাগুলো
তখন তো অন্যরকম একটা,
ইউ আর লাইক আউট অফ দ্য ওয়ার্ল্ড রাইট,
লাইফে মানে একটা
ফার্স্ট ফিল, ফার্স্ট এক্সপেরিয়েন্স, বন্ধু পর্যন্ত নাই, প্রথমেই বান্ধবীর সাক্ষাৎ। শুধু বান্ধবী না, গার্লফ্রেন্ড
না, আমার ফ্রেন্ড ছিল, মেয়ে ফ্রেন্ড কিছু ছিল, জাস্ট লাইক আপনার স্কুলের ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ড ছিল, তো জাস্ট লাইক এরকম আর কি।
দেন সম্পর্ক কি হলো?
হ্যাঁ, না সম্পর্ক হওয়ার আগে আমি একটা আপনাকে আমি আগে একটা ইয়া বলে নি যে আমার মা যখন মারা যায় মানে মা যেদিন হসপিটালে যায় আর কি, মানে আপনার হচ্ছে ধরেন মাগরিবে নামাজ পড়তেছে, এই মুহূর্তে ও হুট করে একদিন ফোন দিল, সে মানে ওই দিনই আমার মার বাসা থেকে মানে লাস্ট বিদায় আর কি। তারপরে পরের দিন সকালে সে হসপিটালে যে মারা গেল আর কি, তো সেই ঠিক সেই সময়তে সে ফোন দিল আমাকে, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা মানে সে আমার সাথে কথাবার্তা বলতেছে যে অনেক তুমি যদি আমার আমি যদি তুমি যদি আমার লাইফে আসো তাহলে তুমি আমাকে কিভাবে করে জীবনে আমার সাথে তুমি ইয়ে করবা, মানে তুমি আমাকে কিভাবে সারা জীবন মানে সে জিজ্ঞেস করছিল মানে অনেক কথা। তা আমি বললাম দেখো এগুলি কিছুই না, আল্লাহর রহমতে আল্লাহ যদি সহায় হয়, ভাগ্যে যদি সবকিছু থাকে, আল্লাহ ইনশাল্লাহ আমি যদি তোমার লাইফে আসি আল্লাহর রহমতে ইনশাল্লাহ সবকিছু ইনশাল্লাহ ইয়া হবে, আর এগুলো তো সব ভাগ্যের ব্যাপার। তো ইনশাল্লাহ তোমার ফ্যামিলিও মানবে, কারণ আমি আল্লাহর রহমতে যে ফ্যামিলি ইয়া থেকে বড় হয়েছি অবশ্যই আল্লাহ আমাকে একটা ইয়া পর্যায়ে যাবে, কারণ আমি তখন মনি স্কুল থেকে পাশ করে আল্লাহর রহমতে একটা মোটামুটি একটা ভালো একটা কলেজেও আছি। তো ইনশাল্লাহ পর্যায়ে একটা ভালো জায়গাও যাবো, ভালো একটা ইউনিভার্সিটিও যাবো। তো এরকম করে বুঝাইতেছিলাম। তো আর এই মুহূর্তে মানে আমার তখন খুব মনটা খারাপ ছিল যে মানে আব্বু একে তো দাদা হসপিটালে, তখন আম্মু হসপিটাল আম্মুকে নিয়ে যেতে হচ্ছে, আমার আব্বু তখন জ্বর, সেও বাসায় এসে এরকম। তো তো এরকম একটা মুহূর্তে তখন খুব নিজেকে খুব মনটা খারাপ, মানে একটা আছে না যে হ্যাঁ কিছু মানে সব কিছু শেষ হয়ে যাচ্ছে এরকম। তো তারপরও কেন জানি মনে হচ্ছিল যে না আল্লাহ দুঃখের মধ্যে আল্লাহ একটু হইলো ইয়ে করে, হয়তো বা আল্লাহ আমি জানি না এটা আল্লাহ কিভাবে এটা মনে করাইছে, বিশ্বাস করেন গুরু, যে মনে হয়েছে যে না আল্লাহ আমাকে একজনের পরিবর্তে হয়তো একজন আরেকজন দিচ্ছে, এরকম একটা ফিল আসছিল, মানে এরকম একটা মনে হয়েছিল, আমি নিজেও জানি না কেন।
এই মনে হওয়ার কোন যুক্তি কারণ নাই, মনে হওয়া উচিত না,
কোনো উচিত না,
ভিতরে চলে আসছে,
ভিতরে আসছিল, বিশ্বাস করেন আম্মু বের হচ্ছে, মানে আমার এত খারাপ লাগতেছিল, মানে এতগুলি প্রবলেম আমাদের ফ্যামিলিতে আজকে, মানে বিপদ আসার চারদিক দিয়ে সেরকম চারদিক দিয়ে আসছে বিপদ আমাদের ফ্যামিলিতে।
তো আর কেউ একজন যেন ব্যালকনির মতো চলে এসেছে, কেউ যেন দক্ষিণের বাতাস দিয়ে যাচ্ছে
একটু, হ্যাঁ না জাস্ট একটু আপনার, কিন্তু ও কিন্তু ওর সাথে আমার ওইভাবে
এই ভাবনাটা উচিত না যে আমার মা চলে যাচ্ছে, আমি তাকে বিকল্প ভাবছি, বাট ভাবনায় চলে এসেছে,
ভাবনায় চলে আসছে, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে মানে এটাই, মানে আমি জানি না এটা কেন, এটা আমার, এটা কি আমার
সাধারণ মানুষ এই জন্য হতেই পারে, এটা দোষের কিছু না,
বিশ্বাস করেন ক্যারি ফরওয়ার্ড, মানে আমি নিজেও
ডাজন্ট ম্যাটার ডিয়ার, তারপর
তারপর
অ্যাঞ্জেল না হতেই পারে এটা,
হ্যাঁ। তারপরে তার সাথে পরে সে আমার, তারপরে এরকম করে পরে তো আম্মু মারা গেল, তারপরে আম্মুর কুলখানির দিন সে ফোন দিল যে কি খবর, মানে সেও জানতো না যে আম্মু মারা গেছে এরকম, পরে সে যেন খুব ইয়েটি মানে খুব আফসেট হলো এই সেই, পরে বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর সে আস্তে আস্তে পরে আমরা ফোনে কথা বলা শুরু করলাম, তারপর কথা বলতে বলতে তারপরে সে একদিন, তারপর অনেকদিন ধরে তার কোনো কথা নাই, মানে ফোন টোন দেয় না,
তার সাথে দেখা হয়নি এর মধ্যে,
না না আমরা দেখা করছি প্রায় কত তিন মাস চার মাস পর, রিলেশন
দেখার কথা বলো কোথায়,
তাও লবঙ্গতে 27 নম্বর ধানমন্ডি 27-এ,
একদম সেরকম গেট আপ নিয়ে গেছিলে তো, গেছিলে,
আমি তো আমি তো তখন আরো মোটা ছিলাম,
হ্যাঁ কি পরছিলে, জিন্স আর টি শার্ট,
হ্যাঁ জিন্স আর টি শার্ট, বাট আমি একটু দেরি করে গেছিলাম, একটু রাগ হয়েছিল আর কি,
দেখি করলে
না, তারপরে ওই লবঙ্গতে খাইলাম, আমি বলি যে সে আমাকে প্রপোজ মানে কিভাবে এক্সেপ্ট করছে আর কি,
ওইটা কি ওখানে,
না 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 না
অন
ফোন, জাস্ট লাইক আমি একটা কমার্স মানে কলেজে সন্ধ্যা প্রিটেস্ট চলতেছে, তখন হুট করে মানে পরীক্ষার পরে মানে আমার মোবাইলে দেখি যে তার মানে নাম্বার, তখন সে আমাকে একদিন নাম্বার দিল, মানে তার ওই অন্য একটা নাম্বার দিয়ে বলতো যে আমার বান্ধবীর নাম্বার, বাট ওইটা কিন্তু তার নাম্বার, ঠিক আছে। তারপরে সে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে পরে বলতেছে যে আমি তোমার লাইফে আসব, আসলে আমি জানি না কি হবে এই সেই, মানে তার ওই বান্ধবীও কানে ছিল, ওই বান্ধবীও কানে ছিল, ওর বান্ধবীর নামটা তাসফিয়া, তো কানে ছিল, ও শুনতেছিল, মানে ও কোচিং থেকে এরকম করে বলতেছিল। তারপরে আমি পরে আমাদের মধ্যে রিলেশন হলো, ও আমাকে ইয়াস বললো, আমি তো মানে পুরা ইয়ে হয়ে গেলাম যে হ্যাঁ, মানে আমি পুরা সারপ্রাইজ যে ও আমাকে ইয়াস বললো, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এই সেই। তারপরে একটা পর্যায়ে পরে আমরা কথা বলা শুরু করলাম, তারপরে তিন মাস পরে আমরা একদিন দেখা করলাম, দেখা করার পর মানে দেখা করলাম ফার্স্ট মিটে দেখা করতে যে একসাথে খাওয়া দাওয়া করলাম,
প্রথম সাক্ষাৎ। তো খাওয়া দাওয়া তো তাদের কেমনে আসে বেটা, মনের ব্যাপার কি, প্রথম দেখা,
জি প্রথম দেখা, আমার প্রথম দেখা মানে
ও ভিতরে বসা,
না 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 ও ভিতরে না, ও লবঙ্গর
লবঙ্গ,
এখন যে
লবঙ্গ নাম বারবার বলা দরকার, টাকা দেয়
না আসলে, ব্র্যান্ডিং
টাকা দেয়
না, এখন নাই লবঙ্গ,
আচ্ছা নাই তাহলে বলা যাবে।
তো সেখানে আমরা ওখানে মানে সে ওয়েট করতেছিল, তো আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, তাও পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম। তো সে একটা ঝাড়ি মারলো, হ্যাঁ তুমি এখনই দেরি করো, তুমি দেরি করতেছ।
হ্যাঁ ক্যামেরা আমি রেডি করতে পারলাম না, অ্যাকশন বললামই না, লাইটও ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারিনি, তুমি ঢুকতেছো রাইট?
জি।
ও ভিতরে বসা আছে?
না না, ও দাঁড়ায় আছে।
দাঁড়ায় আছে,
হ্যাঁ।
দেন কি,
তারপরে
তোমার ফিলটা কেমন দেখলে যখন ওকে প্রথম?
তখন
দেখলে গ্লাসের ভিতর দিয়ে দেখলে নাকি ভিতরে গিয়ে দেখলে?
না না, রাস্তার মধ্যে দাঁড়ায় ছিল।
রাস্তায় দেখলে?
হ্যাঁ হ্যাঁ, রাস্তায় মানে কোনায়, সাতাশ নম্বরের কোনায় দাঁড়ায় ছিল।
ধানমন্ডি সাতাশ?
হ্যাঁ ধানমন্ডি সাতাশ।
ওকে, আমার তো রোজ যায় ওখানে, আমি ফিলটা নিতে পারছি। মানে কোনো মেয়ের সাথে দেখা না, বলছি রোজ যায় কাজের প্রয়োজনে। তো তুমি ওই জায়গাতে তুমি ওকে দেখলে রাস্তায় দাঁড়ানো?
জি।
তোমার চোখে সানগ্লাস?
হ্যাঁ হ্যাঁ, তারপর রাস্তার
চোখে সানগ্লাস,
চোখে সানগ্লাস ছিল। হ্যাঁ
কেন মনে থাকে না সব ইম্পর্টেন্ট জিনিস? জিন্স অ্যান্ড টি শার্ট? মনোযোগ দিয়ে দেখছো তাকে, কেমন
দেখাচ্ছে? নেমে তাকে দেখলাম।
কি দেখালো? সিএনজি নিয়ে যেতে পারলাম না, দু টাকা বেশি নিয়ে গরমে আবার পোশাকটা নষ্ট না হয়ে
যায়।
বাসে গেলে নামলে কেমন দেখাচ্ছিল
তখন? আমি মনে করি ও মাই গড, মানে
বর্ণনা দাও ডিটেলে, কি দেখলা না দেখলা?
মানে আসলে কি, আমি তাকে চেহারা দেখে আমি তার জন্য
বুঝি, এটা সবাই বলে, বাট দেখে কি দেখলা তাই বলো।
তাকে দেখে মানে আমি পুরা মানে ওয়াও, সে এটা তুমি
আগে চলে গেলে, তুমি তাড়াতাড়ি যাও, মানে দেখলা, দেখে ফিলটা কি হচ্ছিল তোমার মনের মধ্যে একটু বর্ণনা দাও তার।
মানে সে আপনার মানে তাকে কি বর্ণনা দিব, সে তো
লম্বা, তার লুক, কোন জিনিসগুলো তুমি আইডেন্টিফাই করলে প্রথম তাকে দেখে দূর থেকে?
সে মানে ইয়ে ছিল, মানে খুব ইনোসেন্ট, তার চেহারাটার মধ্যে পুরো একটি ইনোসেন্ট,
ইনোসেন্সি, ফেস,
ইনোসেন্সি আর কিছু না,
ওইটা তোমাকে।
আর হচ্ছে বাচ্চা, আপনার চশমা পরতো এখনো পরে, এমনি আমার মতো একটু ছোট, একটু মানে আপনার আমার মতো একটু স্বাস্থ্যের অধিকারীও সে। তো
দেন কাছে গেলে?
হ্যাঁ, তো কাছে গেল, ফার্স্টে বললাম সরি কেন, তখন বলে যে, আমি বললাম যে এই যে দেরি হইল, তুমি দেরি করছো, আমাকে দাঁড়া করে রাখলা, সরি। তারপরে পরে গেলাম, পরে একসাথে বসলাম, বসে
ওখানে অতটুকুই কথা, কোন ওয়ার্ড বাদ দিও না,
না না
অতটুকুই
অতটুকুই বললে চলো বসে। আমার তো আমি সত্যি কথা মানে অনেকে আছে, যেমন মেয়ের বাসায় নিচে না, মেয়ের জন্য মানে আছে না,
হ্যাঁ অনেক কাব্যিক টাইপ, তা তুমি না সেটা সবাই বুঝতেছে, বাকিটা বলো। তারপর কি করলে সামনে গেলে?
জি,
ওকে তারপর
পরে গেলাম, পরে ফার্স্ট ওকে খাওয়ার মধ্যে, পরে ওকে একবার বললাম যে শোনো তোমাকে আমি খাওয়া দিই,
মানে খাওয়ার কথাটা কয়বার আসছে রে ফোন বলতো,
না 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 ওকে আমি ফার্স্ট খাওয়াই দিছি।
আমি মনে হয় এবার আমাদের স্বাস্থ্যের অধিকারী, মানে আমরা কেন এমন স্বাস্থ্যের অধিকারী হয়েছি,
আমারও স্বাস্থ্য দুই ইঞ্চি বেড়ে গেছে, ২৬ বার বললো খাওয়ার কথা। হ্যাঁ তারপর
ভালোবাসাটা কিন্তু খাওয়ায় আটকে গেছে, তাই বন্ধুরা অস্থির হয়ে যাচ্ছে।
তারপর
গল্পে আসি, গল্পে আসি, খুব তাড়াতাড়ি।
হ্যাঁ পরে, তারপরে খাওয়া দাওয়ার পরে, পরে আমি ওকে অনেক ধরনের মানে গল্প করতে গল্প করলাম, তারপরে মানে আম্মু মানে আমাদের রিসেন্ট যে একটা ট্র্যাজেডি গেল সেটা নিয়ে অনেক কথাবার্তা বললাম, মানে ফার্স্ট দেখাতেই, মানে তখন তো আর প্রথম প্রথম ওর সাথে আর ওইরকম ইয়ে না, তো তো এইভাবে আর কি শুরু হলো। তারপরে শুরু হওয়ার পরে ওর তখন ও কলেজের ফার্স্ট উঠল, মানে কলেজে একদম ফার্স্ট ফার্স্টের দিকে আর কি, তো সে কলেজের ওখানে যেতাম, দেখা হইতো, তারপর ইভেন মাঝে মাঝে আমাদের ইয়েতে দেখা হতো, ওই চিকেন কিং নামে একটা ধর্মনিক একটা রেস্টুরেন্ট ছিল,
কোন রেস্টুরেন্টের নাম বলবো না, আমি একটা রেস্টুরেন্টে আপনাদের দেখা হলো,
তারপর
আমেরিকা থেকে বেশ কিছু বন্ধু রয়েছে, তারাও বলছে শুধু খাওয়ার গল্পই হচ্ছে, আমরা কিন্তু ভালোবাসার গল্প খুঁজে পাচ্ছি না।
আচ্ছা তার পরবর্তীতে মানে এরকম আমরা বসতাম, গল্প করতাম, তারপরে দেখা হতো, এরকম খুব ভালো চলতো।
দেখাগুলো সব কিন্তু রেস্টুরেন্টে হয়েছে?
হ্যাঁ, পাঁচটার দিকে রেস্টুরেন্টে হয়েছে না, তারপরে আবার ইয়েতেও গিয়েছে আপনার বিভিন্ন, যেমন বিভিন্ন পার্ক, ঢাকার পার্কে, মানে ওইসব ওখানেও যে বসতাম, তারপরে বাদাম খাইতাম, এই আর কি। তো
এগেইন খাওয়া,
পরে
খাওয়ার মধ্যে ছিল, কেননা আমিও মোটা আর ও তো একটু
পছন্দ।
আমরা দুজন খাদক ছিল। পরে তো এভাবে করে চলা শুরু, মানে এভাবে করে চলতে লাগলো অনেক দিন। আপনার 2011 গেল, 12-তে আমি পাস করলাম, 12। তারপরে এভাবে করে ওর সাথে দেখা হতো অনেক ধরনের, মানে সবকিছু নিয়েই কথাবার্তা, মানে বাসার ফ্যামিলিগত ভাবে সবকিছু দিয়ে কথাবার্তা চলতো, চলতেছিল সবকিছু খুব খুব ভালো। মানে আমাদের মধ্যে রিলেশনটা এত ইয়ে ছিল, ইভেন আমাদের ফার্স্ট যে অ্যানিভার্সারি, রিলেশনশিপে অ্যানিভার্সারি, আমি একটা পুরো অনেক বড় একটা পার্টি, মানে ছোটখাটোর মধ্যে একটা রেস্টুরেন্টে পুরা একটা সাইট ভাড়া করে আমি ওর ফ্রেন্ডদের, আমার ফ্রেন্ডদের দাওয়াত, মানে একটা ছোটখাটো একটা পার্টিও করছিলাম। পরে পার্টি করলাম, পরে ও পুরো সারপ্রাইজ যে এটা এটা কি ছিল, মানে ওর ফ্রেন্ডদের দিয়ে আমি আনাইছি ওকে, তুমি আসো, মানে আর ও তো মানে ও বসছিল দেখা করার কথা, আমি বলছি না আজকে দেখা করবো না, আমি ব্যস্ত আছি, বাট আমি ওকে একটা একটা সারপ্রাইজ দিছিলাম। তো ও পুরা পুরা সারপ্রাইজ, এমন পুরো আপনার বোর্ড টোটাই না, হ্যাপি ইউনিভার্সারি এরকম পুরো পার্টি টাইপের করছিলাম। তো এইভাবে করে যেতে, ইভেন আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি মানে পর্যন্ত, মানে এক বা দুই বছর কোন ধরনের, মানে কোন রাগারাগি বলেন কোন কিছুই হতো না, সব মানে একটা যে মানুষ রাগ হয়, এই তুমি রাগ করছো, মানে আমি রাগ করছি বা ও রাগ করছে, কিছুই হয়নি আল্লাহর মধ্যে, মানে সবকিছুই ওইভাবে করে চলতেছে। এভাবে চলতে চলতে তারপরে পরবর্তীতে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, নর্সাউথে। পরে সে আমাকে একদিন বললো, জনিক তুমি আমাকে দেখে কখনো ইয়ে করো না, তুমি এখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো,
এই দেখো নর্থ সাউথ।
হ্যাঁ, সে সেরকম একটা ইয়ের মধ্যে পড়ে গেছিল,
কমপ্লেক্সিটি তৈরি,
হ্যাঁ কমপ্লেক্সিটির মধ্যে চলে গেছিল। তারপর আমি বললাম, দেখো এখানে আমি তো আমি, আমি যেখানেই যাই সেখানে আমি, তো সেখানে আমার তোমার অনেক অলওয়েজ তোমারই থাকবে, এরকম করে সবসময় ওকে ইয়ে করতাম, মানে সবসময় বলতে বলতাম। তার পরবর্তীতে এভাবে করে ইউনিভার্সিটিতে ভর্তি হলো হলাম, তারপর ও ও পাশ করলো, ওর আবার ইন্টার পরীক্ষার সময় ওর ইয়া ছিল, মানে খুব একটু শরীর খারাপ ছিল তখন, ও তখন ওর আবার মানে শরীর খারাপের জন্য ওর একটু রেজাল্টটাও একটু খারাপ হয়, তাও ওইরকম খারাপ না, এ প্লাস না পায়ও এ প্লাসের কাছাকাছি আর কি। তো সে এরকম করতে করতে তারপরে তার তো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, সে আবার খুব সরকারি ইউনিভার্সিটির জন্য খুব মানে পরীক্ষা, তারপর সে ফার্ম গেটে ভর্তি হল, মানে ভর্তি কোচিংয়ে, সেখানে যে বসে থাকতাম সেখানে সে আসতো, তারপর তার ফ্রেন্ডদের সাথে ফার্ম গেটের বন্ধু বান্ধব সবার সাথে কম বেশি আমার যোগাযোগ, সবকিছুই খুব ভালো মতো চলতেছে, তার সবকিছুই মানে চলতেছে। তার পরবর্তীতে সে আল্লাহর রহমতে জাহাঙ্গীরনগরে চান্স পেল, চান্স পেল, মানে ইভেন এমন হয়েছে ওর অনেকগুলো মানে ওর ভর্তি পরীক্ষার সময় আমি ওকে নিয়ে যেতাম, আমরা একসাথে যেতাম,
মানে আমরা বুঝতে পারছি যে অনেক আসলে সব সময় তার বন্ধুর দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজই সহযাত্রী হিসেবে ছিল,
ছিলাম।
এভাবে কতদিন ছিল আপনাদের রিলেশনটা?
আমাদের রিলেশনটা এভাবে
চলছে,
হ্যাঁ 6 বছর চলছে।
তারপরে কি হলো?
তার পরবর্তীতে আমি আসতেছি, জাস্ট লাইক আমাদের
আসলে হচ্ছে কি, আমরা ফিলিংস গুলো কিন্তু দূর থেকে বুঝতে পারি না, আপনার কাছে অনেক ফিলের কথা আছে দেখেই আমরা বুঝতে পারছি আপনার চেহারা দেখে, কিন্তু আলটিমেটলি বন্ধুরা অস্থির হয়ে যাচ্ছে অনেকেই যে গল্পটা ঠিক আগাচ্ছে না, কারণ ফিলিংসটা কেউ কিন্তু সেইভাবে ফিল করতে পারবে না অনেক। ঠিক আছে বলেন।
তার পরবর্তীতে আমার আরেকটা লাইফে একটা ডিজাস্টার হলো, আব্বু হুট করে মারা গেল। তো মানে আব্বুকে ডক্টর মানে জাস্ট টেস্ট করাতে নিয়ে গেলাম, তো তো আব্বু হুট করে মারা গেল। না আব্বু মারা গেল হুট করে মানে কি, আব্বু ছিল আপনার প্রায় 21 দিন হসপিটালে ছিল। আপনার ডক্টর টেস্ট করাতে নিয়ে গেলাম, তখন সে বললো যে আমার মাথা ঘুরাচ্ছে, তো তাড়াতাড়ি আমাকে চলো বাসায় চলো, আজকে টেস্ট করবো না। আমি বললাম নো, তোমার প্রেশার লো দেখাচ্ছে, তো তোমার ইয়ে করতে হবে। পরে আমরা হসপিটালে ভর্তি করলাম বারডেমে। পরে ওখানে 21 দিনের মতন বা 23 দিন ছিল আর কি, 21 কি 23 এরকম। তো মার্চের 16 তারিখে তাকে ভর্তি করলাম। তো ভর্তি করার পরে আম্মু তো ছিল না, আর বোনটাও চাকরি তখন পাইছে আর কি, তো আমি একাই ছিলাম। তারপর আব্বুর বিজনেসটাও আমি তখন আমি দেখতাম আর কি, মানে আমি দেখতাম না, জাস্ট আমি হসপিটালের মধ্যে সেই মানে সে এত বিজনেস ওরিয়েন্টেড ছিল, সে সিসিউর মধ্যে তার বিজনেস নিয়ে কথাবার্তা। ইভেন এমন হয়েছে আমাদের তখন আরো যে ট্রান্সপোর্টের বাস, তখন আমাদের একসাথে অনেকগুলো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, জাস্ট কথা নাই একদিন দুই দিন পর খেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মানে এটা কখনোই হয় না। তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তখন আমি ম্যানেজারে বলতাম না এগুলো আব্বুরে বললো না, তো এগুলো আব্বু শুনলে ইয়ে হবে। আব্বু মানে হুট করে পরে এরকম 23 দিনের মতন পুরো আব্বু হুট করে মানে পরে, সে খুব ভালো মানুষ, মানে সিসিউর মধ্যে সবচেয়ে ভালো মানুষ, মানে একদম আরো 10 জন রুগীছে সে হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। তার সামনে গেলে সে বলতো যে আমার অমুক গাড়ি কি হয়েছে, অমুক গাড়ি, মানে তার সবসময় বিজনেস আলাপ। তো সবকিছু নিয়ে মানে হুট করে সে পরে মারা গেল। তারপর মারা যাওয়ার পরে মানে আমি তখন তার বিজনেস এরকম জানতামও না, জাস্ট আমি তো তখন জাস্ট ইউনিভার্সিটির একটা ছাত্র, ইউনিভার্সিটি ছাত্র। তো তারপরে আব্বু মারা যাওয়ার পরে আর ও এর মধ্যে ওর জাহাঙ্গীরনগর ফার্স্ট ক্লাস, তো আমাকে বলো অনেক আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওর জাহাঙ্গীরনগর ফার্স্ট ক্লাসে আমি যাব, বাট আমি যেতে পারলাম না, কারণ আব্বুকে সিসিতে রেখে তো আমি যেতে পারবো না। আমি বললাম যে পরে ও ফার্স্টে কথা বলে ও গেল আর কি, আমার সাথে কথা বলে তারপরে বের হলো। পরে মানে ফার্স্ট ও ওইখানে হলে থাকবে এরকম, মানে ওইরকম প্রিপারেশন নিয়ে সে গেল। তো আমার আব্বু তার কয়েকদিন পরে মারা গেল, ও আর এর মধ্যে সেও আমার আব্বুর হসপিটালে এসে সে আমাকে আব্বুকে সাপোর্টও দিছে, জাস্ট লাইক আপনার যেমন আমাদের ফ্যামিলিতে এমনি ছোট ছিল, তখন সে যেমন আব্বুর কোনো একটা টেস্ট করানোর জন্য বা ওষুধ আনানোর জন্য সেও সাপোর্ট দিছে।
আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 20-25 মিনিট সময় পাবো।
আচ্ছা আচ্ছা জি, না তার পরবর্তীতে মানে এরকম আমার একটা ডিজাস্টার চলে আসার পর মানে আব্বুর বিজনেসটা এভাবে করে এসে পড়ল আমার মাথার উপর। তখন আমি জিরো এক্সপিরিয়েন্সে আব্বুর বিজনেস ধরলাম, আব্বুর লোন ছিল আমি জানতাম না, তো ওই গাবতলির মতন জায়গায় সেখানে আমি গেলাম। তো আমি পুরো একজন নর্থ সাউথের একজন নর্মাল একটা ছাত্র, তো ওইখানে যা তাদের সাথে ফেস করলাম, আব্বুর লোন জানতাম না বুঝতাম না, তারপরে ওইগুলি অলমোস্ট অনেক টাকার মতো লোন ছিল, ওগুলো শেষ করলাম। মানে শেষ মানে কি, ওগুলো আমার জন্য তখন পুরো আমি একটা ডিজাস্টারের মধ্যে পড়ে গেছি। আব্বু মারা যাওয়ার পরে আমি লোন কিভাবে ইয়া করবো, তাও 1 টাকা 2 টাকা তাও পাবলিক লোন, সেটা অনেক। পরে তারপরে আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সেটা কোপ আপ করছে, করাইছে যেভাবে হোক, মানে সেটা ওইখানকার লোকজনদের দিয়ে হোক আর আমি দিয়ে হোক। তো সেক্ষেত্রে সবকিছুই ঠিক ছিল, মানে আর আব্বু মারা যাওয়ার পর আমি ওকে ওই রকম সময় দিতে পারতাম না সত্যি কথা, কারণ আমি আমি নিজেই মানে এতটাই স্ট্রেসে থাকতাম, এতটাই ইয়েতে থাকতাম, কি করব নিজেই দিতে পারছিলাম না। তো এগুলো এসব সমস্ত সবকিছুর ক্ষেত্রে ওকে সময় দিতে পারতাম, ও খুব ও এগুলো বুঝতো, ও বুঝতো সবকিছু ঠিক ছিল, মানে বুঝতে মানে ও আমাকে মাঝে মাঝে বলতো তুমি আমাকে সময় দাও, তুমি এই বিজনেস এগুলি করো না। আমি বলি দেখো ঋতু, আমার মিতু আমার বিজনেসটা আমার দাদার বিজনেস, তো আমার এগুলি অ্যাটলিস্ট নাম করার জন্য করতে হবে, নামটা রাখার জন্য। নর্থ সাউথ আমি কিন্তু পড়াশোনা শেষ করিনি, তো নর্থ সাউথও পড়তেছি তোমার জন্য, তো আমি আমার বিজনেসটাও আমি দেখতে হবে, কারণ আমার দাদার বিজনেস। তো আমি আমার মতন দেখতেছি যতটুকু পারি, চেষ্টা করতেছি আব্বুর নামটা ধরে রাখার জন্য, এতটুকু আর কিছু না। তো তারপরে তার পরবর্তীতে আমি আমার মতো বিজনেস তারপরে চালাচ্ছি, তারপর ক্যাম্পাসেও যেতাম সবকিছুই, ও এটা মাইনা নিছিল, মাইনা নিছে সবকিছুই ঠিক ছিল। তারপরে আমার গাড়ির বিজনেস তো তো অনেকটা ধরুন ওর সাথে কোথাও গেলে তখন এমন একটা ফোন আসতো তো আমি ওই সব কাজে বিজি থাকতাম না, সে তখন সে খুব ইয়ে করতো আর কি, মানে একটু
আমি একটু শেষ করে নিয়েছি, একদম শেষের দিকে চলে যাচ্ছি।
আচ্ছা, তার পরবর্তীতে গুরু ও 2017 সালে আমি হুট করে আমার আমার কাজিনের সাথে আমি একদিন ঘুরতে যাই কক্সবাজার, তো সে ও যেতে দিতে চায়নি আমাকে, জাস্ট আমার কাজিন মানে আমার খালতো ভাই আর আমি, তো আমরা যেতাম বলে ও যেতে চাই, আমি দেখো আমার তো আমার কাজিনের সাথে যাচ্ছি ও এটা ইয়া করে নি, ফার্স্টে আমি আমি তখন টিকিট টুকিট সবকিছু অলমোস্ট বের হয়ে গেছি, এখন তো তখন আর কিছু তো করা নাই, ইভেন ও আমার জন্য আসছিল জনিক তোমাকে আমি যেতে দিব না, সে দেখো এবার যাই আমি এরপরের বার যাইনি যাব না, ইভেন আমার কাজিন এর পরের বারও গেছে আমি তখন যাইনি, ওকে ও পছন্দ করে না ঠিক আছে বাদ দাও। পরে এভাবে করে চলতে লাগলো, ও ওই দিন খুব শক হয়েছিল, ওইখান থেকে শুরু ওর শক হওয়াটা। তার পরবর্তীতে এইভাবে এইভাবে করতে করতে মানে সে মানে ওইরকম মানে এইভাবে আমার এখান থেকে শুরু হলো আমাদের আস্তে 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 মিসআন্ডারস্ট্যান্ডিং। যেমন আমি ওর একদিন বার্থডে সময় আমি ওই বার্থডে তাই আমি যেতে পারিনি, আমার অনেক বড় একটা ঝামেলা হয়েছিল মানে বাবার লোন সম্পর্কিতই, তো ও একবার মাইন্ড করলো, পরে আবার পরে সবকিছু ঠিক হয়ে গেল এই সেই। এভাবে করতে করতে লাস্টের দিকে আপনার আসলাম মানে এভাবে করে প্রায় ছয় মাস সাত মাস চলে গেল, ও রাগ হইতো আবার ঠিক হইতো, আবার আমি রাগ হইতাম ও ঠিক হইতো, মানে কখনোই আমাদের মধ্যে এরকম ছিল না যে হ্যাঁ আমরা মানে আমার কল্পনার বাইরে ছিল ওরও কল্পনার বাইরে ছিল যে আমরা এইগুলি ইয়া না, ইভেন ওর ফ্যামিলিগত ভাবেও সবাই কম বেশি মানে ওর বাবা জানতো না, মাকে ও জানাইছে 2016 সালে মামার সাথে আমার দেখা করছিলাম আমি মামার সাথে, তো আমরা সবসময় মানে মামা আমাকে ফোন দিত আমিও কথা বলতাম, আমিও মামাকে ফোন দিতাম, সব ধরনের আমাদের সবকিছু আল্লাহ রহমতে সবকিছু ঠিক ছিল। পরে লাস্টে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে যে শুরুটা হলো আমার কাজিনের ইয়ে থেকে, তার পরবর্তীতে সে পরে আর তাছাড়া জাহাঙ্গীরনগরের একটা পার্সপেক্টিভ মানে এটা আমার একটু ভুল হয়েছে যে রাত্রে মানে ওরা মানে ওরা একটু মানে আপনার মানে জাহাঙ্গীরনগরে তো ওরা একটু ফ্রি মাইন্ডের, আমরা হচ্ছে একটু কনজাস্টেড মানে আমরা একটু অন্যরকম মানে নর্থ সাউথের, এটাই হচ্ছে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে আমাদের মধ্যে। যেমন আমি ওকে বলতাম দেখো তুমি রাতের বেলায়
ফ্রি নেই কি অনেক
না ফ্রি মানে আপনার ওই ফ্রি না, জাস্ট লাইক আপনার ধরেন ওদের সাতটা আটটা বন্ধ ওরা বাইরে থাকে, মানে আমরা যেমন সন্ধ্যা সাতটার মধ্যে আমাদের যেমন আমরা ছেলেরা অনেক সময় ফ্যামিলিগত ভাবে অনেক ক্ষেত্রে বাধ্যবাধকতার মধ্যে থাকি,
এইসব কথা বলতে তুমি যে কেন সাতটার পর বাইরে যাবো বা কিছু,
হ্যাঁ এগুলো একটা ইয়ে আছে দেখো এগুলোর মধ্যে, পরে ও অনেকটা কমানোর চেষ্টা করছিল তারপরেও কমাইতো আবার হইতো এই সেই এগুলো নিয়ে লাগতো মানে ঝগড়াটা শুরু হতো,
শুধু কমাইতে পারতেছে না কেন কি সমস্যা,
মানে আমি একটা বলতাম ও একটা বলতো এইভাবে আর কি, তাছাড়া তখন ওর উপর এত অধিকার করাইতাম,
ছয়টার পরে যে বাইর হওয়াটা কন্ট্রোল করতে পারতেছে না কেন প্রবলেমটা,
না না এটা কন্ট্রোল করার কিছু না গুরু, এটা হচ্ছে ওদের মানে ফ্রেন্ড সার্কেলরা যেমন ওরা একটু চা খাইতে বের হয় এটা পরবর্তীতে আমি বুঝতে পারছি।
ওকে
হ্যাঁ পরে তারপরে এরকম একদিন ওর সাথে ইয়েতে আপনার একদিন আমি ওর গেলাম ইউনিভার্সিটিতে, তখন ওদের একটা কালচার একটা আছে যে সাইকেলে বন্ধুরা মিলে যায়, সেটা আমি জানতাম না আর আমি জানলে ওইভাবে আমি এগুলো বুঝতামও না, এটা আমার কাছে খুব খারাপ লাগে,
আমিও বুঝি কারণ প্রিপারেশন মানে কখন কি হয় বলা তো যায় না, সাইকেলে কিরকম
না সাইকেলে জাস্ট মানে ওরা যেমন আমরা বাইকে চলি চলাচল,
আমি চালালাম তুমি পিছনে উঠলা,
হ্যাঁ ওইরকম 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 সাইকেল ওরাও চলে আর কি,
মানে ওখানে রাইড নাও হতো,
হ্যাঁ সাইকেল রাইড,
মানে কেউ চড়লো পিছনে একজন উঠলো এরকম, ছেলে মেয়ের পিছনে, মেয়ে ছেলে পিছনে, যে কেউ উঠতেই পারে,
সেটাই,
এটা নিয়ে ভাবার কিছু নাই,
না এটা ভাবার না, এটা মানে কি আমি গেলাম, ও তখন আমার বললো কি তুমি যাও আমার শরীর খারাপ লাগতেছে, তো গেলাম, পরে তার পরবর্তীতে আমি পরে শুনলাম যে পরে আমি আবার ফোন দিলাম, তুমি
গিয়ে কি দেখলা সেটা বলো,
না আমরা কথাবার্তা বললাম, আমরা
সাইকেলে রাইড নেওয়ার কথা কি বললা,
না না আমি আসতেছি, আমি রাইডের আমি কিছু দেখিনি, আমি কিছু দেখিনি, পরে সে আপনার ওই মানে সে আমার বলে যাইতে মানে ওর বলতেছিল আমার শরীর খারাপ তুমি যাও, আমি বলতেছি আচ্ছা ঠিক আছে শরীর খারাপ তুমি থাকো চলো মেডিকেলে যাই চলো আমরা এই সেই, তো আমরা সবকিছু করতে, তারপরে ও বললো যে না যাও এই সেই, পরে ও আমার উপর একটু রাগ হলো, রাগ হয়ে সে বললো যে ঠিক আছে, তারপরে সে ও এক বন্ধুর সাথে পরে বাইরেছে, সেটা আমার বললো যে হ্যাঁ অনেক আমি বাইরেছি, আমি পরে ফোন দিছি বাইরেছি এরকম এরকম, তো ঠিক আছে এখান থেকে আমাদের ইয়েটা শুরু, ঠিক আছে
এক বন্ধুর সাথে, তোমার সাথে দেখা করতে পারলো না কিন্তু বন্ধুর সাথে কেন বের হলো,
হ্যাঁ না আমার সাথে দেখা করছে, সে দেখা করে আমি চলে আসছি, তার পরবর্তীতে
বন্ধু বলে একটু স্পেসিফিক করো, ছেলে না মেয়ে বন্ধু,
ছেলে বন্ধু,
ছেলে বন্ধু, এভাবে
না ওর মানে এটা কোনো
নরমাল বন্ধু, হ্যাঁ ছেলে
বন্ধু, হ্যাঁ ওরা এমনি খুব ভালো ফ্রেন্ড আর কি, কোরাম বলে ওদের, তো ওরা বন্ধুরা
কি বলে
কোরাম
মানে কি,
মানে একসাথে চারজন থাকে,
তার মানে যে আমি ধরতে পারছি না এটা জেনারেশন গ্যাপ নাকি আমি গ্রাম থেকে উঠে আসছি,
না 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 এটা এক একটা ইউনিভার্সিটির
এক একটা ইউনিভার্সিটির এক একটা সোসাইটি কিছু ল্যাঙ্গুয়েজ থাকে,
আমি কোথায় ছিলাম সব সময়, আমি কেন প্রোগ্রামে আছি, যেগুলো সম্বন্ধে মিনিমাম জ্ঞান আমার নাম কেন হিসাবের মধ্যে,
আপনার জ্ঞান আছে
কোলাম আর
অন্য কোরাম
কোরাম কোরাম না ইটস এ কমন ওয়ার্ড, ওরা বলতে যে সার্কেল
এক্স্যাক্টলি সার্কেল,
উই লাইক আওয়ার ব্রো এরকম,
হ্যাঁ হ্যাঁ এরকম,
ওকে
তো ঠিক আছে এরকম ছিল,
আমরা যেমন সাধারণত ইউজ করে থাকি যে ও হচ্ছে আমার বাড়ি
বাড়ি বাড়ি, ঠিক আছে এটা আমরাও বলি, এবার মিলতেছে,
তার পরবর্তীতে গুরু আমি ওকে মানে আমি ওরে মানে আমার কথার প্রসঙ্গে বলে না যে হ্যাঁ তুমি তো মানে একদিন আমি রাগ হয়ে গেলাম তুমি আমার সাথে ইয়া করলো না তুমি আমার ওইখানে গেলাম,
হ্যাঁ
গেলাম এখান থেকে শুরু হলো, তারপর আমি একটা ওর একটা কথা বললাম যে তুমি তো ভালোই ব্যবসা শুরু করছো, জাস্ট আমি অন্য সেন্সে বলছি বাট ও এটারে অন্য একটা মিনিং ধরে বসে আছে,
ব্যবসা মিনিং
মানে
আমি জাস্ট কথার কথার প্রসঙ্গে কথা বলে না মানুষ যে হ্যাঁ তুমি তো তোমরা তো ভালোই শুরু করছো ভালোই ব্যবসা করছো, জাস্ট এইটা ট্রাস্ট মি আমি অন্য কোন সেন্সে কিছু বলিনি,
ব্যবসা বলটা ব্যবহার করেছিল,
হ্যাঁ এটা আমার একটু ভুল হয়েছে, হ্যাঁ এই জিনিসটা
বুঝো তো ব্যবসা মিনিং কি,
ও অন্য সেন্সে নিছে,
তুমি বুঝো তো
এটা পরে, হ্যাঁ এটা ধরেন আমি নর্মালি যেমন আমরা কথা বলি ওই রকম
নর্মাল কথাতে ব্যবসা শব্দটা আসে না কিন্তু
আমি
বুঝি আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিল, আমার নর্মালি কথার সাথে তো ব্যবসাটা যায় না,
এক্স্যাক্টলি যায় না,
যে কোনো ওয়ার্ড দিতে পারে ব্যবসা তো যায় না, ব্যবসা আসার কথাও না,
ব্যবসা আসার কথাও না, কিন্তু তারপরে আমি ওই সেন্সে বলিনি, আমি
মেনে নিলাম বাট ব্যবসা ওয়ার্ডটা কোনোভাবেই আসে না তো এইখানে,
জি এক্স্যাক্টলি,
ভালোই নোংরামি শুরু করেছে ভালোই তো ফালতামি শুরু করেছে ভালোই মজা করা শুরু করেছে যেগুলো বলা যেতে পারে বাট ব্যবসাটা তো আসে না,
একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বললে মানে আমরা ব্যবসায়িক ভাবে যেভাবে বলি যে ভালো
সেটাও মানলাম এটাও হয়
এইভাবে আর কি,
বন্ধু বান্ধবের সাথে ভালোই ব্যবসা শুরু করছো বেটা,
হ্যাঁ
বললাম সকালে আসলি সন্ধ্যার সময়
এক্স্যাক্টলি
এটাও হয় মানলাম এগ্রিড এগ্রিড,
বিশ্বাস করেন
বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গিয়ে এটা হয়,
প্রথমেই যে ব্যাপারটা হয় যখন আপনি একটি মেয়ের ক্ষেত্রে ব্যবহার করেন
তখন ওই টোনে চলে
যায় নোংরা শব্দটাই কিন্তু আমাদের কাছে আগে চলে
আসে, এগ্রিড
এটা আমি ভুল,
বাট ব্যবসা বললে অনেক সময় ফ্র্যাঙ্ক বিহেভিয়ারের বন্ধুদের মধ্যে বাডিজদের মধ্যে ব্যবসা কথাটা হয় সালাই ভালোই ব্যবসা শুরু করছে তোর বলিস সকালবেলা আসিস তো সন্ধ্যায় হয়, তারপর
তো এখান থেকে ও আরো মানে ও এটাকে খুব নিতে পারতেছিল না, আমি বললাম যে দেখো
একদম শেষ,
হ্যাঁ তো দেখো তুমি এগুলি মধ্যে ইয়া করো না, তো আমি তো ওর আমার এর মধ্যে আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষার মধ্যে আমি ওকে অনেক মানে একটু ডিস্টার্ব করতাম যে দেখো তুমি সবকিছু ঠিক করো, এর মধ্যে আমি আরো জানতে পারি ওর যে কোনো এক ফ্রেন্ড আমি নাম বলবো না, জানতে পারি যে ওর কিছু একটা মানে কারোর সাথে কথাবার্তা বলতেছে সেটা মানে খুব
দুর্বলতা তৈরি হয়েছে কারোর সাথে,
তো মানে এরকম আমি জানতে পারি আর কি,
অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে
এরকম জানতে পারি। তারপরে এরকম জানতে পারি যে ফেসবুকে এসে ওদের একটা পেজ আছে, সেখানেও একটা পোস্ট দিছে এরকম সেরকম, এগুলির মানে এগুলি জানা আমার মাথা তখন ঠিক থাকে না। আমি তখন আমি ওর সাথে তখন একটু খুব ধরনের রাফ বিহেভ করতাম, হ্যাঁ তুমি এরকম করতে দাও তোমার আমি ফ্যামিলিকে আমি জানাবো আজকে, আমার ফ্যামিলি সবাই কম বেশি জানতো, সে এটাকে মনে করতো যে হ্যাঁ আমি আসলে তাকে। ইভেন আমি একদিন জাস্ট ওর পরীক্ষা ছিল, আমি ওর বলছি জাস্ট মিতু আমি তোমার ইয়েতে যাচ্ছি তোমার বাসার নিচে, ওখানে যে তোমার ফ্যামিলিকে জানাবো, এরকম একটা কথা বলছি জাস্ট ওকে ভয় দেখানোর জন্য যে হ্যাঁ তুমি ওকে। আমি কোনোভাবে বুঝাতে পারি না ভাই আমি যা করছি ভুল করছি, বাট আমি ট্রাস্ট মি আমি ওই সেন্সে বলি নাই। আর আমাদের মধ্যে একটা ছিল কসম প্রথা, যে আমি একটা কসম দিলে সে বলতো হ্যাঁ তুমি কসম দিছ, মানে ও সব কিছু বলতো, আর মানে আমরা সবকিছু ঠিকঠাক
করতাম,
হ্যাঁ ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ যেটাকে বলে, তো সেই কসমটা দিত না। আর আমার তো তখন মেজাজ গরম হতো, হ্যাঁ তুমি ওই কসমটা দিতে চাচ্ছ না কেন, তুমি সেই কসমটা দাও, তারপরে আমি একদিন ওর বাসার নিচে যে আমি জানতে পারি যে মানে বাসার নিচে গেছে, আমি বলছি যে হ্যাঁ তোমার আমি একে জানাবো, বাট আমার
ইন্টেনশন নাই ভয় দেখানোর জন্য,
ভয় দেখানোর জন্য।
তারপর শেষ করো,
হ্যাঁ তার পরবর্তীতে পরে আমি শুনতে জানতে পারি যে যার সাথে কথা বলে আমি আসলে সে মানে সে ইভেন সে বলছে যে তার খালাকে জানাও এই সে ইভেন, হ্যাঁ তো এগুলি জানতে পারার পর পরে ফ্যামিলি জানতে হতে পারে, তার পরবর্তীতে সে অনেক ধরনের ইভেন আমাকে অনেক ধরনের কথাও আসছে, এগুলো আমি জানতে পারছি, এগুলি সত্য আমি এগুলি এখনো বিশ্বাস করি না, এগুলো কোন ধরনের আমি বিশ্বাস করি না যে হ্যাঁ এগুলো বিশ্বাস করতাম মানে করিও না। তার পরবর্তীতে আমি তার বারবার বলতাম তোমার কি কেউ আছে তুমি একবার বলো তো ঋতু মিতু, যদি বলে থাকো আমি আমি ওরে ডিরেক্ট কখনো বলতাম না, কেননা আমি কনফিউজ ছিলাম যে আসলে ওরা আছে কিনা, আমি আজকে একটা ওরে একটা কথা বলবো ও এতে আবার মাইন্ড করবে, সেক্ষেত্রে আমার ওর বিশ্বাসটুকু আরো ইয়ে হয়ে যাবে, তো আমি ওরে বলতাম না। তো পরে একদিন ও বলতেছে হ্যাঁ আমি তুমি যখন এরকম এরকম করতা তখন আমি একজনের সাথে ইনভলভ হয়েছিলাম, ইনভলভ হয়েছে মানে কি ইনভলভ হয়েছে এই সেই, পরে বলে যে এমনি মানে এমনি কথা বলতে কারণ তুমি ওর তখন থার্ড ইয়ার ফাইনাল ছিল, তো তুমি আমাকে তখন এরকম করছো, আমি আমি যাতে একটা আশ্বাস চাইছি আর তো কিছু না, আমরা সারা জীবন কসম প্রথার মধ্যে ছিলাম, যাতে আশ্বাস চাইছি তুমি এটা তোমার টাইম লাগবে, হ্যাঁ তুমি টাইমটা তুমি টাইম মতন তুমি জিনিসটা শেষ করো, তুমি তোমার টাইম লাগবে তুমি টাইম শেষ করো, মানে আপনার তোমার ঠিক ওইটা টাইম লাগবে ইটস ওকে তুমি কসমটা দাও, কারণ আমার মাথার মধ্যে ওইগুলি খালি ঢুকতেছিল যে হ্যাঁ ওই ছেলের সাথে সে ওই ছেলে আমাকে এই বলতেছে হ্যান বলতেছে তেন বলতেছে, হয়তো এগুলি কিছুই না, তুমি আমার কসমটা দাও আমি আমি ওকে, আর সে দিচ্ছিল না। তো এইসব ক্ষেত্রে এক্ষেত্রে আমার কাজিনও অনেকবার বারবার কথা বলছে ওকে, আমিও ওকে সরি সরি বলছিলাম, হ্যাঁ পরবর্তীতে সে মানে না মানে কোনোভাবে আমাকে ইয়ে করবে না। আজকে আমাদের ৬ মাস পুরা পুরোপুরি কাটায় ৬ মাস, ও আমাকে বললো যে একদিন বলে যে না আমি তোমার সাথে রিলেশন রাখবো না এই সেই এরকম। পরে আমি অনেক রিকোয়েস্ট করি, আমার কাজিনও গেছে আমার মানে ও যে অনেক কথাবার্তা বলছে, বাট ও কোনোভাবে ইয়ে করে না, কোনোভাবে কিছু ইয়েতে করে না। ইভেন পরে লাস্টে অনেক বলা টলার পরে মানে আমার কাজিনটা তুমি বলার পর সে আমাকে ৩ মাস সময় দিছে, হ্যাঁ তুমি আমার ৩ মাসের মধ্যে ঠিক করো ঠিক হও, পরে ৩ মাসের মধ্যে ঠিক হও মানে এখনো ৩ মাস চলতেছে আমাদের মধ্যে, হ্যাঁ আমি ৩ মাসের মধ্যে আমি সরি বলতে সবকিছু দিকে। ইভেন আমি জাহাঙ্গীরনগরে যে বসে থাকি আমি ওখানে একটা আজকে ও হয়তো জানি কিনা যাই না আমি ওইদিকে একটা বাসাও নিছি,
ওইখানে
জাস্ট আমি ওখানে যে মানে আপনার সকাল থেকে কম বেশি থাকি তার থেকে আবার এসে পড়ি, জাস্ট আমার ক্লাস আমি মিস দিই না,
তার জন্য বাসা নিয়েছো?
না 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 জাস্ট আমি একা যায় থাকি, জাহাঙ্গীরনগরে কতক্ষণ বসে থাকা
যায়
ফোন ধরে মানে এরকম আর কি, তো মানে এরকম তার সাথে কথা মানে যোগাযোগ হয় সবকিছু হয়। এর মধ্যে একদিন আমি ওর ইয়া দেখতে পাই, ও মানে একটা মানে আমি ওর সাথে একদিন বন্ধু বান্ধব ইভেন ওর বন্ধুদের সাথে আমি বলছি যে ভাই এর মধ্যে আমি একদিন রাগের মাথায় বন্ধুদের নিয়ে একটা কথাও বলছিলাম যে হ্যাঁ তোমার বন্ধু এই সেই হানতেন তো এগুলি নিয়ে সেও একটু রাগের রাগের মধ্যে ছিল হ্যাঁ আমার বন্ধুদের নিয়ে বলো এই সেই আমি বলছি দেখো বন্ধুদের যা বলছে রাগের মাথা তুমিও আমার আমার রাগের মাথা আমার ফ্যামিলি আমার
কি অবস্থা
এখন কথাবার্তা হয় তার সাথে আমার কম বেশি কিন্তু সে বলে যে আমি তোমাকে কখনো মানব না কখনো ইয়া করবো না মানে আমি এখন নিজে কনফিউজ মানে কি করবো আর এর মধ্যে একদিন ওর মোবাইলে আমি অনেক কিছু মানে ওকে সামনে পাইছি আমি বলছি যে হ্যাঁ চলো তুমি ওকে দেখাবো কথম দিয়ে বলছি হ্যাঁ তুমি দেখাবো তারপর কিছু দেখছি যে আমি বিলিভ করি যে এগুলি কিছুই না এগুলি বন্ধু বান্ধবের মধ্যে হয় এখন বিলিভ করি ফার্স্টে আমি মনে করছি না হ্যাঁ এগুলি হয়তো ভাই কিছু বাট ও আমাকে একবার বলছে আমার কাজিনরা বলছে যে এগুলি কিছু না ভাই আমরা মজা করি মানে পরবর্তীতে মানে আমার কাছে একবার ওই একটা কথা বলছে আবার আরেকটা কথা বলছে এইভাবে মানে আমার কাজিনকেও বলছে যে আমি ভাই অনেকটা ইনভলভ হয়েছি কেন ওই টাইমে ও আমাকে সাপোর্ট দেয় নাই এ আমাকে সাপোর্ট দিছে আবার
একটা ভালো গান বাজা তো
কষ্টের গান একটা আমি রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে
কষ্ট মন্ত যাই হোক ভালো একটা গান বাজাতে পারিস কিনা
হ্যাঁ পিন্টু দার এই গানটা আমার খুব পছন্দের সেটাই এর মাঝখানে আমি একটু প্রাপ্তি স্বীকার করি অনেক বন্ধুরা ভীষণ রাগ হয়ে গেছে কেউ কেউ বলছিলেন অ্যানি আপু ঘুমাচ্ছ কেন আমি ঘুমাচ্ছিলাম না আমি আসলে চোখ নামিয়ে সবার কমেন্ট পড়ছিলাম তৌহিদ হাসান রয়েছেন ফেরদৌস ভুঁইয়া রয়েছেন আমাদের সাথে সোহরাব হোসেন রয়েছেন তলোয়ার হোসেনকে দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন কামরুল ইসলাম রয়েছেন ফাজিলা আক্তার বৃষ্টি রয়েছেন এছাড়া দেখা যাচ্ছে সুমন খান আমাদের সাথে আছেন এবং আলামিন সরকার আমাদের সাথে রয়েছেন এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের আবু ইউসুফ জুমন রয়েছেন আমাদের সাথে আর হচ্ছে রুমানা আফরোজ রয়েছেন টি আর খান আছেন আর অনেকেই আছেন তারপর চন্দন দাস আমাদের সাথে কানেক্টেড হয়েছেন ইকবাল হোসেন রনি হায় জানিয়েছেন শামীম আহমেদ আছেন আমাদের সাথে ফারিহা বিনতে তুরুন রয়েছেন আমাদের সাথে তৌহিদ হাসানের কথা বলেছি আমি আর নওয়াজ শরীফ রয়েছেন ইন্ডিয়া থেকে আমাদের সাথে ক্যাপ্টেন জুমা রয়েছেন আমাদের সাথে এদিকে শাকিল খানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন আর হচ্ছে আরও আছেন হচ্ছে মোহাম্মদ রাজু আর এদিকে দেখেছি যে আহমেদ উজ্জ্বল আমাদের সাথে রয়েছেন সিনথিয়া জলিলকে দেখতে পাচ্ছি
আমাকে দেখা যায় এমন একটা ব্যবস্থা করতে পারবি
হ্যাঁ অফকোর্স
সত্য কি তেত সে কি জীবনের মতো
চল আমরা একসাথে ফ্রেম শেয়ার করি
বেঁচে ও মরা নাকি বেভেদের ক্ষত
আমাদেরকে দেখাচ্ছে
মিথ্যা কি ভুল
লাইট দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে তো দুজনকে
বলো কতটায় তল কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যা
পিন্টু কিন্তু আমার খুব পছন্দের একজন মানুষ যে কয়েকবার তার সাথে আমি প্রোগ্রাম করেছি ইন্টারঅ্যাক্ট হয়েছে সে সদালাপি দারুণ একটা ছেলে অদ্ভুত সুন্দর এই গান অনেক এমএ কি ফিরে আসবে আর
আমি এখনো আশা বলি
এটা কি ভালোবাসা বলে আমি
ও আমার লাইফে এইটা এরকম সুন্দর একটা কথা শুনে পা লিখছে ইদানিং অনেকে আই
লাভ ইউ আজ সুমির সাথে সে সম্পর্ক এখন আর নাই সো কথাটা বাদ দিয়ে যায় গানটা শুনি শুধু ওকে আমরা সুন্দর একটা গান শুনতে থাকি ব্যাকগ্রাউন্ডে অনেক
জি
এই সম্পর্কটা কি থাকবে আদৌ
ও আমাকে বলে যে আমার কেউ নাই এটাও আমাকে বলে আমি বলি ঋতু তুমি মিথু তুমি আমাকে একটাবার চান্স দাও সব ঠিক হয়ে যাবে কোনো
ওই মেয়েকে চান্স দিতে চাই
সে আমাকে দিছে বলে তিন মাস সে আমাকে তিন মাস দিছে আমাদের মধ্যে কথাবার্তা হয়
তোর সাথে কথা বলে দেখবে যে তোমাকে সে ভালোবাসবে কিনা
সে সে তো অস্বীকার করে যে আমি তোমাকে ভালোবাসি না বাঁচবো না তোমাকে তিন মাস সময় দিছি তোমাকে তিন মাস সময় দিছি আজকে আমার তিন মাসের মানে তিন মাসের এখনো শেষ হয় নাই এই মাসে শেষ হবে আর কি আমি পুরো কনফিউজ আমি মানে আমার সবকিছু আমার ব্যবসা বলেন, মানে এগুলো আমি নিজে থেকে শক্ত আছি, কারণ আমি হচ্ছে বড় বড়
মানে ভালোবাসার সবচেয়ে বড় জায়গা তোমার ভালোবাসার আতুর ঘর বলতে যেটা বোঝায়, তোমার দাদা তোমার দাদু নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই। এবং কথা প্রসঙ্গে বলছিলে যে স্রষ্টা হয়তো এমন একজন ক্যারেক্টার তোমাকে দিয়েছেন যার কাছে তুমি সব রকমের স্বপ্নগুলোকে জমা রাখতে পারো।
Jonah Future Park Time Check. It's 1 a.m.
সব রকমের ভালোবাসা, সব রকমের নির্ভরতা, সব রকমের ভালোবাসার জায়গাগুলোকে তুমি একটা জায়গাতে তুমি হয়তো পার্ক করতে পারো, একটা জায়গাতে ল্যান্ড করতে পারো, সেই সেই জায়গাটাই হচ্ছে মিতু, রাইট? কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি এবং যেভাবে সে বিভিন্ন কিছুর সাক্ষী তুমি হয়েছ, এই সত্যটা কি তোমার মধ্যে অনুভবে কোন রকমের কমতি আছে যে আদৌ মেয়েটি তোমাকে ভালোবাসে কিনা? এখন
গুরু
হয়তো মন মানতে চায় না।
না গুরু ভালোবাসে অবশ্যই, কেননা আমি এর মধ্যে আমার খুব জ্বর, আমি জাহাঙ্গীরনগরে যে বসেছিলাম আমার কাজিনকে ফোন দিয়ে বলে যে
একটু ভালো ভালো গান বাজাতে পারিস কি, শুধু ফ্রাস্ট্রেশন, শুধুই দুঃখ আর কষ্টের কথা। ছেলেটি অসম্ভব রকমের সরল এবং সবচেয়ে আমার যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি, ভুলও হতে পারি আমি, এবং ওর পুঁজিতে কিন্তু কিছুই নাই, ওর থলের মধ্যে কিছুই নাই। তোরা যেমন বলছিলে যে আমাদের এই জেনারেশন স্পেশালি যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, একটা কি বলছিলি হাইব্রিড চিকেন না কি যেন বলছিলি,
ফার্ম চিকেন,
তো এই টাইপেরই সবসময় পুতুপুতু করে মানুষ করেছে দাদা বাবা মা, অসম্ভব রকমের ফ্যামিলি ওরিয়েন্টেড একটা এনভায়রনমেন্টে বড় হয়েছে, সেই খারাপ কষ্ট বা পিছিয়ে পড়া জিনিসগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়নি, পারিবারিক পরিমণ্ডল তেমন ছিল, পরিবার একটা ক্লাসি এনভায়রনমেন্ট ছিল, যেমন বলছিল কথা প্রসঙ্গে যে নানা কি ছিলেন
ডিস্ট্রিক্ট
জাজ। তো এই সিচুয়েশনে বড় হয়ে একটা ছেলে এখন এনএসইউ একজন স্টুডেন্ট, কষ্টগুলোকে হয়তো সেভাবে এক্সপিরিয়েন্স করতে পারেনি, বিধায় বিষয়গুলোকে এখন সেভাবে ট্যাকল করতে পারছে না, মন হয়তো বুঝতেও চাচ্ছে না, বাট এটাই সত্য, তারপর তার প্রতি হয়তো সেই আগ্রহের তীব্রতা এখন নাই, কারণ যাই হোক না কেন
কিন্তু ও আমি যখন যাই সে মানে যেমন যেমন জ্বর ছিল সে আমার কাজিনকে ফোন দিয়ে বলে যে ভাইয়া ওর ও এখানে আপনার ভাই কি মানে, সে পর আমাকে এটাও স্বীকার করছে তোমার জ্বর ছিল তাই আমি ওকে ভাইয়াকে ফোন দিয়ে, আমি
সিচুয়েশন কি নিজেকে কি গুছিয়ে নিতে পারবে
গুরু? আমি ট্রাস্ট মি আমি আজকে ও হয়তো আমাকে দেখতেছে আমি জানি না, ওর মানে এখন আমি যেটা অবস্থা যেমন ওর যেমন গাড়ির বিজনেস হ্যাঁ করো কমায় করো হ্যান করো, আমি অলমোস্ট কিন্তু আমি আমার মতনকে সাজাইছি মানে এই গত এক বছরে।
তোমার কি কোন রকমের ধারণা আছে যে কোন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে কিনা?
গুরু আমার মনে হয় না, আমার মনে হয় না, আমি এখনো বিশ্বাস করি ও আমাকে বলছে যে না নাই, কিন্তু আমরা কনফিউজড, ও আমাকে বলছে যে আমিও কনফিউজড, আমি এই রিলেশনে
অনেক যে কথাগুলো এখন পর্যন্ত তুমি বলেছ এখানে কথাগুলো কি সত্য?
গুরু আমার যেসব কথা আমি বলছি আমি আমার আপনি আমাকে একটু আগে বলছেন যে হ্যাঁ তুমি এইভাবে মানে এরকম ফিল নিয়ে কথা বলতেছো, আমি আমার মতন করে গুরু
আমি বিশ্বাস করতে কেন জানি মন চাচ্ছে তুমি কথা বলবে এখান থেকে স্টুডিও থেকে সরাসরি?
হ্যাঁ শিওর, আমি কথা ওর সাথে কথা হয় আজকেও কথা হয়েছে, কিন্তু
দেখো ফোন দিয়ে কথা বলে কিনা,
কিন্তু ফোন ধরবে কিনা
দেখো, ট্রাই করো
আমার ফোন দিয়ে।
মিতু রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় ফোনটা ধরো, ইটস ইয়োর টার্ন, তুমি চাইলে রিফিউজ করতে পারো, কোনো বাধ্যবাধকতা নাই, বাট এটা তো সত্যি যে কিছু ভালো মুহূর্ত তোমরা একসাথে পার করেছো।
আমি এটাই ইয়া করি যে আমি যা করছি আমি এখনো বলি আমি ওর জন্য, ওর যা যা ইয়া ছিল ওর ফ্যামিলি যেমন রিকোয়ারমেন্ট ছিল, মা বলছিল যে হ্যাঁ তোমার 2018 মধ্যে পাশ করে বেরোতে হবে, ছেলে শুকাতে হবে, এই সেই এগুলো কিন্তু আমি অলমোস্ট
শুকাতে হবে? এটা চেষ্টা করছো? কি চেষ্টা করছো?
যেমন আমি 105 ছিলাম না, 106 ছিলাম, এখন আমি 93
ফোন দাও তো দেখি ফোন রেসপন্স করে কিনা। ফোন দেওয়ার কথা এই কারণে বলছি যে ছেলেটাকে আমার খুব সরল মনে হয়েছে, ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক।
না গুরু, আমার ভুল ছিল, আমার ওর মানে
সেটা তুমি বহুবার অ্যাকনলেজ করেছো যে তোমার ভুল ছিল।
আমি
বাট এই ছেলেটির পক্ষ থেকে আমি একটা উদ্যোগ নিতে চাই, কথা বলতে মন চাচ্ছে, সে রিফিউজ করুক বা অ্যাকসেপ্ট করুক সেই বিষয় না, এমনি কথা বলা যা রেফোর্ট আছে এই মেয়েটির বিষয়ে, তার ভালোবাসা পাওয়ার বিষয়ে। সবচেয়ে মজার ব্যাপারটা যে ওয়েট
ইভেন গুরু, সে ব্যাপার নিয়ে চেষ্টা করেছে। ওর ফ্রেন্ড নিয়ে আমি কথা বলতে, আমি বলছি যে তোমার ফ্রেন্ড, আমি সরি বলবো,
প্রোগ্রাম শুনছে আমাদের,
আমি ওকে টেক্সট করছিলাম, মানে ওর সাথে রাতে
ট্রাই করতে ফোন করে।
জি
মিতু, প্লিজ পিক আপ দ্য ফোন। তোমরা কিন্তু এখন অনেক বেশি আধুনিক মিতু, তোমরা এত রুল করতেছ এখনকার বাংলাদেশ, গত তিন দিনের পিকচার তাই বলে। সো এখানে তো জোর জবরদস্তি কোনো সুযোগ নাই, বাট লিস্ট কথা তো বলা যেতেই পারে। প্লিজ ফোনটা ধরো, রিং দিচ্ছি, রিং হচ্ছে অলরেডি।
ও মনে হয় আজকে বাসায়।
আচ্ছা প্রবলেম যদি না হয় ফোনটা ধরো। ফোনের রেসপন্স না করলে তুমি একটা টেক্সট করতে পারো যে প্রোগ্রাম থেকেই আমি ফোন দিচ্ছি, ফোনটা ধরো।
আচ্ছা এদিকে আমি না হয় একটু বন্ধুদের নাম নিই, যেমন সুবহান রয়েছেন, লতিফুল কবির রয়েছেন আমাদের সাথে, তারাক রহমানকে দেখতে পাচ্ছি, আমির হোসেন রয়েছেন আমাদের সাথে, সিদ্দিক খান আছেন সে কথাটাই জানিয়েছেন, এছাড়া কামরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, শামীম আহমেদ আছেন আমাদের সাথে, সাকিব রহমানকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, আল আমিন সরকার রয়েছেন আমাদের সাথে, কামরুল ইসলাম আছেন, আমির হোসেন রয়েছেন আমাদের সাথে, ফেরদৌস ভুইয়াল রয়েছেন, আর হচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে সুমন খান আছেন আমাদের সাথে। কামরুল ইসলামের কথা বলতে চাই, আমির হোসেনও কানেক্টেড হয়েছেন, আবির খান আছেন কুয়েত থেকে দেখছেন সেই কথাটি জানিয়েছেন, তারা ক্রমণ বলছেন, আর হচ্ছে আমির হোসেন রয়েছেন আমাদের সাথে, রাজ চৌধুরীকে দেখতে পাচ্ছি। গুরু আমি এইমাত্র জয়েন হলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? অবশ্যই গুরু শুরুতেই সেই মতামত দিয়েছেন,
মতামত একদম পরিষ্কার, তুমি এবং তোমাদের কারণে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে চাইলেই এই পৃথিবী বদলানো সম্ভব, চাইলেই সব অনিয়মের বিরুদ্ধে সত্যিকার অর্থেই জয় উৎসব করা সম্ভব, সত্যিকার অর্থেই দারুণ একটা স্টেপ নেওয়া সম্ভব। আমি অনেক দুর্বল, আমার ক্ষমতার জোর অনেক কম, তোমরা যেভাবে রাজপথে যত সক্রিয়ভাবে আছো সেভাবে আমি সক্রিয়ভাবে ওইভাবে থাকতে পারিনি, বাট অবশ্যই নেপথ্য থেকে সবসময় তোমাদের সাথে সাথে পা ফেলেছি। আমি কেন জানি একটা লজ্জাজনক ফিল আমার মধ্যে কাজ করছে, অনেকেই এই বিষয়টাকে ক্যাপিটালাইজ করেছে যে কিভাবে তাদের ফেসবুক অথবা ইউটিউবের ভিউ বাড়ানো যায়, এটাকে ক্যাপিটালাইজ করে তোমাদের এই নিষ্পাপ অ্যাক্টিভিটিসগুলোকে ইনক্যাশ করার চেষ্টা করেছে। এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলছে, আমার কাছে মনে হয়েছে পাছে এগুলো নিয়েও মানুষ কোনো না কোনো কথা না বলে, বাট কখনো যদি তোমরা বলো অমুক জায়গাতে আছি আমি, আমরা, তুমি আসো, আমি অফকোর্স তোমাদের সাথে চলে যাব, এবং আমি আমার ফেসবুক পেজ থেকে বিভিন্নভাবে আমি এই কমিউনিকেশন তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমি নিজেও আছি সবসময় তোমাদের আশপাশে থেকেই, কিন্তু ব্যাপারগুলোকে আমি অবজার্ভ করছি, অনেকের সাথে আমার কমিউনিকেট হচ্ছে, দেখা হচ্ছে, বাট সক্রিয়ভাবে যেভাবে লাইভ অংশগ্রহণ করা বা তোমাদের অ্যাক্টিভিটিজের পার্ট হওয়া সেই জিনিসগুলো করা শুরু করবো যদি তোমাদের মনে হয় যে আমার আসলে সবকিছুকে পেছনে ফেলে অ্যাক্টিভিটিজের পার্ট হয়ে যাওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অ্যাক্টিভিটিসটা আপাতত এখন পর্যন্ত তোমাদের কোটেই থাকুক, এই এই দায় দায়িত্ব, জানো দায় দায়িত্বর কথাটা শব্দটা ক্যাটাগরিক্যালি আমি ভুল করলাম, এই যে বিষয়টা জানো তোমাদের হাত থেকে অন্য কারো কাছে এখন না যায়, কারো কাছে না, কারো কাছে মিন্স কারো কাছেই না, এই দায়িত্বটা যেন শুধুই তোমাদের কাছে থাকে। তাই খবরদারি করতে যাওয়াটা আমার অন্যায় এবং অযাচিত মনে হয়। যারা খবরদারি করতে যায় তাদেরকে কিন্তু পিপল অ্যাকসেপ্ট করে না। আমি সোশ্যাল মিডিয়ামে যাদেরকে যাদেরকে খবরদারি করতে যেতে দেখেছি তাদের অ্যাকসেপ্টেন্স, ওভারঅল অ্যাকসেপ্টেন্স কিন্তু সেই অর্থে ভালো না। তারা তাদের অ্যাকসেপ্টেন্স তৈরি করার জন্য, তাদের ইমেজ রিপেয়ার করার জন্য, ওভারঅল একটা অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করার জন্য তোমাদের এই ইনোসেন্স অ্যাক্টিভিটিসকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেই জিনিসটা আমি কোনোভাবেই করতে চাইনি, যে কারণে নিজেকে আমি আমার ফেসবুক পেজ থেকে এবং বিভিন্নভাবে নিজেকে চেষ্টা করছি ঠিকই, বাট অ্যাক্টিভিটিসের সরাসরি পার্ট হতে পারিনি। কারণ আমার মনে হয়েছে যে এই কলটা সম্পূর্ণভাবে শুধুই তোমাদের থাকা উচিত। যদি এ ধরনের কিছু মানুষ এগুলোর সাথে জড়িয়ে পড়ে তাহলে তোমাদেরকে হয়তো বিতর্কিত করে দেওয়ার একটা পসিবিলিটিস আছে। তারপরে যদি কখনো মনে হয় যে আমি যেন জড়িয়ে পড়ি, আমি যেন ইনভলভ হই, আমি চলে আসবো তোমরা যদি বলো। আমরা একটু প্রোডিউসারের কাছ থেকে ফিরে আসি।
আমি গুরুর অনুমতি নিয়ে বলছিলাম, আসলে ব্যাপারটা নিয়ে অনেকেই আমাদের কাছে অনেকভাবে আশা করছিলেন, কিন্তু গুরুও বারবার বলছিলেন যে এটা মানে আমাদের দেশের অনেক ব্যাপারগুলো হয়ে থাকে অনেক সময়, আর যেহেতু শুধু বাচ্চারা ব্যাপারটা করছিল, যেখানে আসলে কোনো দল মত নির্বিশেষে ব্যাপারগুলো খুব সহজেই মানে ইন্ডিকেট কেউ করতেও পারে না, কমনলি সবকিছু বলা যায়, এই জন্যই আসলে আমরাও চাইনি ব্যাপারটা আমাদের মতো মানুষ গিয়ে, আমাদের হয়তো কোনো লেবাস থাকতে পারে, আমাদের কোনো ব্যাপার থাকতে পারে, সেক্ষেত্রে এই ব্যাপারগুলো যেন বিতর্কিত হয়। আর এখন আমরা ফোনে নিচ্ছি, আমরা মিতু যাকে বলছি সেটা ছদ্মনাম, আমরা সবাইকে বলে রাখি আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আসলে আমরা মানে তার স্বাভাবিক জীবন যাপনের জন্যই তার নামটা আমরা গোপন রেখেছি এবং সেই ছদ্মনামে সে কথা বলবে। আমরা মিতুকে ফোনে নিচ্ছি, যার সাথে অনিকের দীর্ঘদিনের প্রেমের কথা বলেছিল। তো মিতু এখন কথা বলবে, গুরু আপনি একটু কথা বলতে পারেন।
মিতু স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু।
ছোট্ট একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, মিতু বলছিল যে তার ব্যস্ততার জন্য প্রথমে আসলে বুঝতে পারে নাই, সে প্রোগ্রামটা কিছুক্ষণ পরে থেকে শুরু করেছে। তো ওভারঅল মানে আপনি যদি মানে কি বলেছে অনিক, 30 সেকেন্ড বা 1 মিনিটে মিতুকে যদি একটু ইনফর্ম করে দেওয়া হয়।
ওকে মিতু, আমরা আমাদের গেস্ট হিসেবে আজকে উপস্থিত আছে অনিক, যে তার জীবনের ইয়ামিতু আমি স্বাগত জানাচ্ছি তোমাকে ক্যাপিটাল এফএম 94.8 ভালোবাসা উইথ গুরু এতেশামের আজকের আয়োজনে। আমি
আপনার কথা মানে আস্তে আস্তে আমি কথাগুলো ক্লিয়ার বুঝতেছি না, লাইনটা একটু ক্লিয়ার করলে ভালো হয়।
ওকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একটু কমিয়ে দিয়েনি, আমি চেষ্টা করছি তোমার সাথে কথা বলার। মিতু এখন কি পরিষ্কার শুনতে পাচ্ছ? আমি এতেশাম ক্যাপিটাল এফএম 94.8 লাভ গুরু এই প্রোগ্রামের ব্যানারে বহু বছর আমি প্রোগ্রামের সাথে ইনভলভ আছি, এখন আমি প্রোগ্রামটা করছি ক্যাপিটাল এফএম 94.8 থেকে। এবং আজ আমাদের সাথে, তুমি জানো কি না জানি না, বাট আমাদের ফরম্যাট অনুযায়ী প্রতিদিন আমাদের প্রোগ্রামে একজন গেস্ট থাকেন। আজ আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন অনিক, এবং সে তার জীবনের কথা বলতে গিয়ে বলছিল তার বেড়ে ওঠার কথা, হঠাৎ করেই তার দাদা, তার বাবা, তার মা, বহু মানুষের চলে যাওয়ার কথা। এবং এই গল্পগুলো সামনের দিকে এগোতে এগোতে হঠাৎ করে কথা প্রসঙ্গে তোমার কথা তার জীবনের সাথে জড়িয়ে পড়ে এবং সেই প্রসঙ্গ নিয়েও সে বর্ণনা করছিল। বর্ণনা করতে গিয়ে বলছিল যে তোমার মতো ইনোসেন্ট একজন মানুষের সাথে তার দেখা হওয়া, তার কথা বলা এবং তোমাদের মধ্যে ভালোবাসার এক চমৎকার সম্পর্ক দারুণভাবে সামনের সামনের দিকে এগিয়ে যাওয়া। দেন ফাইনালি তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য অসম্ভব রকমের পরিশ্রম করো এবং জাহাঙ্গীরনগর পাবলিক ইউনিভার্সিটিতে অ্যান্ড ফাইনালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হও। তুমি কি শুনতে পাচ্ছ? আমি সংক্ষেপে একটু ডিটেল দেওয়ার চেষ্টা করছি যাতে তোমার কথা বলতে সুবিধা হয়। মিতু শুনতে পাচ্ছ?
হ্যালো,
তুমি কি শুনতে পাচ্ছ মিতু?
জি জি জি
জি, আমি একটু ডিটেল দিচ্ছি এই কারণে যাতে তোমার বুঝতে সুবিধা হয় যে এখন পর্যন্ত কি কি আলাপ অনেক করেছে পুরো অনুষ্ঠানে, রাইট? তো আমি বলছিলাম যে তুমি ফাইনালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হও এবং তোমার সাথে অনেকের যে সম্পর্ক এটা খুব সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তোমাদের সম্পর্কটার সেই সেই আকর্ষণটা পরস্পরের মধ্যে নাই, তুমি ওইভাবে অনিককে এখন আর ফিল করো না। যদিও অনিক তার জীবন, তার ভালো লাগা মন্দ লাগা, তার স্বপ্ন সবকিছুই তোমাকে ঘিরেই আবর্তিত হয়, তুমি ওর জীবনে একটা সূর্যের মতো, যে সূর্যের কক্ষপথে সে সবসময় ঘুরতে থাকে। তো এইরকম একটা সিচুয়েশন যে বাপকে হারিয়ে, মাকে হারিয়ে দাদাকে হারিয়ে একদম রিক্ত হস্তে এখন, বাট তার ভালো লাগার একমাত্র ডেস্টিনি হচ্ছে মৃত্যু, সেটা হচ্ছে তুমি। এই হচ্ছে সিচুয়েশন। তুমি এর প্রেক্ষিতে কিছু বলতে চাও কি?
এটা একটা সময় পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু এখন আর ঠিক সে রাখে নাই, সে রাখতে পারে নাই। এখানে আমার কোনো দায় নাই। এক হাতে সবসময় তালি বাজে না, তালি বাজতে হলে দুই হাত দিয়ে তালি বাজাতে হয়। ভালো লাগাটা যেমন তার দিক থেকেও ছিল, আমার দিক থেকেও ছিল। সে কতটুকু কি বসে, সে এখন কতটুকু কি স্বীকার করে বা বিশ্বাস করে আমি সেটা জানি না।
এতটুকুই বলেছে মিতু যে দুইজনের পক্ষ থেকে ভালোবাসা ছিল, এবং সে এটাও বলেছে যে আমার কিছু দোষ ছিল কিছু কথার প্রেক্ষিতে, যেমন একটা ওয়ার্ড ব্যবহার করেছে, যে ওয়ার্ডটা ব্যবহার করার সাথে সাথে আমিও তাকে অবজেকশন দিয়েছিলাম এবং কোয়েশ্চেন করেছিলাম যে কিভাবে তুমি একটা শব্দ ব্যবহার করতে পারো, যে এই ব্যবসা কি শুরু করলে তুমি, এটা একটি ওয়ার্ড ব্যবসা, এই ব্যবসার কথাটা কিভাবে তোমার মুখের মধ্যে আসতে পারে। ব্যবসার কথাটা সবসময় নেগেটিভ ওয়ার্ডে যায়, আর কখনো মেয়ের সাথে কথা বলতে গিয়ে এই ওয়ার্ডটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বাট কথা প্রসঙ্গে সে বলছিল যে আমরা যেমন বন্ধুদের মধ্যেও কথা বলি যে দোস্ত তোকে ছয়টা আসতে বললাম, আসলি সাতটায়, তুই কি নতুন কোনো ব্যবসা শুরু করেছিস, এই ধরনের কিছু অ্যাক্টিভিটিস, এই ধরনের কিছু অ্যাটিটিউড ওর দ্বারা ঘটেছে বলে ও স্বীকার করেছে। অ্যাট দ্য সেম টাইম এটাও বলেছে যে আমি ওকে আনওয়ান্টেড এবং কোনো যুক্তি ছাড়াই কিছু সন্দেহপ্রবণ অ্যাক্টিভিটিস ডিসপ্লে করেছি যেটা আমার কোনোভাবেই করা উচিত ছিল না। তো এগুলোরও কনসিকুয়েন্স হতে পারে যে আমার সবচেয়ে ভালোবাসার মানুষটি, আমার আশ্রয়ের সবচেয়ে বড় জায়গাটি, স্পেশালি মা মরে যায়, মায়ের সাথে কারো বিকল্প হয় না, তখনও আমার মনের মধ্যে এগুলো কাজ করত যে আমার সব চলে গেল, বাট একটা হয়তো আশ্রয়ের জায়গা স্রষ্টা আমাকে দিয়ে দিয়েছেন, যার নাম মিতু।
হ্যাঁ, সেটা ছিল এককালে, কিন্তু এখন আর সেটা নাই। এক্ষেত্রে আমি আরো কিছু কথা বলবো আপনাকে। ঘটনার যে শুরু হয়েছে 2017 সাল থেকে, অনেক যেসব ঘটনা বলছে এগুলার মাঝখানে অনেক গ্যাপ ছিল, অনেক কথা ছিল। শুধু এত কম ঘটনা বা এত কম ইয়ের জন্য, মানে ঝামেলার জন্যই আজকে আমাদের রিলেশন এত ডিস্টেন্স আসে নাই। এর মধ্যে ছোট বড় অনেক ধরনের অনেক প্রবলেম ছিল যেগুলো অনেক তুলে ধরে নাই। সেগুলো যদি আমি বলতে চাই, আমি যেহেতু অনেয়ায় আছি, আমি এই কথাটা বলতে পারবো যে আমি যদি এখন এসব কথা বলতে যাই তাহলে অনেকের মান সম্মানটা থাকবে না।
অনেক একটু লাইনে থাকো, অনেক তুমি কি প্রস্তুত সে কথাগুলো শুনবার জন্য?
মিতু
এক সেকেন্ড আমার সাথে।
হ্যাঁ অবশ্যই।
ওকে, অনেক প্লিজ ক্যারি অন মিতু, সে প্রস্তুত শুনবার জন্য।
সে প্রস্তুত থাকলেও এসব কথা আমি অনিয়ারে এখন হয়তো বা আমাকে 50,000 বা 1,00,000 মানুষ শুনছে,
আমি বলছি যে কিছু কথা আছে যে কথাগুলো হিডেন সিক্রেট, যে জিনিসগুলো যদি দিনের আলোর মধ্যে চলে আসে যেটা তোমার জন্য সত্যি অপ্রস্তুত হওয়ার মতো কিছু ঘটনা ঘটে পারে, সেই কথাগুলো সে সেই কারণে বলতে চাচ্ছে না। সে চাচ্ছে না যে তুমি এরকম একটা ইম্ব্যালেন্স সিচুয়েশন, ইম্বারেস সিচুয়েশনে আসো। তুমি কি চাচ্ছ যে সেই কথাগুলো সে বলুক?
আমি চাচ্ছি, বাট আমারও একটা কথা আছে, ওই কথার প্রসঙ্গে আমারও কিন্তু অনেক কথা থাকবে। আপনার এক হাতে যেহেতু তালি বাজে না, ও আমার
এমনকি সম্ভাবনা আছে অনেক যে মিতু যে কথাগুলো বলছে সেটা তার ভুল ধারণা থেকেও বলতে পারে। এরকম কি তুমি মনে করছো? এরকম কোন আশঙ্কা কি আছে যে হয়তো সে কাজগুলো সে তুমি করনি, বাট মিতু হয়তো ভাবছে যে তুমি করেছো, এরকম কোন পসিবিলিটি আছে মনে হচ্ছে?
না, হ্যাঁ এরকম পসিবিলিটি আছে। আর এক আর দুই নম্বর হচ্ছে অনেকটা এক হাতে যেহেতু তালি বাজে নাই, জাস্ট লাইক
আমি মিতুর দোষ পোস্টমর্টম করতে কিন্তু আজকে প্রোগ্রামে আসিনি।
জি,
তুমি কিন্তু এখন পর্যন্ত এই প্রসঙ্গ কোনো কিছুই বলনি যে তোমার ম্যাসিভ কোনো প্রবলেমের জন্য মিতু তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি এখন পর্যন্ত এটাই বলে এসেছো যে আমি তেমন কোন ম্যাসিভ কোন প্রবলেম করি বরং এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু অ্যাক্টিভিটিস করেছি যেটা তার প্রতি অসম্ভব রকমের ভালোবাসা থেকে সন্দেহপ্রবণ বা পজিটিভনেস থেকে কিছু ইনঅ্যাক্ট করে ফেলেছি, যে কারণে আমার মৃত্যু আমাকে ছাড়িয়ে গেছে। মৃত্যু যে জিনিসটা ইঙ্গিত দিচ্ছে সেটা কিন্তু অনেক ভয়াবহ, বড় রকমের কোন ডিজাস্টারের স্মেল আমি পাচ্ছি। আর তা যদি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আমাদের সাথে অনেক কিছুই গোপন করেছ বলে ধরে
নেওয়া।
তুমি কি বলতে চাও? সেই কিন্তু শুনতে চাই, কারণ তার জীবনে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি।
আপনাকে একটা কথা বললাম,
প্লিজ, আমি বুঝে গেছি, আমি শুনেছি অলরেডি।
সামনে সেসব কথা আমি বলবো না। আমি আপনাকে যখন বলছেনি আমি কয়েকটা পয়েন্ট থেকে কিছু কথা বলি।
প্লিজ কারণ
সে আপনাকে বলছে যে আমার এক ফ্রেন্ডের মাধ্যম দিয়ে সে খবর পাইছে যে আমি নাকি অন্য একজনের সাথে ইনভলভ।
নট অনলি দ্যাট, কিছু ফেসবুকের স্ক্রিনশট এট দ্য সেম টাইম তোমার সাথে তার সাইকেলে চলে যাওয়া, রাইট? এই দৃশ্যটা দেখেছো?
না, সেটা
এটা বিগ ডিল না, বাট বলেছিল তো তুমি,
সেটা ও বলছে।
এরকম কিছু ছোট ছোট ব্যাপার যেটা তার মধ্যে ধরনের ধারণা তৈরি হয়।
ইভেন
এক সেকেন্ড, আমি তো শুনেছি, পরবর্তীতে সে বলে যে আমি এগুলোর জন্য রিগ্রেট করি, আমি সরি ফিল করি যে এই ঘটনাটার জন্য কেন আমি এ ধরনের ডিসিশন নিলাম বা ওকে আমি ভাবে সন্দেহ করলাম। বাট ইটস ট্রু যে আমি সন্দেহ করেছিলাম, ওর বিষয়ে আমার একটা পজিটিভনেস কাজ করে, বিধায় এ ধরনের আমি ডিসিশন নিয়েছিলাম বা কথা বলেছিলাম, বাট এটা হওয়া উচিত ছিল না, এইভাবে বলেছে। এর প্রেক্ষিতে বলো মিতু।
আচ্ছা, পজিটিভনেস যে শুধু ওর একা ছিল, আমার ছিল না, ব্যাপারটা কি? ব্যাপারটা তো সেটা না, সে যেরকম আমাকে ভালোবাসত আমার মনে হয় আমি তার চেয়ে কোনো অংশে কোনো দিক থেকে কম ভালোবাসতাম না, তাহলে আমাদের রিলেশনটা 6 বছর পর্যন্ত থাকতো না।
স্বীকার করেছি, যে কারণে তুমি এখনো ওর জ্বর হওয়ার কারণে খোঁজ নিয়েছ ওর কোন এক ক্লোজ রিলেটিভ এর কাছে, সেটা স্বীকার করেছে আজ অবধি যে আমার মৃত্যু এখনো আমাকে ভালোবাসে। নেক্সট,
ভালোবাসে আর এখন কখনোই আমি ভালোবাসি না। আমি সেদিন করেছি তারও স্পেসিফিক অনেকগুলো কারণ আছে। আমি শান্তি মতো আমার ফেসবুকে কোনো ধরনের কোন স্ট্যাটাস দিতে পারি না, কারণ আমি যদি কোন স্ট্যাটাস দেই সেটাকে মনে করা হয় যে আমি তাকে মৃত্যুর হুমকি দিচ্ছি।
তুমি আমাকে এরকম করে অনেক কথাই বলছো, আর
আমি তোমাকে বারবার বলছি, হাজারবার বলছি, তোমার বিশ্বাস করার ইচ্ছা না থাকলে তুমি বিশ্বাস করো না, আমার তাতে কোনো সমস্যা নেই।
তুমি তোমার জায়গাটা ক্লিয়ার করো,
আমি 100% ক্লিয়ার।
ওকে মিতু, তোমার প্রসঙ্গে শুধু বলো, ওর সাথে ডিবেটে আসার কোন প্রয়োজন নাই। ওকে মিতু, তারপর এনিথিং এলস ডিয়ার?
আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সে আমার কোন ফ্রেন্ডের কাছ থেকে কি শুনছে না শুনছে আমি জানি না, আমাকে কোন প্রমাণ দেখায় নাই, আমাকে কোন এভিডেন্স দেখায় নাই।
মিতু, আমি কিন্তু বলেছি মিতু, ও পরবর্তীতে একনলেজ করেছে যেগুলো ভুল ছিল, এই জিনিসগুলো হওয়ার পরবর্তীতে সে একনলেজ করেছে আমার প্রোগ্রামে যে আমি লোকমুখে যেসব কথা শুনে চিন্তা করেছিলাম, দ্যাট ওয়াজ রিয়েলি মিস্টেক অ্যান্ড ইট ওয়াজ ডান বাই মি, আমার এটা ভুল ছিল, ভুল ছিল, ভুল ছিল, বহুবার বলেছে। তারপর বলো,
ভুল ছিল,
তোমার প্রমাণ করার কিন্তু প্রয়োজন নাই, সে স্বীকার করেছে।
কাজগুলো করছে,
কাজগুলো বলো,
কখন আমার উপরে মাফ পা, আমার কাছ থেকে মাফ পাবে না।
একটা কাজের উদাহরণ দাও।
আমার পরীক্ষার আগের দিন, আমার পরীক্ষার মধ্যে নন স্টপ আমার ক্যাম্পাসে এসে বসে থাকত, ফোন দেওয়া, ইভেন আমার বাসায় যে পর্যন্ত
তুমি জানো কিনা জানি না, ও একটা বাড়িও ভাড়া নিয়ে রেখেছিল শুধু তোমাকে হারাবে না, এই ভয় থেকে তোমার এক সেকেন্ড, বাড়িও ভাড়া নিয়ে রেখেছিল ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশপাশে, যাতে করে নির্দিষ্ট দূরত্বে থেকে তোমাকে তোমার কাছাকাছি থাকার এই উদ্যোগটা নিতে পারে। আর বাড়িতে যাওয়ার যে কথাটা বলেছে সেটাও সে বলেছে যে কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না আমার মৃত্যুকে বিতর্কিত করা তার বাড়ির কাছে, বাট একটা ভয় দেখানোর চেষ্টা আমি করেছিলাম যাতে সেটা চিন্তা করে হলেও আমার মৃত্যু আমাকে ছেড়ে না যায়, উদ্যোগটা ছিল এই কারণে। বলো মিতু।
সেটা ঠিক আছে, কিন্তু ভয় দেখাই কি অন্য সবকিছু ইয়ে করতে পারবে?
পারা যায় না,
সর্জন করতে
পারা যায় না, বাট তার ভাবনা এটা ছিল।
এই ভাবনাটা ভুল,
ওকে, তুমি শেষ করো তাহলে তোমার জায়গা, প্লিজ ক্লিয়ার করো, আমি একদম তোমাকে পুরো সেই ফ্রিডম দিচ্ছি, একতরফা বলে যাও।
আচ্ছা, এছাড়া সে আরো বলছে যে আমার ফ্রেন্ড সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছে। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে নর্মাল একটা স্টাডি ট্যুরে গিয়েছিলাম, সেটা নিয়েও কম ঝামেলা হয় নাই। আমি কেন যাব, কেন যাব না, কাদের সাথে যাব, কে কে যাব, সিম্পলি ডিপার্টমেন্টের সাথে যখন যাচ্ছি, সেখানে স্যার ম্যাডাম, স্যারের ওয়াইফ, ম্যাডামের হাজবেন্ড, সিনিয়র জুনিয়র, ছোট ভাই বড় ভাই, ছোট বোন বড় বোন, সিম্পলি অনেকেই থাকবে, এটাই খুব স্বাভাবিক। এর সাথে এখন তার প্রত্যেকের নাম্বার আমাকে দিতে হবে। আমি আমার ক্লোজ দুইটা ফ্রেন্ডের নাম্বার দিয়ে রাখছি যে কোনো প্রবলেম হলে এই দুইটা ফ্রেন্ডকে ফোন দিলে আর কোনো কিচ্ছু লাগবে না। ইভেন আমি যদি হাসপাতালে থাকি, সে ওই দুইটা ফ্রেন্ড আমাকে ওই জায়গাতেও পুরো সেবা করবে। আমি এরকম ক্লোজ আমার খুব কাছের দুইটা ফ্রেন্ডের নাম্বার দিয়েছিলাম, কিন্তু তাতে তার শান্তি হয় নাই।
আমি একটা কথা বলি,
যে আমি নাকি আমার ফ্রেন্ডের সাথে ফুর্তি করতে যাচ্ছি, আমি আমার ফ্রেন্ডের সাথে মজা করতে যাচ্ছি, আমি বলে আমার ফ্রেন্ডদেরকে গাঞ্জা বানায় খাওয়াবো বাসের মধ্যে। নর্মালি আমরা হইচই করতে করতে যাব, সেখানে হইচই হবে না, সেখানে নাকি আমার ফ্রেন্ডরা গাঁজা খাবে আর আমি তাকে সেই গাঁজা বানাই, আমি আমার ফ্রেন্ডদেরকে খাওয়াবো। এসব কথা কয়দিন সহ্য করা যায়? এসব কথা তো তুমি বলো নাই। এই জন্য আমি বলছি যে এছাড়া এরকম আরো অনেক কথা আছে।
তুমি আমার
আমি জাস্ট একটা আমি গুরুর সাথে কথা বলছি। আমি গুরুকে ছোট একটা এক্সাম্পল দিলাম। এরপরে আপনি
অনেক এর মাঝে যদি তুমি ঢুকো, আমি প্রোগ্রাম শাট ডাউন করবো ইনস্ট্যান্ট। অলরেডি প্রোগ্রামের টাইম শেষ, শুধুমাত্র তোমার দিক চিন্তা করে কথা কন্টিনিউ করতেছি। আইদার আই উইল শাট ডাউন রাইট, দুই ঘন্টা ধরে কথা বলছো, ওকে কথা বলতে দাও। ইয়া ডিয়ার, প্লিজ ক্যারি অন।
আচ্ছা, থ্যাংক ইউ। আমি সেগুলো পর্যন্ত আমি সব মেনে নিয়ে চুপ ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলার বলছো, যা করার করছো, তারপরে যেহেতু ভালোবাসছি, তারপরেও আমি সব মেনে নিছি, আমি সবকিছু বাদ দিছি। কিন্তু এটা ছিল, এই কথা ছিল হচ্ছে 2017 সালের নভেম্বরের কথা। এরপরে ও যে কথাটা বলল ব্যবসার কথা, সে ঘটনাটা আমি একটু আপনাকে ক্লিয়ার করি। এই ঘটনার মধ্যে একটু মানে পুরোপুরি কথাটা সে বলে নাই, ফুল ঘটনাটা সে বলে নাই আপনাকে। আমি আগে এই ঘটনাটা ক্লিয়ার করি। এটা হচ্ছে 2018 সালের জানুয়ারি মাসের মাঝের দিকে, আই মিন ধরেন 15-20 তারিখের দিকে একদিনের ঘটনা, এক্স্যাক্টলি বলে নেই। তো ওই দিন আমার সারাদিন ক্লাস ছিল, ক্লাস শেষ অনেক আস, আমি অনেকের সাথে দেখা করছি, আমার মাথা ব্যথা শুরু হয়। আমি ওকে বারবার বলি আমার মাথা ব্যথা করতেছে, আমি হলে যাব, মাথা ব্যথা করতেছে, আমি হলে যাব। বাট আমাকে বলছে যে না তুমি বসো, হ্যাঁ এটা বলছে যে মেডিকেলে যাবা নাকি, নাস্তা করো, ওষুধ খাও। ওর সাথে ওষুধও খাইছে ওর সামনে, কিন্তু ওষুধ খাওয়ার সাথে সাথে তার ব্যথাটা কমে না। আমি এরপরে অনেকবার বলছি যে আমি হলে যাবো, আমার খুব খারাপ লাগতেছে, সে আমাকে হলে যেতে দেয় নাই। আমি খুব জেদি একটা মেয়ে। এর মাঝে আমার ফ্রেন্ড আমাকে ফোন দেয় যে কিরে আমরা তো বের হয়েছি, তুই বের হবি নাকি? আমি ওকে বলছি না রে, অনেক আসছে, আমরা আর বের হবো না, তোরা তোদের মতো করে ঘোর, আমাকে আজকে আর পাবি না। তারপরেও আমি বলছি যে অনেক দেখো আমার না খুব মাথা ব্যথা করতেছে, খুব খারাপ লাগতেছে, তো আমার হলে যাওয়াটা বেটার হবে, আমি একটু হলে যাই। সে বলে যে না হলে যাবা না, এখন হলে গিয়ে তুমি হলে যাবা, আমি চলে যাব, তারপরে তো তুমি ঠিকই তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে বের হবা, তুমি তো এতক্ষণ এরকম করতেছিলে তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার জন্য, আমি আসি এটা তো তোমার ভাল লাগে না। এই ধরনের এক কথা দুই কথায় সে অনেক ধরনের কথা বলা শুরু করে। তখন আমি এক পর্যায়ে রাগের মাথায় বলি, তুমি এখন থাকবা কি না থাকবা আমার দেখার বিষয় না, আমার এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি মাথা ব্যথা নেই, আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। সো এভাবে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছি, এটা নিয়ে হয়েছে সমস্যা। দেন আমি আমার ফ্রেন্ডকে ফোন দিছি যে আমি অমুক জায়গায় আসি, তুই এসে আমাকে নিয়ে যা। ওরা এসে সাইকেলে করে আমাকে নিয়ে গেছে। এখন ওর কথা হচ্ছে
হ্যালো,
আমি শুনতে পাচ্ছি, মনোযোগ দিয়ে শুনছি।
আচ্ছা, এখন ওর কথা হচ্ছে, তুমি কেন একটা ছেলের সাথে সাইকেলে উঠবা? কেন একটা ছেলের সাথে কি সাইকেলে উঠা যায় না? এটা কি কোনো কবিরা গুণা যে একটা ছেলের সাথে আমি সাইকেলে উঠতে পারবো না? ইভেন সেটা না, সেটা বলে তুমি আমার সাথে দেখা করো না, আমার সাথে টাইম স্পেন্ড করো না, আমাকে বলো বাসায় চলে যেতে, আর আমি বাসায় চলে গেলে তুমি অন্য ছেলের সাথে ঘুরে বেড়াও, এটা কি ঠিক? আমি বলছি ঘুরে বেড়ানোর কোনো বিষয় না, ওই দিন আমি জিদ করে তোমার উপর জিদ করে বের হয়েছি, ও জানে আমি প্রচন্ড মাত্রায় জেদি একটা মেয়ে, আমি যেটা বলি আমি সেটাই করি। আমি বলছি যে আমি জিদ করে তোমার সাথে বের হয়েছি, তারপরে সে আমাকে বললো তুমি তো ভালোই ব্যবসা শুরু করলে তোমার ফ্রেন্ডের সাথে, তুমি তো ভালোই ব্যবসা শুরু করলে তোমার ফ্রেন্ডের সাথে। আমি বলছি আমি কিসে ব্যবসা শুরু করছি, এখানে ব্যবসার কি হলো? ইভেন আমি যে তার সাইকেলে উঠছি, এই সাইকেলের উঠা নিয়ে সে নানা ধরনের বাজে ইঙ্গিত করছে, নানা ধরনের বাজে ইঙ্গিত করছে যে তুমি সাইকেলে এইভাবে বসবা, এইভাবে না, এইভাবে বসলে এইভাবে হবে, হ্যান হবে, মানে সাজাজ নানা ধরনের বাজে ইঙ্গিত করছে, যেগুলো শুনে আমার মাথা খুব খারাপ হয়ে গেছে। এরপর আমি মেন ঘটনায় আসতেছি, এটা ছিল জানুয়ারি মাসের 15-20 তারিখের ঘটনা। এরপর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার কথা হচ্ছিল, রাতের বেলা কথা হতে হতে সে এক পর্যায়ে বলে হয় তুমি ভালোভাবে কথা বলবা, আদারওয়াইজ আমি তোমার সাথে কথা বলবো না। আমি বলছি তুমি আমার সাথে কতদিন কথা না বলে থাকতে পারবা? ও বলে দরকার হলে আমি তোমার সাথে 6 মাস কথা না বলে থাকতে পারবো। আমি তখন বলছি ওকে ফাইন, যে ছেলে আমার সাথে 6 মাস কথা না বলে থাকতে পারে সে ছেলের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে কোনোভাবেই পসিবল না। এখানে মোটামুটি ফেব্রুয়ারির 2 তারিখ থেকে আমি মনে করি আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এরপরেও সে আমাকে পাবলিক প্লেসে গায়ে হাত তুলছে, ইভেন আমার ভিডিও বের করার হুমকি দিছে।
তোমাকে আমি
এক সেকেন্ড গায়ে হাত তোলার কথাটা একটু ক্লিয়ার করো কাইন্ডলি।
গায়ে হাত তোলা মানে আমাকে থাপ্পড় মারছে।
আর এক সেকেন্ড অনেক, আমি প্রোগ্রাম শাট ডাউন করবো, অলরেডি 1:30 বাজে, 1:30 পর্যন্ত আমাদের স্ক্যাজুয়াল টাইম। সো তোমার পরিস্থিতির কথা চিন্তা করে, যা আমি তোমার সম্বন্ধে অবজার্ভ করেছি যে তোমাকে সার্ভাইভ করাতে গেলে এই জিনিসটা ইম্পর্টেন্ট বিধায় আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি, সমস্ত কিছু ভুলে গিয়ে প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হবো, অলরেডি 1 মিনিট ওভার ডিউ। সো আমি বন্ধ করবো, সো আর নতুন করে রিকোয়েস্ট করতে তোমাকে না হয়, সেকেন্ড টাইম রিকোয়েস্ট করেছি, থার্ড টাইম আর রিকোয়েস্ট করবো না, বন্ধ করে দেবো প্রোগ্রাম। প্লিজ ক্যারি অন ডিয়ার, প্লিজ ক্যারি অন।
আচ্ছা, থ্যাংক ইউ। এর আগে এই ঘটনাটা হয়েছে এই মাসের কোন এক শনি, এই মাসে না সরি ভুল বললাম, জুলাই মাসের কোন এক শনিবারে। তার আগের যে বৃহস্পতিবারে আমার ক্যাম্পাসে আসছিল, আমি ক্লাসে যাব, আমাকে ক্লাসে যেতে দেওয়া হয় নাই, আমাকে না তুমি ক্লাসে যাবা না, তুমি এখন আমার পাশে বসে থাকবা, ওই যে ও যে একটা কথা বলছে যে আল্লাহর কসম এইটা চালু আছে। হ্যালো,
আমি শুনতে পাচ্ছি, একদম পরিষ্কার শুনছি, প্লিজ করে ক্যারি অন।
আচ্ছা, ওই যে আল্লাহর কসম ওটা
চালু আছে, একটা 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 কসম তোমাদের মধ্যে আছে, ইয়া,
সো আমার ক্লাসে
ওই কসম দিলে আর কোনো কথা চলবে না, বিষয়টা এরকম এরকম একটা ডিল আছে তোমাদের মধ্যে। ওকে,
হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি কোনো মিথ্যা কথাও বলি, ধরেন আমি একটা মিথ্যা কথা বললাম, বাট ও যদি এটা বলে
আর কোনো কথা থাকবে না,
সেটা বলে দিব,
বুঝছি।
সেম ভাবে ও কোনো মিথ্যা কথা বললে আমি বললে ও সত্যি কথাটা বলে দিবে,
বুঝছি।
তো আমি ওভাবে বসে আছি, ঠিক আছে ওকে ফাইন, আমি বসলাম, বাট আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আমি ওকে বারবার বলতেছি আমাকে ক্লাসে যেতে হবে, ক্লাসে যেতে হবে, ক্লাসে যেতে হবে, তখন সে আমাকে যেতে দেয় নাই, জোর করে আটকে রাখছে। তখন আমি তাকে মানে হাতাহাতি যেটা বলে, আমার ক্যাম্পাসে, এটা কোনো বাইরে না পাবলিক প্লেসে না, ক্যাম্পাসে হাতাহাতি হয়েছে, তখন আমার ফ্রেন্ডরা জোর করে আমাকে ওখান থেকে নিয়ে গেছে। এরপরে কি হয়েছে আমি আর জানি না। এরপরে এটা গেল বৃহস্পতিবারের ঘটনা। এরপর আসে যে শনিবার, মানে সে যেদিন আমাকে মারছে শনিবারে সে আমার বাসার নিচে ছিল, আমি বলছি যে আমি এখানে দেখা করবো না, কোনো কথা বলবো না, সে বলছে আচ্ছা ঠিক আছে করে নাই। তারপরে আমার বাসা থেকে একটু দূরে আমাকে ক্যাম্পাসে যেতে হলে যেখান থেকে বাসে উঠতে হয় ওই জায়গাটাতে গিয়ে আমার সাথে কথা বলতে চায়। ওকে ফাইন, কথা বলো, কথা বলতে বলতে এক কথা দুই কথা, কথা বলতে বলতে সে আবার সেম ভাবে বলে যে আল্লাহর কসম লাগে তুমি মানে সে যাকে মনে করতেছে আমি যার সাথে ইনভলভ তার সাথে আমার চ্যাট হিস্ট্রিটা দেখাও। এর মাঝে আমি একটা কথা বলে রাখি, তার সাথে আমার খুব
ভালো সম্পর্ক। আমি একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না, আপনার সাথে আপুর, আই মিন মেঘলা আপু, যে ধরনের একটা ভালো ছোট ভাই বোনের সম্পর্ক হয়েছে, আপনি যেমন তাকে তুই করে বলতেছেন, সে আপনাকে আপনি করে বলতেছেন, যেরকম একটা রেসপেক্টের জায়গায় তৈরি হয়, যার কথা বলতেছে তার সাথে আমার তার চেয়ে বিন্দুমাত্র কম রেসপেক্টের জায়গা না।
বাই দ্য ওয়ে, একটু কারেক্ট করে, একটু কারেক্ট, একটু একটু ডিয়ার,
তাকে আমি ফাইসলামা করে,
ইয়া ডিয়ার, একটা ছোট্ট কারেকশন, একটা ছোট্ট কারেকশন ডিয়ার, যা বলেছো আমি পরিষ্কারভাবে বুঝেছি, বাট অফকোর্স মেঘলা আমার সাথে কাজ করত, বাট আমি সত্যি প্রাউড ফিল করি, কারণ আমার সাথে এখন জয়েন করেছে অ্যানি, সি ইজ ওয়ান অব দ্য বেস্ট আরজে, এবং একই সিঙ্ক্রোনাইজেশন, একই ফিল, একই যেটা তুমি এক্সাম্পল দিয়েছো, ওই ধরনের রিলেশনশিপ কিন্তু ওর সাথেও আমার, ও এক্স্যাক্টলি মাই লাইক কাইন্ড লাইক মাই ইয়াঙ্গার সিস্টার। ওকে, প্লিজ ক্যারি অন।
জি, সে আমাকে সবসময় তুই এটা করবি, তুই ওটা করবি, তুই এখানে যাবি, ওখানে যাবি, হ্যান করবি, ত্যান করবি, আমিও সেম ভাবে ভাই এটা করবো, ভাই ওটা করবো, তুমি এটা করো, তুমি ওটা করো, এক সময় আপনি বলতাম, আপনি থেকে সেখানে তুমি বলছি যে ভাই তুমি এটা করো, ভাই তুমি ওটা করো,
কিন্তু অনেক এটাকে সন্দেহের চোখে দেখে,
এর মাঝে আরেকটা কথা আছে, অনেক যেসব কথা অনেক লুকাইছে, আমি কোনো কথা লুকাবো না, আমাদের ক্যাম্পাসে একটা মানে ওনার সাথে যে আমি এত ভালো ক্লোজ ছিল, তো আমাদের ক্যাম্পাসে অনেকেই ভাবছে যে তার সাথে আমার রিলেশন, সো এটার উপর বেস করে আমি আর ভাই একদিন চিন্তা করলাম যে ভাই তাহলে চলো আমরা আজকে থেকে তুমি আমাকে জান বলবো, আমি তোমাকে জান বলবো, তুমি আমার বয়ফ্রেন্ড, আমি তোমার গার্লফ্রেন্ড। ও বললো সিরিয়াসলি তুই আমার গার্লফ্রেন্ড হবি? আমি বলছি হ্যাঁ, তুমিও পার্ট টাইম আমার সাথে প্রেম করবো, আমিও পার্ট টাইম তোমার সাথে প্রেম করবো। বলছে আচ্ছা ঠিক আছে, যা তুই আমার গার্লফ্রেন্ড, আমি তোর বয়ফ্রেন্ড, শেষ। এরপর থেকে আমরা হয়তো বা মাঝে মাঝে যান, ফাইসলাম করে আমরা বলি না, ফ্রেন্ডদেরকে বলি, অনেক সময় বলি, বাট এটা যে সিরিয়াস রিলেশন না, এটা তো অ্যাটলিস্ট মানে অনেকে কথা বাদ দিলাম। আপনার কি মনে হলো, এটা কি সিরিয়াস কোন রিলেশনের মধ্যে একটু পড়ে, না এটা ভাই বোনের সম্পর্ক মধ্যেই পড়ে?
গ্রেট, যদি তোমাদের ওই জায়গাটা ওরকম থেকে থাকে, গ্রেট, কারণ আমি অনেক সময় প্রশংসা করে অ্যানিকে বিভিন্নভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করি, বাট আমরা বেসিক জায়গাতে খুব পরিষ্কার যে আসলে আমাদের রিলেশনশিপটা কি। অ্যানিকে এখন আমি কিছুক্ষণ আগে বারবার বলতে গিয়ে হয়তো সময় পাইনি, তাই বলতে পারিনি, ওর রূপের প্রশংসা করি, নাক ফুলের প্রশংসা করি, ইট ডাজেন্ট মিন যে আমি ওই সময় আমার ভাবনা জায়গাটার পরিবর্তন ঘটেছে। আমি ওকে যে ডিরেকশন থেকে চিন্তা করি, এক্স্যাক্টলি সেম ডিরেকশন থেকে সবসময়ই চিন্তা করি, ডিরেকশনগুলো এত ঠুনকো না যে একটু এদিক ওদিক হলেই চেঞ্জ হয়ে যাবে। তোমার ক্ষেত্রে আমি বলছি না, আমি আমার উদাহরণ দিয়ে বললাম যে আমার ক্ষেত্রে যেটা হয়,
সেও আমাকে বলে মিত্র তুই আজকে জামাটা পরছিস, সেই জামাটা ভাল লাগতেছে না, তুই এভাবে করে পেটনির মতো সেজে আসছিস কেন, তোকে পেটনির মতো লাগতেছে, এই ধরনের কথাও সে আমাকে বলে। সো এগুলা আমার কাছে, আমি ওকে বারবার ক্লিয়ার করছি যে এগুলো একটা ভাই বোনের সম্পর্ক ছাড়া আর কিছু
ক্লিয়ার করুন,
সে সেটা মানে নাই। আমি বলছি, সে যে বলছে যে আমি একজনের সাথে ইনভলভ, আমি বলছি অনেকের সাথে যখন আমার ঝামেলা চলতেছিল ফেব্রুয়ারির 2 তারিখ থেকে, আমার ফাইনাল শুরু হয় মার্চের 4 তারিখ থেকে মেবি, ওই সময়ে অনেক আমাকে নানাভাবে পেইন দিত, সিম্পল, আমার পরীক্ষা মানে আমার ফ্রেন্ডেরও পরীক্ষা, আমি ওর ভাইকে ফোন দিয়ে বিভিন্ন সময় কান্নাকাটি করতাম, ভাই দেখো অনেক আমাকে এটা বলছে ওটা বলছে, আমার তো ভালো লাগতেছে না, কি করবো। ভাই তখন বলতো আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, মন খারাপ করিস না, আচ্ছা ঠিক আছে যা, আমি আজকে তোর হলের সামনে আসবো, তুই আমার সাথে বের হইস, তোর মনটা ভালো করে দিব, বা আমার হলের সামনে আসে 10-15-20 মিনিট আমরা কথা বলি, আচ্ছা তুই অনেকক্ষণ কথা বলছিস, এখন যা তুই যে পড়তে বস, কান্নাকাটি করবি না, অনেকের সাথে কথা বলবি না, অনেকের ফোন ধরবি না, তুই পড়তে বস। এভাবে সে আমাকে বুঝাই বুঝাই ইয়ে করতো, এখন এটাকে সে বুঝিয়ে দিচ্ছে যে আমি ওর সাথে ইনভলভ, আমি ওনার সাথে ইনভলভ, আমি তাকে ছাড়া বাঁচবো না। আমি তাকে আল্লাহর কসম দিয়েও বলছি যে ওই ভাইয়ের সাথে আমার কোন ধরনের কোন সম্পর্ক নাই।
যে কসম করলে তোমরা পরস্পরকে বিশ্বাস করো সেই কসমটা দিয়েছো?
দিয়েছি।
তারপর
যে ওনার সাথে আমার কোন ধরনের সম্পর্ক নাই, এটা জাস্ট একটা ফান, ওই ফান ছাড়া। ও যে বারবার ওর খালাতো ভাইয়ের কথা বলতেছে, ওর খালাতো ভাইকেও আমি বলছি যে ভাইয়া দেখেন এটা সম্পূর্ণ একটা ফান, এই ফানের বাইরে আর একটা কিছু না। আমি আপনাকে ভাই হিসাবে যেভাবে রেসপেক্ট করি, যেভাবে ভাবি, আমি ওনাকেও ভাই হিসাবে সেভাবে রেসপেক্ট করি, সেভাবে ভাবি। এখানে তার সাথে আমার ইনভলভ হওয়া মানে এমন না যে আমি তাকে গার্ল বয়ফ্রেন্ডের চোখে দেখি, সে আমাকে গার্লফ্রেন্ডের চোখে দেখে। হ্যাঁ লাভ ইউ বলতেই পারি, লাভ ইউ বলা মানে এই না যে আমি আমার ভাইকে লাভ ইউ বলতে পারবো না, এটা দেখা দৃষ্টিভঙ্গিতে সমস্যা।
তাই বলে ফেসবুক পেজে কিন্তু পোস্ট দেওয়াটা
কিন্তু, এই প্রোগ্রাম শাট ডাউন কর, কয়বার বলছি তোমারে,
সরি
না সরি না শাট ডাউন কর, সরি রিয়ার বন্ধ করতেছি, ও তো কথা শোনে না, বারবার ঢুকো কেন?
অবশ্যই ভাই গুরু, ও কথা শোনে না, ও কথা শোনা
বাটা, এই কারণে তো তোমার এই এই পরিস্থিতি, শাট ডাউন করে দিই তাহলে, আর কোন দরকার নাই তো তোমার। হ্যাঁ হ্যাঁ বলো।
যেটা বলতেছিলাম যে সে আমাকে আমার বাসা পাশে তখন এসে দেখা করে, তো কথা কথা এক কথা দুই কথা হতে হতে সে আমাকে চ্যাটগুলো দেখে, ভাইয়ের সাথে আমার চ্যাটগুলো দেখে, যে ভাইয়ের কথা আমি এতক্ষণ বললাম
কি ছিল,
ও উনি আমাকে একটা ইয়ে দিছে, গানের মিউজিক দিছে, তা আমি বলছি তুমি কি আমাকে প্রেম করার জন্য পটাচ্ছ, তুমি গান তুমি গান গাচ্ছ এরকম কিছু একটা আমাকে পাঠাতা তাহলে আমি পটে যেতাম তোমার প্রেমে, এরকম ধরনের কিছু কথা সে দেখছে, এটা আমি স্বীকার করতেছি সে দেখছে, এটাতেই তার মনে হয়েছে যে আমি ওই ভাইয়ের সাথে প্রেম করি। তারপরে সে পাবলিক প্লেসে
মন ভাই এত জোরে চলে
কেন, ঠিক আছে, তারপরে সে ডিরেক্টলি তখন সবার সামনে জোরে জোরে বলছে আমি দরকার হলে তোর ভিডিও বের করবো, তোর ভিডিও বের করে তোর বাপ মার কাছে গিয়ে আমি সেটা দেখাবো।
কিসের ভিডিও,
কিসের ভিডিও, এখন গুরু আপনি বুঝে নেন কিসের ভিডিও সে বের করতে পারে,
কিছু বলিনি
মাইক্রোফোনে বল,
এগুলো আমি কিছু বলিনি,
ইভিডেন্স আছে, ইভিডেন্স আছে, সে আমার এলাকার নাম ধরে বলে,
এগুলো আমি কিছু বলিনি,
কমিশনারকে চিনি, ওই এলাকার কমিশনার,
এগুলো আগের কথা, তুমি আমার অনেক কথা বলছো,
তুমি যাতে ওই এলাকায় থাকতে না পারো আমি সে ব্যবস্থা করব, তুমি যাতে হ্যান না করো সে ব্যবস্থা করো, তুমি ওই এলাকায় মুখ দেখাতে পারবে না, এই ধরনের কথা সে আমাকে বলে।
মিতু ডিয়ার আর কিছু আছে তোমার পক্ষ থেকে এই ইনফরমেশনে কোনো কিছু অ্যাড করার, অলরেডি অনেক কিছু তুমি কভার করেছো, এর বাইরে সিগনিফিকেন্ট কিছু?
এছাড়া এখন একটা কথা হচ্ছে, ও আমি আরেকটা পয়েন্ট মানে হাফ বলছি, যে ফ্রেন্ডের কাছ থেকে সে শুনছে সে ভুল করছে বলছে, বাট সে আমার পিছনে যেভাবে ক্যাম্পাসে স্পাই লাগাইছিল, ইভেন আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন যাচ্ছি, কখন আসতেছি, প্রত্যেকটা খবর সে নিত, আমি ফ্রেন্ডের কাছ থেকে শোনা এক কথা আর আমার পিছনে স্পাই লাগিয়ে খবরগুলো বের করা কিন্তু দুইটা গুরু ডিফারেন্ট। আমি কিন্তু অ্যানি আপুর কাছে জিজ্ঞাসা করতে পারি, আপু গুরু কেমন আছে, গুরু খবর কেমন, ভালো আছে তো, আচ্ছা ঠিক আছে আপু ভালো আছে, ওকে ফাইন। আর আমি যদি আপুকে বলি আপু গুরু কই যায় না যায় আমাকে আপু খবরগুলো জানাবেন, তাহলে ব্যাপারটা কিন্তু গুরু দুই ধরনের হয়ে গেল।
একদম তাই মিতু।
হ্যাঁ সে সেকেন্ড কাজটা করছে যে আমি কোথায় যাচ্ছি সাথে যাচ্ছি, হ্যাঁ আমার মন খারাপ থাকলে সত্যি কথা আমি এখন সবার সামনে স্বীকার করতেছি যে আমার ফ্রেন্ডের আমার পরীক্ষা মানে আমার ফ্রেন্ডের পরীক্ষা, আমি আমার ফ্রেন্ডদেরকে ডিস্টার্ব করতাম না, আমি ওই ভাইকে বলতাম ভাই চলো একটু চা খেয়ে আসি বা একটু হেঁটে আসি যাতে মনটা ভালো হয়, যাতে আমি হলে এসে আরো দুইটা ঘন্টা পড়তে পারি, কারণ ওই সময় আমার থার্ড ইয়ার ফাইনাল চলে, চার ইয়ারের মধ্যে আমার থার্ড ইয়ার ফাইনাল চলে, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেমিস্টার হলে না হয় বলতাম যে এক সেমিস্টার বাদ গেল আমরা রিটেক নিয়ে না হয় এক সেমিস্টারে করতে পারি, কিন্তু আমাদের ইয়ার ফাইনাল যদি আমার পরীক্ষা খারাপ হয় বা ফেল করি তাহলে আমাকে থার্ড ইয়ারে আবার পড়তে হবে,
তো
এসব কারণে আমি তাকে বিভিন্ন ভাবে ইয়ে করি, সেও আমাকে হেল্প করে।
মিতু
জি
ডিয়ার গট ইউর মেসেজ, আমি পরিষ্কার ভাবে বুঝতে পারছি যতটুকু ইনফরমেশন তুমি শেয়ার করেছো, এক্স্যাক্টলি যে কথাগুলো অনেক বলেছে এর পেছনে যে অনেক কথা ছিল সেই কথাগুলো কিছুটা হলেও আমাদের অনুধাবনে এসেছে, সিক্স ইয়ার্স লং টাইম, এবং দারুণ এক ভালোবাসার উপাখ্যান, 27 নম্বরের ওই রোড যেখানে তুমি এই ছেলেটির জন্য অপেক্ষায় ছিলে, একটু দেরি করে যাওয়া তারপর তোমাদের দেখা হওয়া, এবং দুজনার ভালোবাসা এত চমৎকারভাবে মিশে যাওয়া, দুইজন দুইজনার হয়ে অনেক দূর সময় পার করা, সেই ঘটনাগুলো এমন একটা কনসিকোয়েন্স তৈরি করেছে যে অনেক ভুল অনেক দোষ অনেক রকমের ভুলভ্রান্তির পরেও একটা কথা খুব পরিষ্কারভাবেই প্রতিভাত যে এই ছেলেটি আজকের তারিখ, আজকের তারিখে ইটস 2018 সেকেন্ড অগস্ট, রাইট? আজকের তারিখেও তোমাকে ভালোবাসে। দ্যাট ইজ অ্যানাদার থিং, যে সেই ছেলেটি তোমার ভালোবাসার যোগ্য কিনা, সেই ছেলেটি প্রিভিয়াস দিনগুলোতে যা যা ঘটনা ঘটিয়েছে পাবলিক প্লেসে, সবার সামনে তোমার গালে চড় মেরেছে, যে যে মানুষটি একটা নারীর সম্মান করতে জানে না, তার ভালোবাসার মানুষটাকে এভাবে চড় মারতে পারে পাবলিক প্লেসে, যে তার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা হবে, তার মিনিমাম মর্যাদাবোধ বুঝে না, আমি বলছি না সেই ছেলেটির হয়ে যাও। যে ছেলেটি উঠতে বসতে সন্দেহপ্রবণ বাতিগ্রস্ত হয়ে গেছে, আমি বলছি না সেই ছেলেটিকে তুমি ভালোবাসো। বাট পাশাপাশি আমি লভগুরুর এই ক্যারেক্টার প্লে করা করে আসা মানুষ, যতটুকু আমি বুঝি, আজ বুঝেছি এই লভগুরুর এই প্ল্যাটফর্মে, আমি এতে সাম বুঝতে পেরেছি যে তোমাকে হারানোর ভয় প্রতি মুহূর্তেই এই ছেলেটিকে পাগল করে রাখে। একটা মানুষ যখন অসম্ভব রকমের একা হয়ে পড়ে, তার মাকে, তার বাবাকে, তার দাদুকে, তার দাদাকে হারিয়ে, যখন তার আর সমুদ্রের মধ্যে নিমজ্জিত হতে থাকে, তখন একজন কাউকে ঘিরে সে সার্ভাইভ করতে চায়। সে তার কাছে পীরের মতো, সে তার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপলক্ষের মতো, সে সমস্ত কিছুর বিনিময়ে বাজি ধরে যে আমার কাছ থেকে সব কেড়ে নাও প্রভু, শুধু এই মানুষটিকে আমার জন্য তুমি বরদান হিসেবে দিয়ে দাও। তখন যা যে কোনো কারোরই ছায়া যখন তার উপরে পড়ে, সেটাকে সে মেনে নিতে চায় না, সবকিছুর মধ্যেই সন্দেহ বাতিক তার মধ্যে ঢুকে বসে, হারিয়ে যাওয়ার ভয় তাকে পেয়ে বসে এবং বারবার চিন্তা করে আবার মনে হারিয়ে ফেলব আমি আমার শেষ উপলক্ষটাকে, আর যদি হারিয়ে ফেলি বাঁচব তো বাঁচব কি নিয়ে, বাঁচব তো বাঁচব কিভাবে। আমার মনে হয়েছে এই ভাবনা থেকে প্রায়শই বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করে ফেলত, যেটার জন্য তুমি কতটুকু কষ্ট পাচ্ছ তার চাইতে জ্যামিতিক হারে কষ্ট হয়তো সেই বেশি পেত, এবং আজ পেতে পেতে আজকে যে সিচুয়েশন আমি অফ ইয়ারে দেখেছি সেটি সত্যি ইটস কাইন্ড অফ ডিজাস্টার। এবং এই সিচুয়েশন যদি চলতে থাকে, আমি চাই না যে স্রষ্টায় ওর কপালে কি লিখেছে, স্রষ্টায় ভালো জানেন, বাট এই সিচুয়েশন খুব বেশি দূর ভালোভাবে চলতে পারবে না, এবং এই সিচুয়েশনটা সত্যি ভালো কোনো ডেস্টিনির মুখ দেখবে না। এটা আমার কাছে মনে হয়েছে, ইটস মাই পার্সোনাল অবজারভেশন। প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি ডিয়ার, তোমার সমস্ত সিদ্ধান্ত, সমস্ত স্পষ্ট কথা, এবং তুমি আমার কাছে ফোনে এসেছো, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডিয়ার। তোমাকে আমি অনেক পছন্দ করেছি, তোমার কণ্ঠস্বর শুনে, কথা শুনে, আমার সাথে তুমি সাড়া দিয়েছ, সেই জন্য অফকোর্স আমি খুব খুশি হয়েছি, এবং আমি চাই যে জীবনের শেষ দিন পর্যন্ত তুমি অনেক ভালো থাকো, জীবনটাকে অনেক বড় করে বাঁচো। ডিয়ার, আমি শেষ একটা প্রশ্ন কি অনুমতি দিলে তোমাকে করতে পারি?
জি বলেন।
তুমি কি কোনো সম্পর্কে জড়িয়েছো?
সরি, বুঝি নাই।
বলি, তুমি কি কোনো সম্পর্কে জড়িয়েছো?
না।
ছেলেটাকে কি তুমি ভালোবাসো?
না।
তিনবার পরপর জিজ্ঞেস করবো একই প্রশ্ন, ছেলেটাকে কি সত্যি তুমি ভালোবাসো?
না।
ছেলেটির প্রতি কোন রকমের মায়া কি তোমার মনের মধ্যে এখনো নাই?
না।
ডিয়ার, একটু সময় নিও, শেষবারের মতো জিজ্ঞেস করবো।
তোমার সব জিদ, আমার জিদ, এটা আর কিছু না, ও আমাকে সবসময় বলে।
সত্যি তোমার মধ্যে কোনো ফিল নাই?
আমার জিদ।
এক সেকেন্ড, সত্যি নাই?
না, নাই,
কখনো মনে হয় না। কখনোই মনে হয় না পিছিয়ে পেছনে ফেলে আসে সময়গুলোর কথা। প্লিজ, আমি জানি যে মিনিমাম শ্রদ্ধাবোধ আমার প্রশ্নে তোমারও আছে, কখনোই মনে হয় না? রাগ ক্ষোভ জেদ একদিকে, ভালোবাসার জীবন একদিকে, রাগ খুব জেদ দিয়ে পৃথিবীতে কেউ কোনদিন সার্ভাইভ করেছে এরকম এক্সাম্পল নেই। হতে পারত দু বছরের মাথায় তোমরা বিয়ে করেছ, তারপরে সিচুয়েশনটা ক্রিয়েট হতে পারত, হতে পারত, দু বছরের মধ্যে বিয়ে হয়ে তিন বছরের মাথায় তোমাদের সন্তান হয়েছে, তখন এই সিচুয়েশন ক্রিয়েট হতে পারত। ইট ডাজেন্ট মিন যে তোমরা আলাদা হয়ে যাবে, সত্যি কিছু অবশিষ্ট নাই। কোন এক জ্যোৎস্না স্নাত রাতে অথবা অসম্ভব একদম একাকিত্বে ভোগা কোনো দুপুরে অথবা বর্ষণ মুখর কোনো সন্ধ্যায় মনে কি একেবারেই পড়ে না যে মোটকা ছেলেটার সাথে ভালো কিছু সময় কাটিয়েছ তুমি, যে ছেলেটা তোমার ভালো লাগার জন্য, তোমার ভালো লাগার উপলক্ষ হওয়ার জন্য এখন ওয়েট কমানোর চেষ্টা করতেছে। গুড নিউজ শোনো, 105 কেজিতে 93 কেজিতে এসে ঠেকিয়েছে। ছেলেটার প্রেমে আমি পড়েছি, মনে পড়ে না একবারই, আমি বুঝতে পারছি ডিয়ার যে এই পজিটিভনেস তোমার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল এই ছেলেটি, এই সন্দেহপ্রবণ বাতিক তোমাকে একেবারে তোমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আমি বলছি না ছেলেটাকে ভালোবাসতে হবে, বাট আমি কিছু তথ্য জানানোর চেষ্টা করতেছি। বলছি না তোমাকে রাজি হতে হবে, আমি একবারের জন্য বলিনি, বলবো না, প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, আর 2-1 মিনিট আছি, অলরেডি 1:30 প্রোগ্রাম শেষ করার কথা, ওভারডিউ অলরেডি 1:51, ও মাই গড, অনেক সময়, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। বলতে হবে না, রাজি হতে হবে না, বাট কখনোই মনে হয় না ভালোবাসার তীব্রতা এত কমে গেছে আজকের পৃথিবীতে, আমি বিশ্বাস করতে চাই না।
আরো
মুছে
গেছে,
ভুল
করেও মনে হয় না, ভুল করেও মনে হয় না। আমি আস্তে আস্তে ওইগুলো সব ফেলে দিছি বা ফেলে দিচ্ছি, যে আমি আমার লাইফ থেকে পুরো স্মৃতিটাই সরাই ফেলতে চাই, এই 6 বছর একটা কালো অধ্যায় মনে করে আমি পুরোটাই ভুলে যেতে চাই।
শুধু একটাবার তুমি চেষ্টা করো,
ও যে তিন মাস বলতেছে, এই 3 মাস শেষ হচ্ছে 20 আগস্ট, সে যদি
আমি 3 মাসের জন্য আমি তোমার জন্য ওইখানে যা থাকি সব
তার উপর খুবই কৃতজ্ঞ থাকবো, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এছাড়া আমার আর কিছুই বলার নাই, আপনি বড়, আপনি আছেন, আমি আপনাকে দিয়ে একটা কথা বলাচ্ছি, অনেক প্লিজ 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 আমার পক্ষে তোমার সাথে কন্টিনিউ করা, তোমার সাথে কথা বলা বা তোমার সাথে রিলেশন করা আমার পক্ষে।
আমি এখন একটা কথা বলি, তুমি আমাকে জীবনে অনেক মারছো, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথা বলছো, ইভেন আমি যে এতিম সেটা নিয়েও তুমি আমার অনেক কথা বলছো, আমার বাবা মা নাই এটা নিয়েও তোমার ফ্যামিলিও বলছে,
তো কথাগুলো আগে তুমি তুলছো, আমি তুলি নাই,
আমার আব্বা আম্মু নাই এটা কিন্তু তুমি বলছো,
এটা তুমি আগে তুলছো, অনেক মিথ্যা কথা বলো না। তুমি আজকে যে ঘটনা বলছো ঘটনার মধ্যে অনেক ফাঁকফোকর ছিল।
দ্য লাস্ট চান্স সো ফার অনিক, আমি সাইন অফ ফ্রম দিস প্রোগ্রাম রাইট নাও, আই এম সরি যে আমি এভাবে বলছিলাম, আমি এই কারণে বলছিলাম যে কোনো ভালোবাসা কোনো প্রেমময় সম্পর্ক নষ্ট হয়ে যাক মন মানতে চায় না ডিয়ার, কারণ ভালোবাসার বড় অভাব পৃথিবীতে, সব আছে যা নাই তার নাম প্রেম, তার নাম ভালোবাসা। একটা মানুষ যদি সত্যি একটা মানুষকে এত বেশি ভালোবেসে থাকে, একটা মানুষের কাছে স্মার্ট হওয়ার জন্য চেষ্টা করতেছে সালমান খান হবে, কারণ কি? কারণ কিন্তু ঐশ্বরিয়াকে পাওয়া না, তার মৃত্যুকে ফিরে পাওয়া, দোষঘাট তো থাকবেই মানুষের জীবনে। সো দিস অ্যাবাউট, অনুষ্ঠান শেষ করতেছি ডিয়ার, তারপরেও যদি সুরে বাসি বাজে, যদি মৃত্যুর কাছাকাছি এসে থাকা কোনো, যদি এই যে আওয়াজটা পাচ্ছি এটা হয়তো তার কাগজ সরানোর আওয়াজ না হয়ে যদি তার কান্নার আওয়াজ হয়ে থাকে, তুমি কি কাঁদতেছো ডিয়ার? না, কাগজ সরানোর আওয়াজ, তুমি কাঁদতেছো না, আমি তাই ভাবছিলাম যদি হয়ে থাকে, যদি আবারও কোনো ভালোবাসার মৃত্যু ঘটতে করতে আবার বেঁচে যায়, একদম কিনার থেকে আরেকটি ভালোবাসা বেঁচে যায়, এই স্বপ্নে আমি বিভোর হয়েই বলছিলাম। বাট ফাইনালি দ্য কল ইজ ইয়ার্স, ইউ ক্যান মেক ইউর ওন ডিসিশন। বিদায় নিচ্ছি ডিয়ার, অনেক ভালো থেকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বাট শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ মুহূর্তে যতক্ষণ পারো তোমরা কথা বলো, যখন তুমি কথা বলা শেষ করবে সেই মুহূর্তে অ্যানির হাতে থাকলো ফাইনাল কল, ও প্রোগ্রামের ফিডার বন্ধ করে দিবে। শেষ কথা বল বাপ, আমার জন্য হলে
শেষ কথা আমি বলতে রাজি আছি, যদি আজকে আসলেই শেষ কথা হয়
সেটা সে মেনটেন করবে। আমি তার আগে বিদায় নিই, আমি তার আগে বিদায় নিই, ওকে আমি ওকে আমি বিদায় নিই। বিদায় নেওয়ার আগে একটা কথা বলে রাখি অনিক, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ আমি শেষ মুহূর্তে এই কথাটাই ও থ্যাংকস ওয়ান্স অ্যাগেইন ডিয়ার, বাট শেষ কথাটাও বলবে তোমার সাথে, শেষ কনভারসেশন, দেন তুমি হয়তো বিদায় নেবে। যখনই তুমি বিদায় নিবে তখন তুমি যখনই ড্রপ করবে সাথে সাথে অ্যানি ফিডার বন্ধ করে দিবে। সো ইটস দ্য ফাইনাল ডেস্টিনি, ফাইনাল টু আর থ্রি মিনিটস ফর ইউর লাইফ। ওকে অনেক আমি বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে, একটা স্বপ্ন বা একটা আকাঙ্ক্ষা রেখে। বাবা গেছেন, মা গেছেন, না ফেরার দেশ থেকে হয়তো দেখছেন। এই জীবন, এই পৃথিবী শুধু তোমার একার না, এখানে সবার সমান ভাগ আছে। ভাগ আছে সেই মানুষটি যাকে দাদু বলে ডাকতে, যাকে তুমি বলতেছেন আমার স্ত্রীর মতো। কিভাবে একটা মানুষ ভালোবাসলে এরকম একটা ফিল ভেতরে তৈরি করা যায়, এদের জন্য হলেও তোমার সার্ভাইভ করা উচিত, তোমার সফল হওয়া উচিত, তোমার দেখিয়ে দেওয়া উচিত। এ অনেক সত্যি ধ্বংসস্তূপের কোনো কাঙাল হওয়ার জন্য পৃথিবীতে আসেনি। এ অনেক কালপুরুষ যে ধ্বংসস্তূপের উপর বিজয় ঘোষণা করতে পারে, সত্যিকারের বীর। এ অনেক না ফেরার দেশ থেকে তোমার বাবা মা যেন দেখে আর গর্ব অনুভব করে যে সত্যিকারের মার্দ, সত্যিকারের ছেলে জন্ম দিয়ে এসেছিলাম আমরা পৃথিবীতে। ক্লিয়ার? রিগার্ডিং ইউর লাভ, যদি সব কপালে থাকে দ্যাটস গুড, যদি না থাকে তাও ভালো। ওকে ডিয়ার, ইটস দ্য কনভারসেশন ইজ দ্য কমপ্লিমেন্ট ফ্রম মাই পার্ট, তোমার জন্য অনেক শুভকামনা। দ্য কল, ফাইনাল কল ইজ ইয়ার্স, দেখি ভালোবাসা তোমার তুমি আদায় করে নিতে পারো কিনা। লাস্ট টু আর থ্রি মিনিটস, যখনই তোমাদের ছন্দবতন ঘটবে কনভারসেশনে ফিডার অফ করে দেবে অ্যানি। সবার জন্য অনেক অনেক দোয়া, কালকে সকাল অনেক সুন্দর হবে আমি খুব ভালো করে জানি, কারণ যাদের হাতে এই সকালের দায়িত্ব তারা সূর্য সেনানী, তারা সামনে থাকবে আমার মতো বুড়োরা, বুড়ো ভাম যারা শুধু টকশোতে কথা বলে আর জ্ঞানী আর পাণ্ডিত্যের জাহির করে, তারা শুধুই দেখবে। বাট তরুণের হাতে, তারুণ্যের হাতে সমস্ত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনোই বিকিয়ে যাবে না। আমি অনেক আশাবাদী, সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ আমাদের জন্য ওয়েট করতেছে। সবার জন্য অনেক অনেক দোয়া আর তোমাদের জন্য অনেক শুভকামনা, যেন বাংলাদেশের চমৎকার এক ডেমনস্ট্রেশন কাজ থেকে দেখাচ্ছ, 47 বছরের বাংলাদেশকে রিপেয়ার করার চমৎকার দায়িত্ব যারা নিয়েছ, প্লিজ ভুল পথে পা বাড়িও না। আবারও যেন একটা বিতর্কিত বিতর্কিত জনমত বিতর্কিত রূপ না নেয়, খুব ম্যাচিউর ডিসিশন, ম্যাচিউর ইনঅ্যাক্ট করা উচিত তোমাদের। তোমাদের জন্য স্পেশাল অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। সো প্লিজ ক্যারি অন মিতু অ্যানিক, দ্য ফাইনাল টু অর থ্রি মিনিটস ফর ইউর লাইফ, কথা বলো।
ঋতু, মিতু শোনো,
আমি তোমাকে একটা কথাই বলবো, আমি তোমার সাথে কোনো কনভারসেশন কন্টিনিউ করতে চাই না।
জিতটা কমাও,
আমি তোমাকে জাস্ট একটা কথাই বলবো, অনেক প্লিজ সবার সামনে বলতেছি,
তুমি জিতটা কমাও, তুমি নিজে বসো যে জিদের কথা,
কোনোদিন কোনোভাবে কোনো ডিস্টার্ব করার চেষ্টাও করো না।
আমার তাহলে একটা কথা, আমার একটা কথা,
কোনোভাবে তুমি শোনো,
ছয় বছর প্রেম কি তুমি আমার সাথে ফান করছো? আমার সাথে কি ফান ছিল এটা? যদি আমি তুমি আমাকে একটাবার মাফ করো, একটাবার মাফ করো, একটাবার মাফ করো, তুমি তুমি এটাও বলছো যে এটা আমার জিদ, তুমি জিদটা একটাবার কমো, একটাবার জিদটা কমো। হ্যাঁ তুমি একটাবার জিদ কমো, আমি ভুল করছি,
আমি জাস্ট একটাবার জিদটা কমো, একটাবার জিদটা কমো, কিছুই বলতে পারবো না,
জিদটা করো না রে, জিদ করে
জিদ নাই আমার কোনো কিছু,
তুমি বলছো আমাকে জিদ করার, তুমি আমাকে বারবার বলছো যে তুমি জিদ করো, তুমি বলছো আমাকে জিদ করো,
আমি কোনো কথা বলতে চাচ্ছি না।
এখন জিদটা কমো,
আজকের দিন 2 অগাস্ট ইনশাল্লাহ আমার আর তোমার মধ্যে লাস্ট কথা, এরপরে যেন
আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, তোমার জন্য সারা জীবন ওয়েট করব, সারা জীবন সব সময়
এটা করব, এটা
আমাকে যদি মাফ না করো
আশা করি এই চাওয়াটা
ছয় বছরের প্রেমে যদি একটাবার যদি চান্স না পাই তাহলে আর কিছু বলার নেই, পৃথিবীর সবাই একটাবার হলো চান্স পায়।
ওয়েল, এই মুহূর্তে আর কিছুই বলার নাই, যেহেতু দেখা যাচ্ছে যে মৃত্যুর দিক থেকে কানেকশনটা বন্ধ হয়ে গেছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমার বন্ধুরা শুরু থেকে অনেকেই কনফিউজ ছিল আসলে স্টোরিটা কেমন হবে, নিশ্চয়ই এখন বোঝাই যাচ্ছে আপনাদের উপস্থিতিতে বুঝতে পেরেছেন। আসলে কেউ কেউ সাপোর্ট করছে মিতুকে, কেউ কেউ সাপোর্ট করছে অনিককে, শেষ পর্যন্ত আসলে কি হবে আমরা জানি না। তবে হ্যাঁ, আমি আশা রাখি, আমি যেমন করে গুরুকে চিনি উনি নিশ্চয়ই ফলো আপ নিবে ফাইনালি কি হয়েছে এবং আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। ম্যাম, আমার সময় কিন্তু শেষ হয়ে গেছে, আজকের মতো বিদায় নিতেই হয়। তার কারণ হচ্ছে যেহেতু সময় শেষ, আবারও কথা হবে আগামী সপ্তাহে ঠিক বৃহস্পতিবার রাত 11টায় ভালোবাসা উইথ গুরু এতেশাম নিয়ে আপনাদের সাথে অ্যানি থাকবে। এবং খুব চমৎকার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর মনে আছে তো ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করলে কথা আপনার সাথেই আমার হবে, আর গুরুর সাথে কথা বলিয়ে দিবই। সবসময় সাথে থাকুন, শুনতে থাকুন ক্যাপিটাল FM 94.8 এক্সক্লুসিভলি অন ফিউশনবিটি.com।